This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আরও একটি বুধবার, আরও একটি আনকোরা এপিসোড এবং আরও একটি জীবনের গল্প নিয়ে আমরা এই মুহূর্তে উপস্থিত। কে রয়েছেন আজকে আমাদের সঙ্গে তার জীবনের গল্পটি ভাগাভাগি করে নেবার জন্যে সেটা আমরা নিঃসন্দেহে জানব। তবে তার আগে আপনাকে বলতে চাই যে হ্যালো 8920 হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে সে মানুষ তার জীবনের গল্প বলে। আমরা সগৌরবে বলতে পারি হ্যালো 8920 শততম পর্ব পার করে ধীরে ধীরে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা শুরু করেছিলাম বছর দুয়েক আগে এবং আমরা দেখেছি এখানে এসে জীবনের গল্প বলার পরে তাদের জীবনে যেমন পরিবর্তন এবং যারা এই অনুষ্ঠানটি শোনেন তাদের জীবনেরও অনেক রকমের পরিবর্তন আমরা চাক্ষুষ প্রমাণ পেয়েছি। অনেকেই আমাদেরকে ফোন করে ধন্যবাদ জানান। তো আমরা হ্যালো 8920 তে একটি নতুন সেগমেন্ট চালু করেছি, সেটা হচ্ছে হ্যালো 8920 শুরু হবে একটি ফোন কল দিয়ে। ফোন কলটা হচ্ছে হ্যালো 8920 শোনার পরে যদি কোনো ব্যক্তির জীবনে কোনো পজিটিভ পরিবর্তন এসে থাকে এবং তিনি যদি কোনো ভালো কাজ করে থাকেন, সেটা ব্যক্তি জীবনে হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, যে কোনো ভাবেই হোক না কেন, আমরা তার কথা শুনতে চাই। প্রথমে চলুন শুনি কার জীবনে হ্যালো 8920 কতখানি প্রভাব ফেলেছে। আজ শাকিলের কাছ থেকে।
কিবরি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের কাছে ফোন করেছিল মিন্টু, সে কি বলেছিল চলুন শুনি।
আমি মিন্টু বলছি, পদুয়া থেকে এসেছি। আমি নিজের জীবনটাকে নিজে বিসর্জন দেওয়ার জন্য একবার সুইসাইড করার পর থেকে বিষ পান করি। দ্বিতীয়বার আমার ছোট বোনকে একবারে খুন করে ফেলতে চাই। আমি খুবই খারাপ ছিলাম, সবকিছু ছেড়ে দিয়ে জীবনের গল্প শুনে আমি খুবই উপস্থিত হয়েছি, খুবই ভালো লাগছে।
শুনলেন মিন্টুর ফোন কল, এরপর সরাসরি তার সাথে যে কথা হলো সেটাই এখন শুনব। মিন্টু বলছেন?
জি, মিন্টু বলছিলাম।
আচ্ছা মিন্টু, আমি শাকিল বলছিলাম এবিসি রেডিও থেকে, হ্যালো 8920 অনুষ্ঠান থেকে।
জি শাকিল ভাইয়া।
জি, কেমন আছেন আপনি?
ভালো আছি।
আপনি কেন আত্মহত্যার চেষ্টা করেছেন?
সেটা হচ্ছে আমার সাংসারিক অবস্থা একদম খারাপ ছিল, যেহেতু গান করতাম, মেয়ে সেজে নাচ করতাম, নাটক করতাম, তখন থেকে অনেক মানুষের কাছে সমকামিতার শিকার করি। এই কারণে আমি একবার বিষ পানে আত্মহত্যা করার চেষ্টা করি। সর্বশেষ যখন আমি সুইসাইড করতে গেলাম তখন আমি হ্যালো 8920 শুনলাম, 40তম পর্ব সহায়নের গল্পটা শুনলাম, ভাবলাম অনেক অপরাধের এখানে অনেক কিছু করে বেঁচে আছে, তাহলে আমি কেন মরবো, এই জন্য আমি ওইখান থেকে ফিরে আসছি।
আপনার বোনকে আপনি কেন খুন করতে গিয়েছিলেন?
ওকে আমি যথেষ্ট ভালোবাসি, আমার এক ফ্রেন্ড আছে, ওর বিয়ে হয়ে যায়, অনেক অত্যাচারিত হয়, কিন্তু ওদের অত্যাচার গুলো আমার সহ্য হতো না, তো ভাবছিলাম ওকে দুনিয়া থেকে সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে নিজেও শেষ হয়ে যাবো। তো এনামুলের জীবনের গল্প শুনে আমি পরিকল্পনা করি, না, এনামুল এত পরিশ্রম করে বেঁচে আছেন, তাহলে কেন আমি সুইসাইড করবো, আমারও বেঁচে থাকার অধিকার আছে। এটা শুনে আমি ওখান থেকে ফিরে আসলাম।
মিন্টু, আপনি এখন কেমন আছেন আর কিভাবেই বা আপনার জীবন চলছে?
এখন আমার জীবন চলছে কোন রকম, গার্মেন্টস এর জব করে। আমি খুবই অসুস্থ, তবে আমি আসে আসি হ্যালো 8920 গুলো নিয়ে, এগুলো আমি শুনি, ওগুলো আমার চোখ খুলে দিয়েছে।
কিন্তু আমরা জেনে অনেক খুশি হলাম যে আপনি হ্যালো 8920 অর্থাৎ আমাদের জীবনের গল্প শুনবার পরে আপনার জীবনে পরিবর্তন এনেছেন এবং আপনি এখন ভালো আছেন।
জি ভাইয়া, এখন এই পর্যন্ত
আছি। মিন্টু, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এই ছিল মিন্টুর সাথে ফোন আলাপ, চলুন ফিরে যাই কিবরিয়ার কাছে।
অনেক ধন্যবাদ শাকিল, এবং ধন্যবাদ জানাচ্ছি সেই বন্ধুটিকে যিনি ফোন করে আজকে আমাদেরকে এভাবে ইন্সপায়ার করেছেন। এবং সত্যি সত্যি হ্যালো 8920 যে আপনার জীবনে ইন্সপিরেশন হয়ে এসছে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। প্রিয় শ্রোতা, আজকের জীবনের গল্প শুনে অনেকের জীবনেই অনেক বড় ইন্সপিরেশন আসবে, সেই জায়গাটিতে আমরা যেতে চাই। আর আপনি যদি মনে করেন হ্যালো 8920 তে এসে আপনি আপনার জীবনের গল্প বলবেন, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হলো 9115668911568। আর যারা হ্যালো 8920 শুনে তাদের জীবনে পজিটিভ পরিবর্তন এসছেন তারাও একইভাবে এই নাম্বারটিতে ফোন করে তাদের জীবনে কি পরিবর্তন এসছে এবং কোন এপিসোডটি শোনার পরে পরিবর্তনটা হয়েছিল তারা তাদের কথাটি আমাদের এখানে বলতে পারেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে বলছি আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি আরজি কিবরিয়া নামে পেজটি পাবেন, ওখানে লাইক দিলেই আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন এবং আজকের অতিথি যিনি রয়েছেন তার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। ওকে, আপনি প্রথমে আপনার নামটা একটু বলবেন?
আমার নাম মোহাম্মদ তারামিয়া।
ওকে, তারামিয়া আজকে আমাদের অতিথি এবং তারামিয়ার জীবনের গল্প আমরা জানবো। আপনি হ্যালো 8920 শোনেন?
এক বছর হলো শুনতেছি।
এক বছর হলো শুনছেন জীবনের গল্প, এর মধ্যে দুই একটা জীবনের গল্পের কথা কি মনে আছে যেটা আপনার মনে অনেক দাগ কেটেছে?
মনে আছে অনেকে, যেমন অহনা, তারপরে মাসুদ রানা, লালচান সর্দার,
হাফেজ
লালচান সর্দার, প্রতিটি অনুষ্ঠানে আমি শুনি।
শোনেন আপনি, এবং আপনি কিছু মনে রেখেছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তাহলে আপনি তো নিশ্চয়ই জানেন যে বেসিক কিছু নিয়ম আছে হ্যালো 8920 তে, লাইক আপনার বর্তমান বয়স কত, কোথায় থাকছেন, আমাদের যদি একটু বলতে।
আমার বর্তমান বয়স 50 এর কাছাকাছি হবে। বর্তমানে সাভার গার্মেন্টসে আছি,
সিকিউরিটি গার্ড হিসেবে আছেন। আপনি যেখানে আছেন গার্মেন্টসের নামটা জানতে পারি আমি?
দি রোজ ড্রেসার্স লিমিটেড।
দি রোজ ড্রেসার্স লিমিটেড, ওখানকার আপনি সিকিউরিটি গার্ড হিসেবে আছেন।
বর্তমানে এখন সুপারভাইজার প্রমোশন পাইছি।
সুপারভাইজার প্রমোশন পেয়েছেন, মানে আপনি সিকিউরিটি গার্ডই মূলত আপনার পেশা।
পেশা।
প্রিয় শ্রোতা, আজকে আমি বাংলাদেশের যারা লাখ লাখ শ্রোতা রয়েছেন তাদের মধ্যে অসংখ্য শ্রোতা আছেন যারা সিকিউরিটি গার্ড, তাদের প্রতি স্পেশালি রেসপেক্ট করে সালাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানটা শুরু করতে চাই। কারণ হ্যালো 8920 শততম পর্ব পার করেছে এবং এখানে আমরা এই ধরনের পেশার কোন একজন মানুষকে আমরা আনতে পারিনি। তারা আমাদের খুব নিয়মিত শ্রোতা এবং তারা আসলে কি ধরনের নিয়মিত শ্রোতা তার কিছু প্রমাণ আমি আমার ব্যক্তিগত জীবনে পেয়েছি। যাই হোক, সেইসব মানুষদেরকে আমরা স্যালুট করে আজকের এই অনুষ্ঠানটা শুরু করছি। আপনি কোথা থেকে শুরু করতে চান?
সুযোগ থেকে, আমরা তিন ভাই তিন বোন ছিলাম, আব্বা মা সহ আটজন আমাদের সদস্য।
কোথায় জন্ম হয়েছিল আপনার?
গাইবান্ধা জেলা।
গাইবান্ধা জেলাতে। জন্মসাল মনে আছে, কবে জন্ম হয়েছে?
আমি বলতে পারবো না।
আপনার বাবা মাও কখনো আপনাকে বলেননি?
ছোট তো মারা গেছে আমার মা।
আচ্ছা,
আব্বা মারা গেছে 88 পরে।
আপনার তখন বয়স কত আনুমানিক? বা আপনি কি করেন তখন?
মা যখন মারা যায়,
জি,
স্কুলে যাইতাম, ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করেছি আমার জীবনে।
ওকে, শুনি, আমরা একটু ধারাবাহিক ভাবে শুনি।
আমরা 6 ভাই বোন ছিলাম, আমার বড় ভাই এসএসসি পাস করতো, আমি তো ছোট্ট। তারপরে আমার গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা অফিসে চাকরি করতো। বড় ভাই এসএসসি পাস করার পরে আমার অনেক পিছনে বাড়ির পিছনে এক দর্জির দোকান আছে, দর্জির দোকান ওনার কর্মচারী জন্য বড় ভাই নিয়েছিল। তখন আমাদের পয়সা খুব কম পেতো, তারপর মোটামুটি চলতো। আমার আব্বা কামলা কিছু দিত, তো আমি অবাক ছোটকালে বুঝিনি। পরে আমার বড় ভাই ধীরে 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 অসুস্থ করতেছে, টিবি রোগ হয়েছিল। তখন চিকিৎসা তেমন ছিল না আমার মনে হয়। তো ধীরে ধীরে ভাই আমার একদম সুখী যাইতেছে কঙ্কালের মতো, মা যেটুকু পায় আব্বা যেটুকু কাজ করে ভাই চিকিৎসা। এবার ডাক্তার ধরে দিই, আগে আমাদের ভাই দর্জির কাজ করতো, মনে করেন কয়েকদিন ঈদ হবে, ভাই আমাদের প্রায় 12টা 1টায় আমাদের ভাই বোনের নতুন জামা নতুন প্যান্ট মানে আনতো। পরদিন আমরা ঈদের গোসল করতি, নতুন পোশাক পরতি, খুব খুশি দেখতে আমাদের। একই দিয়ে প্রথমে ভাই জানতাম বিশেষ পরিকল উঠতে পারে না, ভাই রাত্রে কান দিতেছে। তা মা বলল, বাবা কামলো কেন? ভাই বলতেছে, মা কালকে ঈদ, আমার ছোট ভাই বলল কি পারবে মা? সেই কথাটা আমি শুয়ে শুয়ে শুনি। তখন আমার খুব খারাপ লাগছে, তখন অতটা বুঝিনি, এখন আমার মনে হয় আর কি একলাম। আর আমাদের ঘর ছিল খ্যারের ঘর, আমার চোখে ছিল না, বাঁশ দিয়ে আব্বা আমার উয়ার মতো বান্ধি বান্ধি ওর উপরে তাড়াই দিত। ওর উপরে থাকতাম আমরা, ভাই আর মা থাকতো নিচে, আমরা আব্বা সহ উপরে থাকতাম। তো দুই ভাই তো আমরা 2 বছরও কম বয়স, তো দুই ভাই আবার খুব ফাজলামি করতাম। তখন তেমন কাপড় চোপড় ছিল না, কিন্তু ছিঁড়ে খাতা নিয়ে কেডা কত বেশি নিবে, আমি দিক দার দিকে আমরা ধরি, ভাই দিক দার দিকে আমরা ধরি, কেডা বেশি নিতে পারবো। আর খেটায় ফিরে যেত মাঝখান দিয়ে, এমন সময় একদিন গেছে সময় আব্বাকে রাগারাগি করতে, এই তোমরা থামো থামো এমন করতেছি কেন? শেষে কিন্তু কয়েক গোল ঘর ফেস কিন্তু অনুদান দেয়। তারপরে 3 বছর পর আমার ভাই মারা গেল, তখন আমার বয়স 7 বা 7.5 হবে আর কি। তখন কিন্তু আমার ওই প্রাইমারি স্কুলে যাবো, আর ভাই কিন্তু বলতে স্কুলে যা, প্রথম পরীক্ষা তো হয় মৌখিক, মৌখিক পরীক্ষা দিলাম, দেখি আমি যে স্কুলে ফার্স্ট হলাম, আমার খুব ভালো লাগে। তারপরে 2 তুটলাম, আমাদের বই কেনার মতো কোনো ইয়ে নাই, তখন ভাই বেঁচেছিল, মানে স্কুলে ভাই বেঁচেছিল আমার।
জি, বাবা কি করতেন আপনি?
আব্বা আমাকে আমলা বেশি দিত,
মা ফ্যামিলি প্ল্যানিং এ কাজ করতেন।
কাজ করতো,
কিসের কাজ ছিল? ফ্যামিলি প্ল্যানিং,
পরিবার পরিকল্পনা অফিসে।
পরিবার পরিকল্পনা অফিসের কি মাঠ পর্যায়ে কর্মী ছিলেন উনি? মানে মাঠে মাঠে
ঘুরে বেড়াতে, রোগী নিয়ে যেত,
রোগী নিয়ে যেতেন উনি, এগুলোর কাজ করতেন উনি।
জি জি।
আচ্ছা, আর বড় ভাই ওই দর্জির দোকানে কাজ করতো যিনি এসএসসি পাস ছিলেন, ওনার আইডিয়া মূলত সংসার চলতো।
মা এবং ভাইয়ের আইডিয়া, আব্বা সবসময় কামলা চলতো না তখন, আমি দেখছি।
জি, কিসে কামলা দিত উনি, কি ধরনের কাজ করতো?
ঘর ছাওয়া কামলা দিত,
ঘর ছাওয়া কামলা,
ঘর ছাওয়া কামলা দিত বেশি।
ওকে, উত্তরবঙ্গের যে গ্রামে আপনারা বড় হয়েছেন গাইবান্ধার, গ্রামের নামটা একটু বলবেন?
চকবরুল বাজিয়াখালি ইউনিয়ন।
এখন ওই গ্রামে যাওয়া হয় আপনার?
খুব কম,
খুব কম। প্রিয় শ্রোতা, আমরা আজকে যেই মানুষটির জীবনের গল্প শুনছি, সেই মানুষটির জীবনের গল্প ধীরে ধীরে বাঁক নিতে নিতে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। আমরা আবারও ফিরে যেতে চাই তার কাছে। আপনার টোটাল কতজন মেম্বার ছিলেন পরিবারে?
8 জন।
8 জন মানুষের মুখের খাওয়ার জোগাড় করতো আপনার মা এবং আপনার ভাই?
ভাই।
শুনি, আপনি স্কুলের কথা বলছিলেন।
স্কুল থেকে বই দেওয়া হয়তো, বইয়ের যে মানে আছে, মানে ছিল, ওই মানে আমার কেনা হয় না। টিফিন টাইম দিতে স্কুলে, তখন আমার সহপাঠী যারা আছে ওদের আবার মানে বই আছে। টিফিন আর খেলাধুলা করতাম, আমি খেলাধুলা করতাম না, ওদের মানে বই নিয়ে কাগজে নোট করে রাখতাম, বাসা তাকে নিলে মুখস্থ করতাম। তুত পরীক্ষা দিলাম, তুত আমি সেকেন্ড হলাম। তারপর ফ্রি ওই পর্যায়ে আমার ওই, আমার কোনো খাতা কলমে ছিল না তেমন, আমি রাস্তাঘাট বাজার যাইতাম, বা রাস্তাঘাটে যদি সাদা কাগজ তোকে পেতাম পরে হাতটা নিতাম, ওই মানে লেখে লেখে রাখতাম স্কুলে টিফিন টাইমে। তারপরে ফ্রির জন্য রেজাল্ট দিল স্যারেরা, শীতের দিন সব স্কুলের মাঠে বসে গেছিলাম, স্কুলের ভেতরে না, ঠান্ডা দিন তো সবাই বসে রয়েছে। ফার্স্টে তারা মিয়া, আমি এত খুশি হয়েছি, বলি শেষ করা যায় না, খুব খুশি হয়েছি তখন। তারপরে আমার বড় হয়ে মারা গেল, মারা যায় মাও অসুস্থ, ভাইয়ের চিন্তায় ভাইয়ের পাশে মা থাকতো, মার খাওয়ানো ছিল না, ধীরে ধীরে অসুস্থ মাও পড়তেছে, শুকিয়ে যাইতেছে ভাইয়ের মতো, ও বসে যেতে পারে না। ও আশপাশ মানুষের আমার মামি টামিটে যারা আছে বুঝে দিত যে রহিমা, আমার নাম রহিমা খাতুন, আর ছেলে গেছে কি হয়েছে, আর তো দুই ছেলে আছে, কি একটু চিন্তা করিস। তারপর আমার মা বড় ভাইয়ের ইয়েটা ভুলতে পারেনি, বড় ভাইয়ের শোকে মা দুই বছর বিছানায়, অনেক রাত গেছে আমরা না খা খেয়েছি, মা বিছানার থাকতে এক পর্যায়ে আমার বাবা আলাদা হয়ে যায় আমাদের রেখে, তখন আমরা কি করি আর আমাদের কোনো উপায় নাই, তখন আমরা দুই ভাই মিলিয়া কামলা দেই। সেই কামলা দিয়ে কিভাবে, আমাদের শুধু তিন বেলা খাওয়ান দিত,
ওই ছোটবেলাতে আপনার
কামলা, ছোটবেলায়
আচ্ছা,
আমার থ্রি পর্যন্ত পড়াশোনা শেষ হয়ে গেল, কামলা দিয়ে যারা তিন বেলা খাওয়ান দিত, পেট ভরে খাইতাম, ভাত কিনে পেট ভরে খাইতে পারতাম না। এই দিকে এই জগত আবার বাজার থেকে খাওয়া দাওয়া করছি, হয়তো একটু পানি ভাত পাচ্ছি সকালবেলা খাইছি, যে পেট ভরে না আবার পানি দিচ্ছে, মধ্যে আবার পানি খাইছি আমি। এরকম রুটি দুটা রুটি দিত, একটা রুটি দিত ভাগে, রুটি ভিজিয়ে খেতাম পানি দিয়া, যাতে বেশি হয়, খাই আবার পানি দিতাম, ওর মধ্যে দিয়ে আবার লবণ দিয়ে আমি খাইতাম, তারপর আমার পেট ভরে না। তারপরে সময় যদি কামলা চলে না, অনেকে নেন, আমি শুধু একজনের কাজ মধ্যে কাজ করতাম ওই সময়, মা বলতাম মা আমার উপরে থাকতাম, সবাই উপবাস থাকতাম, মা পানি খাবো, মা খিদে লাগছে না পানি খাবো, মা উঠে পানি দিত, তখন ওই পানিটা আমার কাছে মিষ্টি মিষ্টি লাগতো, মা রাতের পানি, এরকম অনেক রাত তেমন আগে থাকতাম। আর আমার বড় ভাই তখন কামলা দাওয়া বাদ দিয়ে গাড়িতে ট্রেনে বাদাম বুট দিয়েছে না, বাদাম বুট বিক্রি করা শুরু করছে।
আপনার ভাইয়ের সাথে আপনার বয়সের পার্থক্য ছিল
2 বছর,
2 বছর, তার মানে বয়স সব মিলে ধর 8 থেকে 10 বছরের বালক, মানে কিশোর আপনারা তখন,
10 বছর হবে না,
10 বছরও হবে না সেই সময়টাতে, আপনার ভাই বাদাম বিক্রি করছে ট্রেনে ট্রেনে, আপনি মানুষের বাড়িতে কামলা কাটছেন।
জি
ওকে, তারপর
বাদাম বেঁচে ও কিছু দিত আর আমি কামলা দিতাম, দিয়ে দেখি যে তরকারিটা খুব ভালো, আমি শাক ভাজি করতে, লাউ শাক ভাজি, আমার শাক শাক খুব ভাজি ভালো হয়েছে, কেন ওরা করতেছে, ওরা কি খায়, ওরা তেল মশলা খায় না, শাশুড়ি আমি সেদ্ধ করি খায়, আমার সামনে বলতেছে, আমি কিছু বলি না। এরপর আমি বাজালাম যে আমি তো কামলা দেয় আমাকে পয়সা দেন না, এবং আমার সাথে যারা বড় বড় কামলা দেয় ওরা, ওরা যে কাজ করতেছে ওই কাজ আমি নিয়ে যেতে, কিন্তু আমার কথা পয়সা দেয় না। তারপরে বলি আমাকে পয়সা দেন না, আমি এইভাবে কেমন কাজ করবো, কয় তুমি যে ছোট পয়সা হবে না, তখন আমি ধীরে ধীরে কাজটা বাদ দিই, দিয়ে আমি গাড়ির বাদাম দিতে শুরু করলাম। তখন আমার গায়ে শার্ট ছিল না, এটা তোয়ালে ছিল, আমার মনে আছে তোয়ালে গাল বাঁধ দিয়ে বাদাম বেচতে যেতেন, তিনি দুজন মিলে বাদাম বেচে যাই, ভাই যখন না করছে তুই পারবি না এত ছোট বয়সে, তেমন না ভাই সবাই পারা পারুক, তাদের বেঁচে বেঁচতে বেঁচতে একদিন আমাদের বাড়ি থেকে রেল স্টেশন যেতে 1 মাইল হাঁটিয়া, যেতে যেতে আমার একদিন রেল লাইন মাসিন হাঁটি যাই, অনেকক্ষণ যাত্রা যাতে হয় সিগন্যাল থেকে যাতে হয়, তাই উস্টে খায়া আমার বাদাম সব পড়ে গেল।
ওহো,
বাড়ি ফিরে পেলাম কি হয়েছে, আমার বাদাম সব পড়ে গেছে, আব্বা আলাদা হয়ে গেছে ওই সময়, মা বিছানায়,
আব্বা আলাদা হয়ে গেছে মানে,
মানে মা বিছানা পড়ার পরে আব্বার কুলেতে পাঠিয়েছে না, আমাদের আমাদের একটু আলাদা হয়ে গেছে।
কোথায় গেছে মানে,
বাড়িতে থাকে না, আলাদা হয়ে খাইছে,
আলাদা হয়ে খায়, কার,
আমার বড় বোনই পাক করে দেয় খানা দানা, সে আলাদা যে কামাই করে আমাদের কাছে দেয় না, মা বিছানা পড়ার পরে।
আপনারা মাকে নিয়ে থাকেন, আমি কিছু জিনিস কনফিউজ হয়ে যাচ্ছি, একই পরিবারে তো আপনারা 8 জন সদস্য ছিলেন,
সদস্য ছিলাম,
তাহলে আপনার বাবা আপনার মাকে ফেলে রেখে আলাদা হয়ে গেল,
একবার সাথে থাকি কিন্তু আলাদা হয়ে গেল, মানে আমাদের দুই ভাই তিন বোন ছিলাম, তো ভাই বড়তে মারা গেল,
জি
আম্মু আমার বিজনেস কামাইয়েশন কমে গেছে,
জি
আব্বা কুলেতে পাচ্ছে না, যার জন্য সে আলাদা হয়ে খায়।
ওকে, আমি যতটুকু বুঝতে পেরেছি যে আপনাদের ভরণ পোষণ তেমন একটা দিচ্ছে না, যেটাকে আপনারা আলাদা হয়ে খাওয়া বুঝতে পারছি, ওকে, মানে আঞ্চলিক ভাষায় যেটা বলে। হ্যাঁ, তারপরে
একবার যে আমি বাদাম বেশি, আব্বাই ঘর সার আমলা করতে বেশি, একবার আব্বা আব্বা আমার ঘর ছেড়ে সাথে ঘরের নিচে যে বাঁশ বাঁধে আর কি পা রাখার জন্য, খবর পেলাম যে আমার আব্বা এক্সিডেন্ট করছে, সবাই যা দেখি যে আমার আব্বার মালাটা এই জায়গা পর্যন্ত হারিয়ে গেছে।
ওহো, মানে এটা আসলে যে গলার প্রিয় শ্রোতা আপনারা বুঝবেন না, সে কারণে বলা হচ্ছে এটা, এটাকে কি বলে আপনাদের আঞ্চলিক ভাষায়, গলার উপরে জায়গাটা আসলে থুতনির নিচে, এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা, এখানে এখানে গিয়ে বাঁশ বেঁধে আছে,
বাঁশের মাথাটা এরকম
চোখা
চোখা ছিল, বাস থাকে তো,
ওটা খুঁটি গেছে আর কি।
আচ্ছা আচ্ছা,
বাসের মালাতে এরম ঝুলিয়েছিল আব্বা।
ও হো,
আমরা গেলাম, মা গেল, গাড়ি ওই অবস্থা, সব সয়া রাখছে আঙ্গের মধ্যে, সব জানা অবস্থা। বাড়ি নিয়ে এলাম, গ্রামে ডাক্তার আছে, তার নিয়ে এলাম, নিজে কিছু ওষুধপাতি কিছু দিল, আবার যার কাজ করছিল মামা হ্যাঁ সম্পর্ক, ওনারা চিকিৎসাপাতির টাকা দিছে। তারপরে অসুস্থ হওয়ার পর থেকে পরে আবার একখানে হয়েছে।
ওকে,
আর আব্বা যে আলাদা হয়ে গেল, ওই সময় আমি বাজার করতাম, আমাদের আধা সারা আটা বা এক সারা আটা আনতাম
বাজার থেকে,
বাজার থেকে এক মাইল রাস্তা হারিয়ে যেতে হয়, তা আটা আনতাম বা আটা কেজি চাল আনতাম বা এক কেজি চাল আনতাম, ওই ভাই বাদাম আছে, আমি
বাদাম বেচে
বাজার যেতাম। আবার আব্বা যে কাম করতো আলাদা খাইতো, আব্বা আমার টাকা দিত, আমার এক পয়সা চাল আনো, আমি আনতাম, আমি বাজার করে আসতে পেট তো খুব খিদে আমার, কাম চলে না সবসময়, তো আব্বার এক পয়সা চাল থেকে এক মুদ্রা দুই মুদ্রা চাল নিয়ে কাঁচা যাবে খেতাম, বাজার থেকে আসতে এক মিল আসতাম, ঘাটি আসতে হয় আটা যে আনি আটাও কিছু করে খাইতাম, কাঁচা আটা। তারপরে মিষ্টি এলু আছে না বাজারে,
জি,
হয়তো পয়সা কম থাকলে মিষ্টি এলু এক কেজি বা দেড় কেজি দুই কেজি নিয়ে আসতাম, আসতে তিন চারটি আলু কাঁচা খাইতাম, যে আমার পেটটাকে ভরুক। তারপরে এক পর্যায়ে বাসাতে আসি, ওই ভাগ করি করি রুটি খাওয়া, রুটি দেয় খাই, তা তো আমার পেট ভরে না। তো এক পর্যায়ে আমি গেলে আব্বা শেক করতো, ওই বিলেট নিলাম কাছে, বিলেট নিয়ে বাজার যাই, একটা কাগজ নিতে আসি, বাজার ঘুরে আসতে ওই রাস্তার পাশে কলা গাছ আছে না, কলা গাছের ঢাকুয়া কাটতাম, কাটিয়ে এই ধান খেটের জমির পানি, জমির পানির মধ্যে কলা গাছের ঢাকুয়া আটা নিতাম, জমির পানি দিয়ে গুলেতাম, কাওয়া হতো না, কাওয়া করে চুরি করি আমি বাসার ধোবার আগে একখানে রুগী রাখি যেতাম, নিয়ে বাসার যেতাম, খাওয়া দাওয়ার পরে কয়লা ছিল জ্বালা এনে দেয় খরিদ জাল, পরে চুরি করে আটাটা আনি পড়া দিতাম আমি, পরে একা একা খাইতাম, যাতে আমার একটা ধরে।
প্রিয় শ্রোতা, আজকে যে জীবনের গল্প সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, মানে মন্তব্য আসবে না, যখন শুনছিলাম তখন এই শহরেরই কিংবা এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কিছু মানুষ কিংবা একেবারে পুরো বাংলাদেশটা জুড়েই অসংখ্য অসংখ্য খাবার নষ্ট হচ্ছে এবং সেগুলো অক্ষত অবস্থায় কোনো কোনো ভাবে ডাস্টবিনে চলে যাচ্ছে, কিংবা আমি আপনি সবাই মিলে সেটা করছি, অথচ এই যে শিশুর শৈশবটা আমরা শুনছি, যখন আমরা খাবার নষ্ট করি তখন এই শিশুটার সামনে আমাদেরকে যদি দাঁড় করিয়ে দেয়া হয় আমাদের মানসিক অবস্থা কেমন হতে পারে। আমি কি প্রিয়া নিজেও এর বাইরে না, আমার মনে হয় যারা আজকে শুনছেন হেলো 920 শ্রোতা প্রত্যেকেই তাকে তারা নিজেরা নিজেদের জায়গা থেকে একটু চিন্তা করুন যে এই যে অতিরিক্ত খাবারগুলো আমরা নষ্ট করি বা প্রতিনিয়ত আমরা খাবারগুলো ফেলে দেই, প্রয়োজনের অতিরিক্ত খাবার বা প্রয়োজনের অতিরিক্ত টাকা দিয়ে আমরা খাবারগুলো খাই, এর 100 ভাগের 1 ভাগও যদি এদের কাছে যায়, এই শিশুদের কাছে যায়, পুরো দেশটার চেহারাই পাল্টে যেতে পারে। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি, একটু পরেই ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে আমাদের জীবনের গল্প বলার জন্য আছেন মোহাম্মদ তারামিয়া। তারামিয়াকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা, হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিং মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসাব আছে?
কেন,
রাত 10টা। উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে? এলো ফেয়ার লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার চুলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ভালো রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close up presents Hello 8920, Close up, the closer the better.
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আমার সঙ্গে জীবনের গল্প নিয়ে আছেন এখানে মোহাম্মদ তারা মিয়া। তারা মিয়ার কাছে ফিরে যেতে চাই, তবে তার আগে বলছি আপনি যদি আপনার জীবনের গল্প আমাদের এখানে বলতে চান সেক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে। আমাদের ফোন নম্বরে ফোন করে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলবেন এবং বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আর আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে দেবেন। আমাদের এখানে ফোন করার নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আর তারামিয়াকে দেখতে চাইলে, তারামিয়ার সঙ্গে যোগাযোগ করতে চাইলে, কথা বলতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি পেজটি পাবেন আরজি কিবরিয়া নামে, এবং আরজি কিবরিয়া নামে যদি আপনি সার্চ দেন তাহলে আপনি অসংখ্য পেজ পাবেন, যে পেজটিতে কেবলমাত্র 7.5 লাখের কাছাকাছি মেম্বার রয়েছে বা ফ্যান রয়েছে। সেই পেজটি হচ্ছে আমাদের হ্যালো 8920 পেজ। ওকে প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি তারামিয়ার কাছে, যেখানে আপনি ছিলেন। আপনি বলছিলেন যে ওই আটার গোলাটা পোড়া দিয়ে
আলাদা খেতেন,
তারপর
এরম প্রায় করতাম এবং মিষ্টি এনে এলো, আমি আলাদা তখন আর কাঁচা খাই না, কলা গাছের চিপে চেপে বাসার ধারে কাছে রাখি যেতাম। পরে যার ছিল ভালো আগুন ওটা দিয়ে পড়া দিতাম, দিয়ে পরে আমি একা একা খাইতাম। ধীরে ধীরে যখন বড় হলাম তখন কামলার দাম আমাদের আটানা, বড়রা প্রায় 1 টাকা, তো আটানা দিয়ে আমার পোষাচ্ছে না। তারপরে আমি ধীরে ধীরে এক নিয়ে আসরা জমিতে ছিল আগে, ওদের 12% জমি আদি করতাম, তো ওই ধান যে কাটি আমরা দুইটা ভাগ দিতে হয় জমির মধ্যে। তো নিয়ে আসে বয়স্ক লোক তো দিয়ে ঘরে কোনটার ধানের পালা বেশি দেখা যায়। আমি ছোট তো আমি আর বলি বানরের মতো ঘুরতে আসে, আব্বু কাছে আসে, মিয়া খালি হাসে, আমি তো বুঝি না ছোট মানুষ বলছি। আমার আব্বা করতে কি ওই ভাগ করে মিয়া করতে এই ঘটনা দিতা দেও, তো ওই ভাগটা আমার বাদ থাকি কমপক্ষে 1.5 কিলো জায়গা মিয়ার বাড়ি। আমরা নিতাম না, আব্বার আমি ওই আটি বান্ধেছি, আমার বড় ভাই তো গাড়ির বাদ আমি বেচার সময় পাই না। আব্বা খুব অসুবিধা ছিল, গ্যাস্ট্রিক ছিল, পরবর্তীতে বয়স্ক বয়স ছিল, গ্যাস্ট্রিক ছিল, ব্যথায় ব্যথায় খুব অসহ্য হয়ে গেছে। ধীরে ধীরে আব্বা 4টা মাসে আর মাথা করে নিয়ে বাসা যেত আমার বাসা, আর আমি ওই মিয়ার ভাগটা ওনার ভাগটা নিয়ে ব্যাংকে আসেন, ব্যাংকে বোঝেন নি আপনি,
ব্যাংকে মানে হচ্ছে আমি যেহেতু বুঝি যে ওটাকে
আর দুই মাথা নিয়ে
ব্যাংক বলে, আমাকে
ব্যাংকে বলি,
আপনার ব্যাংকে বলেন,
এদিকে 4টে এদিকে 4টে আর নিতাম নিয়ে ওই মিয়ার বাড়ি যেতাম, কমপক্ষে 1.5 কিলো যেতে হবে। পাতার পাথরের মধ্যে বিভিন্ন ধান কাটছে নাড়া ঘরের মধ্যে পাও লাগে যেত, ভাগে পড়তে আর শুধু 2টা 3টা 4টা 5টা পরে ভাগে যদি তাও লাগে যায় কি করি, আমার হাঁটতে পারি না, পায়ে বল পাচ্ছে না, আমি ধানের বাটা আস্তে করে ছুঁয়ে খানিক খেয়ে দম নিতাম, নিয়ে আবার যাইতাম, এরম করে সারাদিনে ওই মিয়ার ভাগটা আমি পৌঁছাতাম বাড়ি
100টি।
জি একাই ওই ধানটাই আবার মিয়ার বাড়ি করা লাগে কি, একদিন রাখিয়েছিলাম, রাখি আবার পালা দিয়ে আসতে হয় বাড়িতে, একা পালা দিয়ে আসলাম, দিয়ে আবার ওটা কুপে দিতে হবে, ওই নিজে যা কুপে দিতাম, মিয়া আসি বারবার কয়ে ধান ধান থাকে না, ধান ধান থাকে না,
কুপে দিতে হবে মানে কি ধান ওই যে
ধানটা
আটি বাড়ি দিয়ে ছেড়ে দিতে হবে। হ্যাঁ,
এবং ওই ধানটা যদি আটি লম্বা হয় তাহলে মিয়াটা বিক্রির জন্য রাখি দিত, আর যদি আটি একটু খাটো হয় তাহলে আবার গরু দিয়ে খাগাই দিতে হবে, মারাই গরু দিয়ে আবার ওটা পালা তুলে দিতে হবে।
এখানে অনেক শ্রোতাই আছেন যারা হয়তো বা বিষয়গুলো বুঝতে পারবেন না, আমরা বিশ্বাস করি যে মাটির গন্ধ, গ্রামের মাটির গন্ধ সবার শরীরেই আছে, বিশেষ করে ঢাকা শহরে যারা বসবাস করেন, কিন্তু অনেকেই হয়তো বা বুঝতে পারবেন না, একটা ধান যখন হয় ধানটা হওয়ার পরে সেই ধানটা কাটতে হয়, আপনারা নিশ্চয়ই জানেন আটি অবস্থায় থাকে, এখন হয়তো অনেক আধুনিক যন্ত্র বের হয়েছে, এবং একটা নির্দিষ্ট পরিমাণ ধান গাছ মিলে একটা আটি হয়, সেই আটিটা বাড়িতে নিয়ে যেতে হয়, নিয়ে যাওয়ার পরে সাধারণত এখন দেখা যায় মেশিনের সাহায্যে ধান ছড়ানো হচ্ছে, কিন্তু সেই সময়টাতে যে সময় কথা উনি বলছেন সেখানে সাধারণত যেটা হতো হয়তো চকি থাকতো, চকির উপরে কাঠের গলিও থাকতে পারে, চকিও থাকে, চকির মাঝখান দিয়ে ওই যে বাঁশের ইয়ে দেওয়া দেওয়া, খুব প্রচন্ড পরিশ্রমের কাজ, কাঠের গলির উপরে ধানগুলো বাড়ি দিতে হতো আটিগুলো, এবং তারপরে যে খড়টা বাঁচত এটা কিন্তু খড় খুব সহজে হতো না, এটাকে দিয়ে মারাই করতে হতো গরু দিয়ে, এবং তারপরে ওটা শুকাতে হতো। আমি যদি তার আগে বোধ হয় একটা প্রসেস আছে, আটিগুলো বোধ হয় একটু পালা দিয়ে রাখতে হতো বেশ কিছুদিন যাবো, যাতে আটিগুলো বা খড়গুলো পচে যায়, আমি কি ভুল বলেছি?
সেটা ইরিজাটি,
ইরিজাটি
ওঠা আমন ধানের আগে তার জমিতে শুকানো হয়,
ওটা জমিতে শুকানো হতো। ওকে, তার মানে বুঝতেই পারছেন যে কতগুলো কাজ, এই সবগুলো কাজ আপনি যার জমিগুলো নিতেন, 12% জমি খুব বেশি জমি না,
ওই 12%,
এই 12% জমির অর্ধেক ধান এগুলো করে একবারে তার গলায় তুলে দিয়ে,
ধান একবারে উড়িয়া তুলে দিয়ে আসতে হবে,
এবং এই কাজগুলো আপনি 10-12 বছরের বাচ্চা
আমি করছি,
আপনি করতেন এগুলো?
তখন আমি মনে মনে বলতাম 12% জমি আমার থাকতো ভাগও দিতে হতো না, এত কষ্ট করতে হতো না।
12% জমি অনেকে হয়তো শতাংশ হিসাব বুঝবেন না, আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা 4 কাঠার মতো হয়, কাঠার হিসাব যারা বোঝেন তারা বুঝবেন যে আসলে কত ছোট একটা জমি। আচ্ছা, এই 12% জমিতে কতটুকু ধান পেতেন আপনারা?
দেড় মন
ভাগে দেড় মন সব মিলে তিন মনের মতো ধান হতো, দেড় মন পেতেন, ছয় মাস পরে অপেক্ষা করে, ছয় মাস লাগতো ধান উঠতে।
তখন ছিল না
এই দেড় মনে চাল হতো সর্বোচ্চ এক মন চাল
খাইতাম। একবার আমি কিছুটা বড় হওয়ার পরে আমাদের গ্রামের আশপাশ মানুষ আমাদের এলাকার কাজ শেষ, ওই বগুড়া যাবে কাজে, ওদের সাথে আমি আলাপ করলাম যে আমি বগুড়া যাবো। ঠিক আছে, কারণ আব্বা তো যাবার দেবে না, আমি কাজে কাশি আছে না, কাশিতে ওদের আলাদা ভাবে দিয়ে দিই। আমি চুরি করিয়ে আমার লুঙ্গি এখানে একটু ভুলে গেছি, মা মারা যাওয়ার পরে আমাদের ওই বস্ত্র ছিল না তেমন একটা খুব একটা।
মা কি মারা গেল এর মধ্যে?
হ্যাঁ, মা মারা গেছে, দুই বছর পর মারা গেছে। মা মারা গেছে, আমি পাশে ছিলাম, এর ভিতরে আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমাদের বাড়িতে এক মুক্ত ছিল, মানে আমি আরবি করতাম, মা বাড়ি থাকতে আমি কোরআন শরীফ সবং গেছি। তখন আমাদের বড় বোনের বিয়ে বড় হয়ে গেছে, দেখতে হয়েছে এবং মেজো বোনতে আর কি, মা বাড়ি থাকতে গরিব ঘরের বিয়ে আছে, এখনো তারা অসুখী, খুবই গরিব। তো বড় বোন আমার নাই রানছি মেজো বোনটা, তো এর মধ্যে কোরআন শরীফ পড়ে আমি আমার জ্যাঠাতো ভাই আছে ওনার বাড়ি গেছি, ওনাদের ঢেকি আছে, আমার বড় বোন যায় ভাড়া বানতেছে, মানে এর মধ্যে ঘর গেলে মা মারা গেছে। আমি কোরআন শরীফ পড়ে আসলাম মার কাছ থেকে, আমার মা মারা গেল, আমি দেখি ঘটনা সত্য মারা গেছে। খালি মনে মনে ভাবি এখন আমি দেখে গেলাম কোরআন শরীফ পড়ে গেলাম, পাঁচ সাত মিনিট হবে, কিভাবে মারা গেল। মাও ভাইয়ের মতো সুখী সুখী, ওই মারও টিভির হয়ে গেছে, চিকিৎসা করছে কিন্তু কাজ হয়নি। আর বড় ভাই যে মারা গেছে না, এখন মনে করতেছে আমার ওই ওনার টিচাররা সবাই যাবে দেখতে, যা টিচাররা ওনারা চিঠি লিখে দিত যে অমুক স্কুলে যাও, আমি বলে দেবো না, কিছু সাহায্য মাঝে দেয়নি, যাওয়া কেটা আছে, আমি আছি বাড়িতে। ওই বয়সে আমি ওই চিঠি নিয়ে যাইতাম স্কুলে, তার কাছে সালাম সালাম দিয়ে বলতাম যে আমার টিচার পাঠিয়েছে আপনার কাছে কিছু সাহায্যের জন্য, খুব অসুস্থ। তাই ভাইতে মারা গেল, তারপরে মা মারা গেল দুই বছর পরে। তো পরে আমার পরের বছর ছিল না, ছোট্ট একটা শর্ট প্যান্ট দিত আব্বা আমার, তখন নিলামি গান বেসতো এখানে, ওই একটাই গান আমার, প্যান্টের পকেট ছিল না। আমি এবার করছি কি, ওই টেনা দিয়ে পকেট কাটিয়ে সুই দিয়ে সেলাই করতাম এখানে, সেলাই করিয়ে তখন ওই খেসারি কালাই করতাম আমার দেশে, খেসারি কালাই, উট কালাই, তো চেটার তো খিদে আমার বেশি, কালাই তুলে তুলে খেতাম, কাঁচা কালাই সিটি সিটি পকেট ভরাইতাম। আমার চা সারে ধর চা সারা এগুলা করে এলে নিয়ে আমার খুব ঝড়াঝাটি করতো
এই কালাই তোলার জন্য,
আব্বাসকে ঝড়া করতো, আমার মারতো। চাচারা কিন্তু ঘরে ভাত খেতে, আমার আব্বারা তিন ভাই ছিলেন, শুধু আমরাই করি, কিন্তু কোনো আমার মনে পড়ে না, আগে দেখিনি যে একদিন বলে ভালো না খায় আসো, এই ভাতটুকু ছেলে ঘরে দেন বা ডাক দিয়ে খাওয়াবে, তা খাওয়ানি। কিন্তু আমার আশেপাশে যারা আছে ওরা উপর থাকছি, মা পরের দিন সকালবেলা চলে যেত আমার আব্বার বাড়ি কাছে, কিন্তু আমার বাড়ি বলতো ভাবি আমার ছেলেগুলো না খায় আসে, কারণ ওরা করতে একশো চাল বা একশো চাল দিতে এরকম।
সেই মা মারা গেল,
জি মারা গেল। তারপরে
বস্ত্র নেই আপনার?
বস্ত্র নেই, একটা প্যান্ট ভিজাইলে আর পরার বই নেই। তখন আমার মনে আছে এখন শেখ মুজিবের একটা কম্বল দিয়েছিল আমার আব্বা,
ওই সময়টাতে কথা বলছেন আপনি,
যে কম্বলটা দিছিল আমার মনে আছে, কম্বলটা পুরো না ছিঁড়ে গেছে।
কি হয়েছিল?
ইউনিয়ন চেয়ারম্যানে দিয়েছে।
আচ্ছা, মানে সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমার ক্ষমতায় ছিলেন।
জি জি,
ওকে ওকে।
কম্বলটা কিছুদিন ইউজ করার পরে ছিঁড়ে গেছে।
আচ্ছা আচ্ছা,
ছিঁড়ে যাওয়ার একটু পার্ট বাই পার্ট ওই গোসল করি একটা কান, তো গোসল করে ভিজে যায় কানটা, তখন আমি কম্বলটা ছিঁড়ে পরতাম। আবার দেশে তখন হাডুডু খেলা হতো, দাঁড়িয়ে বান্ধা খেলা হতো, ওই শিল কাপ দিয়া সবাই খেলা দেখতাম, আমি খেলাতে ভেজে যেতাম, তাই কম্বল পরে যেতাম, শরম করতো আমার খুব। ওই একবার যে ওই বগুড়া কামে যাবো আমি, এটা তো ভুলে গেছিলাম, আবার না বলে গেছি আমি চুরি করি ওদের সাথে। দশদিনে আমি কাজ করলাম, তিনশো টাকার কাজ করছি চুক্তিতে, ওখানে যারা দেখেছি আমি তো ছোট তখন, ওরা চুক্তি নেয় বিঘা কত আমার সাথে যারা আছে, দেখি যে দশ দিনে আমার তিনশো টাকা কাজ করছি, সমান ভাগ দিতে আমাকে, ওরা কোনো কাজ সেট করতো না।
আচ্ছা আচ্ছা,
তো তিনশো টাকা কাজ করলাম আমি।
কয়দিনে?
দশ দিনে।
দশ দিনে
আবার খাওয়ান?
আচ্ছা।
আর ওখানে আবার বড়তে গেছি না, ওখানে ওরা খালি বাকি ভিজ ভরে খাবার দেয়, সকালবেলা পানি ভাত দেয়, দুপুরের ভাত, রাত্রের ভাত। আমাকে বাড়িওয়ালা করলে তো আমি ছোট তো সবার থেকে, ও আমাকে আবার দুই তিন দিন দেখতে আমাকে স্পেশাল আমাকে ঘরের মধ্যে নিয়ে দেখা হইতো।
আচ্ছা।
ওরা খাইতো বারান্দায় বসিয়ে, তা আমাকে বলতে দেয় তারা তুমি এদিকে আসো, যে আমার ভেতরে ওনার সাথে বসিয়ে আমাকে খাওয়াইতো, মাংস খাওয়াইতো, ভালো ভালো খানা খাওয়াইতো। দুই দিন আমাকে তুমি খাওয়াইছে, কয় তোমার কে গেছিল শুনতো আর কি, যে এরকম গরিব আমরা গেছি, নাই মা মারা গেছে, ভাই মারা গেছে, নিজের কামে যাচ্ছে। তারপরে বাড়িতে আসলাম, আসি দেখে আমার আব্বা, আমার বাড়িতে আমাদের বাড়িতে বারোটা শরিক, তো অবস্থাশালী লোক আছে, ওনার মধ্যে বছর হিসেবে আমার চাকরি ঠিক করছে,
চাকরি
এক বছর থাকতে হবে তার মধ্যে,
মানে এটাকে ওই যে বছর চুক্তি কামলা দেওয়া বলে,
কাম হাল চাষ করে যে।
জি,
আমাদের দেশে চাকর বলে।
জি, বছরে হয়তো 2000 টাকা দিত, 2500 টাকা,
2000 না 2000 না,
কত কত ছিল আপনার?
150 টাকা
বছরে, 150 টাকা এক বছর কাজ করে দিবেন, 150 টাকা,
150 টাকা
আর তিন বেলা খাওয়াবে,
তিন বেলা খাওয়াবে, কাপড় চোপড় দেবে।
ওকে,
আব্বা বলে আব্বা এটা কেমন করলেন, থাকো তিন বেলা তো একবারে খাবার বাবা। আব্বা কইতো আমি কিছু কইতাম না তখন। তারপর হয়তো বাদাম বেস্তি আছে, পরে বাদামের রাস্তি বাদ দিয়ে ইয়ে নিয়েছে পানের ডালা নিয়েছে, পান বেস্তেছে গাড়িতে। আমি চাকরি করি, হাল চাষ করি, তিন বেলা খাওয়ান। তো ওখানে আমার ভাবি হয় সম্পর্ক, ভাই ভাবি হয়, ভালোই ছিলাম মোটামুটি, খাওয়া দাওয়ার কোনো সমস্যা ছিল না। কিন্তু এই যে যখন আউশ ধান হয় না, আগে আউশ ধানে যখন হাল চাষ করতাম, পায়ের আমার এটা কিন্তু ঘাওয়া হয়ে যেত। যে ভাই তোর মধ্যে চাকরি করতাম, উনি হল টিচার, স্কুলের হাই স্কুলের টিচার, উনি খুবই ভালো ব্যবহার করছে আমার সাথে, কোনো সমস্যা নেই। তো ওই ঘাও হতো, আবার রাত্রে হলে ওই খ্যার জড়ো করে ঘুমে দিয়ে স্যাক দিতাম পায়ে। এরকম এক বছর গেল, একবারে সাথে আমি থাকবো না, আমার সেই ভাই নাম দিলাম মাস্টার, উনি যা আবার ধরছে চাষা বলে কি তাই আমি আর একটা বছর মাস দেন, ও সরি প্রথম বছর তো গেল না। তো বললাম আমার বাসের থাকছি, যে বাসের ইয়ে উপরে থাকছি, প্রথম বছর তারিখে 150 টাকা, 50 টাকা আব্বা নিছে আর 100 টাকা ছিল। এক বছর শেষ করার পর ওই টাকা দিয়া আমি ডাইরেক্ট গেছি গাইবান্ধা,
গাইবান্ধা শহরে।
জি, 30 টাকার কাঠ কিনছি তখন, চৌকি বানাবো, কেন ওই বাসের হাতে লেবার থাকবো না।
মানে বাসের উপরে আপনাকে থাকতে দিয়েছে, ওটাকে কি বলে বাসের চলটা নাকি যেন
ঘন ঘন এরকম থাকতাম, বাটি করে দিয়ে ওর তাড়া দিত,
ওই চাটায়ের উপর থাকতে দিত
আপনাকে।
আচ্ছা,
এত সুস্থ যেমন ছিল না আমাদের, ওই পরের উপরে থাকতাম। 30 টাকার আমি চৌকি কাঠ কিনলাম, দেখলাম আমি ট্রেন জানলা সাইডে বান্ধ দিয়ে আনতেছি। আমার বাড়ি সোজা কিন্তু 1 কিলো হবে আর কি, রেল লাইন এবং স্টেশন হবে 1 মাইল করে, আরো দূরে যাচ্ছে। আউট সিগন্যাল আছে আমাদের বাড়ির সামনে একটু দূরে, তো ওখানে আউট সাইড এর গাড়িটা থামছি, তো ওখানে আমি নামে নিছি। আর আমাদের বাড়ির সামনে কিন্তু পুরাটা মাঠ, জমি আর জমি, বর্ষাকাল আমাদের ব্যাত বাঙালদের ধান গাড়ি আর কি, লম্বা হয় পানি, যত পানি লম্বা হয় তত তালে তালে লম্বা হয়ে যায়
ধান।
হ্যাঁ, এইখানে পানি, এই ফোনে 1 কিলো রাস্তা। পরে আমি পানির মধ্যে সতরে হাঁটি নিয়ে গেছি, কোনো রিক্সা টিক্সা নিয়ে নিই, এই কাঠ টানে নিয়ে গেছি।
1 বছরের পরিশ্রম,
পরিশ্রম বাড়ির ধান নিয়ে উঠলাম। উঠার পরে দেখি আমার এলে উড়ে মুড়ে সব ওই ধানের পাতার ধার আছে না, ধার দিয়ে আমার এলে কাটা গেছে জায়গা
জায়গায়।
পরে মিস্ত্রি নিয়ে এসে বানিয়ে দিল। ওরা আমার খরচ হয়েছে তখন দেখছি আমি 70 টাকা চবিটা খরচ হয়েছে, চবিতে হয়ে গেল। তারপর আর এক বছর আগে ঠিক করলো আব্বা, আমার এই দিলে ভাই ছাড়ে না, কি করবো আব্বা, গান একটা বছর থাকো, তাহলে পরের বছর কত দেবে? ও নিজে বলতেছে চাচা এবার তারে মেয়েদের আমি 300 টাকা দেবো। আব্বা আর কোনো আপত্তি করলো না, পরের বছর 300 টাকা। 300 টাকা চাকরি করি, কিন্তু ওই যে আমার খুবই ইয়ে, যে আমার কি খাওয়নটা নিয়ে, তিন বেলা খাই, আমার স্বাস্থ্য মাসে মোটামুটি ভালো হলো। হ্যাঁ, আব্বার ইচ্ছা যে ও চাকরি করবে, তিন বেলা বুক ভরে খাবে, টাকা দিয়ে কান্না দিক। তারপরে চাকরি করি, ওখানে আবার ইয়া ফিরি সুখী, ভাবি করে ডাকে দিলে ভাই নাঙল দিলাম আসতাম, ব্যাস গেলাম। অবস্থা ছিল তো নাস্তা পানি সবসময় ঘর থাকতো, আবার আম কাঁঠালের গাছ আছে, যখন যেটা মনে চায় নিজের মতো, যখন যেটা মনে হয় সেটা আমি খাসি। আবার ভাবি বলতে তারা কিছু খালি খা, কাছও করছি খুব, আমি দিন নেই রাত নেই, ধান পুরে মনে 14-15 বিঘা জমিও না, সব নিজে করতাম। আমার ধান শুকিয়ে আনলে ভোরবেলা রাত 4:30 উঠিয়া ওই যে ফিরে যেতাম কাটতে পারে। আর এই বছর শেষ করলাম, করি আমি ধরবো একটা ঘর দরজা, আগে আমাদের বাসের দরজা ছিল।
জি,
আবু গুলাম দাদা কবাট বানাবো, কবাট বলে আমাদের দেশে দরজা বানাও, গেলাম গাইবান্ধা, চৌকের মুখে আর সব নিয়ে এলাম, নিয়ে এসে কবাট বানালাম। আমার খরচ হয়েছে কবাটে 125 টাকা তখন। এই চৌকি কবাট করলাম, ঘর খেরে রয়ে গেল। তারপরে ধীরে ধীরে ওই যা চাকরি করলাম আমি, এক বছর শেষ হয়ে গেল। আর চাকরি ওদের মধ্যে যখন কামলা কাম লাগে সেন দিয়ে, যখন ফুল দাম আমার কামলার দাম, ওদের যদি 1.5 টাকা তা আমারও 1.5 টাকা, কারণ ফুল কামলার দাম হয়ে গেল আমার কামলা দেই। আমার কামলা চলে খুব, বুঝি থাকি না আর। এক পর্যায়ে আমি কামার করবো না, এটা সাইকেল কিনলাম আমি, তখন একটা পুরান সাইকেল কিনলাম, আমার পাশে আছে সাইকেল কিনে ব্যবসা করবো। দেখি আশপাশে অনেকে ধানের ব্যবসা করে, ধান সেদ্ধ করিয়ে চাল করিয়ে বিক্রি করে। আমার কাজিন আছে আশপাশে, ভাই আছে, ওরা ব্যবসা করে, সাথে সাথে ভোরবেলা গান নিয়ে যায়, নিয়ে ভাঙিয়ে ওখানে পাইকারি দিয়ে আসে, তার মধ্যে সঙ্গে দিয়ে দিয়ে আসি। আমার তহবিল ছিল না, তো অল্প করে নিয়ে যাই, কিছু লাভ হয় আর কি। আর মেজো বোনটা আমার দিয়ে দিছি, আমার বাড়িতে থাকে, আমাদের সংসারে কোনো পাকের লোক ছিল না।
জি,
তো ওই বোনটা আমার সেদেশনে করে দিত, আর মাঝে মধ্যে পরে স্বামীর বাড়িতে যাইতো, সবসময় এটা থাকা হয় না। পরে আমি ধরলাম একটা সুপারির ব্যবসা, তিস্তা পার হয় বড় বাড়ি হাট কয়, সুপারি ব্যবসা ধরলাম, ওই বড় বাড়ি হাট থেকে সুপারি নিয়েছি, আমি আমার এখানে পাইকারি দিই, দিয়ে মোটামুটি কিছু থাকে। আমার আবার চাষ ভাই আছে বাড়িতে, না কাম করছিল কি লাইন করে প্রেম করে বিয়ে করছিল, আমি যার মধ্যে কামলা গেছেন চাকরি করতাম, এদের একটা বোন ছিল, ট্রাফিক পড়াইতো করে দুজনে লাইন হয়ে গেছে, দুজনে ভাগছে, যার জন্য ওই সময় কেসে আমাকে আসামি করছিল, ওদের চাষাদের বাপ ভাই বাপ ছেলেকে আসামি করছিল, আরো চাষাদের ভাই আসামি করছিল। নির্দেশিত আমরা খালাস, জাজ কোর্টে নিয়ে সাক্ষী দিয়েছে যে আমি নিজে আসছি, নির্দেশিত আমরা খালাস হয়ে গেছি। শুধু আমরা হাজিরা দিতাম আর চোখে ফেলাইতাম, ছোট ছোট তখন আমরা তো বেশ বড় না, আর জাজ দেখে খালি খালি তারিখ দিয়ে দিই, পরে নির্দেশিত খালাস হয়ে গেছি। পরে ওরা চাকর রাখছে,
ওরা চাকর বলে কি তখন যে ওই যে ওর মেয়ে আমার চাচাতো ভাই লাইন করে বিয়ে করেছে, ওদের অবস্থা ছিল আমাদের অবস্থা তেমন নাই, আমার তখন ছোট মনটা ছিল ভাইয়া তো বয়স 10-11 হবে, তখন ওরা কয় যে আমার ওদের মেয়ে নিয়ে গেছে ওরা, ওদের চাকরে বলে আর কি যে তার আর বোনে গালা নিয়ে এসবো, তখন শুনি আর মাথা গরম হয়ে গেছে কয় কিরি চাকরে কয় আমার বোন বিয়ে করবে নিয়ে যাবে, তার মানে যদি ভয় করলাম আমি তখন আমি কাজিনাসের সাথে পাশে বলে ভাই বোন বিয়ে দিতে হবে, দেখলো ছেলে দেখার পরে ছেলে দেখার পরে নাই কাজল ভালো জানেছে, এরা দেখলাম যে মোটামুটি কাজল লোক আর কি, বিয়ে ঠিক হলো 700 টাকা দিতে হবে আর বিয়ে দিতে হবে
700 টাকা মানে যৌতুক হিসেবে,
যৌতুক হিসেবে 700 টাকা কোথেকে দিল আমার তো জমা টাকা নাই, তখন আমি একবার করছিলাম কি 1,500 টাকা লোন নিয়েছিলাম, সপ্তাহে সপ্তাহে 30 টাকা কিস্তি দিতে হয় আর সঞ্চয় 2 টাকা, আমাদের ওখানে গ্রুপ করছে, গ্রুপ করার পরে আমি গ্রুপে ঢুকছি, তারপরে গরু কিনছিলাম একটা বাসির গরু কিনছিলাম, মানে গরুটা বিক্রি করিয়া ওই বোনের ডিমান্ড দিলাম 700 টাকা।
প্রিয় শ্রোতা আরো একবার বিরতি নিতে হচ্ছে আমাদের এই জায়গাটিতে, আজকে আমরা যার জীবনের গল্প শুনছি তারা মিয়া হচ্ছে তার নাম, তার যে জীবনের গল্প সেটাকে মূল্যায়ন করার দায়িত্ব একেবারে আপনার হাতে ছেড়ে দিয়েছে, আমি একেবারে বলতে পারি টোটালি স্পিচলেস। এই জীবনটাকে অনেকেই কাছ থেকে দেখেছেন, আমাদের এই ঢাকা শহরে অনেক মানুষই ফুটপাতে বসবাস করে, অনেক মানুষই ডাস্টবিনের ময়লা তুলে খায়, অনেক শিশুই ফুল হাতে আপনার গাড়ির পাশে ঘুরে বেড়ায়, এদের শৈশবটা তারা মিয়ার শৈশবের চাইতে কোনো অর্থেই আলাদা না, এরাও এরকম নিদারুণ কষ্টে কোনো না কোনো জায়গা থেকে এসছে, কোনো না কোনো পরিবার থেকে এসছে, কিন্তু সবাই কি তারা মিয়ার মতো শেষ পর্যন্ত তারা মিয়া যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাতে দাঁড়াতে পারবে বা পারছে, প্রশ্ন আসলে সেটাই, কিন্তু তারা মিয়া এখন কোথায় দাঁড়িয়ে আছেন এবং কি অবস্থা তারা মিয়া সেটা আমরা জানবো একেবারে গল্পের শেষের দিকে গিয়ে, আমরা গল্পের যে জায়গাটিতে রয়েছি সেখানে বেশ কিছুক্ষণের জন্য আমরা বিরতি নিতে চাই, আমরা 12:06 সংবাদের পরপর আবারও ফিরে আসছি। আপনারা যদি তারা মিয়াকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 12:06।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা, হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত, শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত, শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
খেলো যদি বন্ধু হবে কখনো দিনে কখনো জড়িয়ে তুমি এগিয়ে যাবে, যদি খেলো তবে ডাব আছে তো কোনো ক্ষতি নেই, এলো চুলে তুমি তো হারাবে, লুকোচুরিতে দুষ্টুরিতে থমকে যাবে, আবারে কবে
উঠো আয়না দেখো কত সুন্দর তুমি।
Close up presents Hello 8920, Close up, the closer the better.
প্রিয় শ্রোতা সংবাদের বিরতির পরপর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, আরজে লবিব, খালিদ এবং লোবান। আর তারা মিয়ার জীবনের গল্প আজকে আমরা এখানে উপস্থাপন করছি। তার জীবনের গল্পে আমরা ফিরতে চাই, তবে তার আগে বলছি প্রিয় শ্রোতা, আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্প এখানে প্রচার করা উচিত এবং আপনি বলতে চান আপনার জীবনের গল্প লাখো মানুষের কাছে, তাহলে চলে আসতে পারেন আমাদের হ্যালো 8920 তে। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলবেন, তারপর আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে বলে দেবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। যারা হয়তো দীর্ঘদিন যাবত ফোন করছেন এবং অনেক বেশি ফোন করার পরে হয়তো বা হতাশ হয়ে গেছেন, তাদেরকে বলি প্রিয় শ্রোতা, আমাদের এখানে ফোন করার সংখ্যা এত বেশি যে অনেক সময় আপনার কাছে হয়তো আমরা পৌঁছতে পারিনি। আমরা রিকোয়েস্ট করছি এই অর্থে যে আপনার জীবনের গল্প গোটা সমাজকে নাড়িয়ে দিতে পারে এবং আমাদের এবিসির শ্রোতাদেরকে অনেকখানি আন্দোলিত করতে পারে পজিটিভ অর্থে। সুতরাং আপনার জীবনের গল্প শুধুমাত্র আপনার নয়, এটা আমাদেরও একটা অনেক বড় সম্পদ। সেই জায়গাটি থেকে আপনাকে রিকোয়েস্ট করবো, হতাশ না হতে আপনি চেষ্টা চালিয়ে যাবেন, আমরা নিঃসন্দেহে আপনার সঙ্গে যোগাযোগ করব। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের এখানে এসে ফেসবুকে মেম্বার হয়ে হ্যালো 8920 সম্পর্কে যাবতীয় আপডেট এবং টিম মেম্বার হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা, যেটা বারবারই বলছি, facebook.com/hello8920। আমি আরো একবার বলছি facebook.com/hello8920। এখানে গেলে আপনি পেজটি পাবেন আরজি কিবরিয়া নামে, ওই পেজটিতে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন, যে পেজটিতে এই মুহূর্তে প্রায় 7.5 লাখের কাছাকাছি মেম্বার রয়েছে। আমরা ফিরছি তারামিয়ার কাছে, যেখানটাতে আপনি ছিলেন যে গরুটা বিক্রি করলেন, তাও সেটা নেওয়া ছিল একই নিয়ে এবং সেটা আপনি বিক্রি করে দিয়ে আপনার বোনের যৌতুক দিয়ে বিয়ে দিলেন, 700 টাকা দিলেন। জি, তারপর
দেওয়ার পরে আমাদের তখন পাঁচশা করা মানুষও নাই ঘরে, আমার মেজো চাচার মেয়ে,
জি,
নাম ফরিদে পারবেন, আর ওরা তিন বোন, দুই বোন বিয়ে হয়ে গেছে, ছোট স্কুলে পড়াশোনা করতেছে প্রাইমারিতে, তখন ও আমাদের সাথে পাকশাক করে দিত। আব্বা আমার অসুস্থ হলো বেশি, বড় ভাই পান বেচতে বেচতে আমার চাচারা ঢাকার চাকরি করতো, তো ওই চাচা আমার বড় ভাই কানছে, এই যে স্টেডিয়ামের সঙ্গে 24 তলা বিল্ডিং আছে না, এই বিল্ডিং যখন প্রথম কর তখন আমার বড় ভাই ঢাকা টানছে, আমি ওখানে পিয়ন পোস্টে চাকরি নিয়ে দিছে,
পিয়ন পোস্টে,
জি, ভাই দিত আমার মাসে 200 টাকা, তখন আমি ধীরে ধীরে কামলা দেওয়া বাদ দিতেছি, দিয়ে ওই আরো মানুষের আশপাশে জমি কিছু আদি নেই নিয়ে হালকে নিয়ে আবাদ করি, 2025-30 মন ধান পাই আমি আদি করি, মানুষের জমি আদি করি, নিজে পরিশ্রম করতাম বেশি, দিন রাত পানি নিতে একা সেন দেয়াল দিয়া ছেলে মেশিন থেকে আমার আবাদ খুব ভালো হয়, সব চাইতে প্রথমবার 12-17 জন আদি করলাম না, করার পরে আবাদ ভালো হয়, তারপরে আমার আরো চাকরি করছিলাম ওদের জমি নিয়ে আমি আদি করি, আমি খুব খুশি, দুইবার ধান তুলছি আমি, আমি চাকরি করতাম, আমি দুলা ভাই করি, দুলা ভাই আমাকে একটু কাঁচলা দেন না, বেসন ফেলাম, তো আবার না করতো না, ওদের গরু দিয়া আমি চাষ করে নিতাম, আমার কোনটা না করতো না, তখন আমি কামলা দেওয়া বাদ দিলাম, নিজে নিজে আবাদ করি, করি আমার মোটামুটি ভালো চলতেছে, ভাই এখানে মাসে 200 টাকা দেয়, আর আমি আবাদ করতেছি, এনে করতে করতে আমি 3.5 বিঘা মন্দির দিয়ে আবাদ করছি,
ওকে,
আদি করি এটা মানুষের জমি।
প্রিয় শ্রোতা, এখানে একটু নোট করতে চাই আপনাদেরকে, 3.5 বিঘা জমি কারো কারো কাছে কিছুই না, একেবারেই খুব কম অঙ্ক, কিন্তু লক্ষ্য রাখবেন যে মানুষটি জীবনের গল্প বলছে তার কাছে 3.5 বিঘা জমি কতখানি, কারণ সে পুরো পরিবারে 8 জন সদস্য, সেই সময়ে 7 থেকে 8 বছর বয়সের একটা ছেলে, তার বাবাকে দেখছে যে পুরো পরিবার সারা বছর কাজ করে 1.5 মন ধান জোগাড় করতে পারতো, 12 শতক জমি আদি, আদি নিশ্চয়ই আপনারা বোঝেন সেটা এক ধরনের লিজ নেওয়া বলে, বর্গা বলে, যার আসলে জমি তার কোনো পরিশ্রমই থাকবে না, সব পরিশ্রম বীজ সবকিছু হচ্ছে হলো যারা ওই জমিটা বর্গা নেবে তাদের, এবং সে জমির বদৌলতে অর্ধেক জমি, অর্ধেক ধান বা অর্ধেক একেবারে সুযোগ সুবিধা, সবচেয়ে বড় অর্ধেকটাই সে নিত, এবং শুধুমাত্র নিত না, তার গোলায় গিয়ে ওটা তুলে দিয়ে আসতে হতো, সবকিছু রেডি করে দিয়ে আসতে হতো। সেই মানুষটা এখন 3.5 বিঘা জমি আদি করছে এবং ওই অল্প বয়স থেকে খুব বেশি দূরের ডিস্টেন্সে না, তার জন্য কিন্তু এটা রীতিমতো ভয়াবহ রকমের চান্স। সুতরাং 3.5 বিঘা জমি যদি আপনার কাছে কোনো ব্যাপার না হয়ে থাকে, এই মানুষের কাছে বা ওই সময়ের কাছে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর
মানে আমি দুটা ঘর ভাড়াতাম,
ব্যয় অনেকে বুঝতে পারবেন আসলে,
ডোলা
বলে ধানের ডোলা,
হ্যাঁ, দুটা সাদাই দিয়ে বাড়িতে বাঁধ দিয়ে গোল করতাম, ছোট ছোট করতাম আমি, 25-30 মিনিট ধান দুটা ঘর ভরে যায়,
মানে আপনার দুটো শুনতে ভালো লাগতো,
তাই ভালো লাগতো,
রাইট,
হ্যাঁ, তো এর মধ্যে আমার ওই মেজো চাচার মেয়ে প্রাইমারি পড়াশোনা করে এবং আমাদের পাঠশাক করে দেয়,
জি,
যখন ধান তোলা শুরু করলাম তখন আর ওই চাচা চাচিটা আমার সাথে বাজাবাজি কম করে, তখন তাই বুঝি কিছুটা, পাক করে দেয় সব সময়, তারপর ধীরে ধীরে ও বড় হইতেছে আমি বড় হইতেছি, আমি মনে মনে আর ভালোবাসতাম, মনে মনে ও জানে না,
আচ্ছা আচ্ছা,
আমার ভাই চাকরিতে আসলেও একপর্যায়ে আমার আব্বা খুবই অসুস্থ, আমার এক খালা ছিল বলল যে মেহের বড় ভাই নাম মেহের, ডাক নাম মেহের, ভালো নাম হাফিজ, হাফিজ বিয়া করাও। আব্বা আবার খুশি হয় আর বড় ভাই বিয়া করালো, ছোট্ট মেয়ে একবারে এগারো বছর হবে, এরকম ওয়ান বা টু পর্যন্ত পড়াশোনা করছে আর কি, গরিব ঘরের সন্তান, খুবই সুন্দর চেহারা, পরির মতো চেহারা, কিন্তু ভাই চাকরি করতো, মেয়েটাকে আমরা তুলে দিতে না, ওরা পরে তুলে দিবে, ছোট তো, আর আমার চাচাতো বোনটা আমার চাকসা করতো, আমার খুব ভালো লাগতো চেহারাটা, ওর নাকে একটা জায়গা ইয়ে ছিল, বলে একটা জানে মেয়েরা কি নাম জানি,
নাকফুল
ফুল নাই, এখানে ছিদ্র করে দিতে একটা গোল করে দিয়ে, এটা পুরোটা গোলা থাকে,
নলক
নলক মনে হয়, সুন্দর দেখা যেত আমার কাছে এটা।
আচ্ছা ঠিক আছে,
এত সুন্দর লাগছে আমার কাছে, তাই মনে মনে ভাবি যে আমি ফরিদাকে বিয়ে করবো, তোমাকে কিছু বলি না আমি, এক পর্যায়ে পাকুরি দেয় আব্বা আমি এবং ফরিদা তিনও জন বসে খাই, ও আমার মধ্যে খায়, তখন চাকার মধ্যে আর নাই, আমার মধ্যে খায়, আমার মধ্যে গোসল করে স্কুলে যায়, থাকে একটু দরকার করার যায়,
ওকে
একই আঙি না তো।
উনি আসলে কে ছিল, আপনার চাচাতো বোন ছিল?
জি জি জি,
আপন চাচাতো
বোন, চাচাতো বোন,
আচ্ছা
মেজো চাচার মেয়ে,
আপনার সমবয়সী?
না না না,
আপনি ছোট
থেকে অনেক ছোট ছিল,
ওকে পড়াশোনা
তো আমি ছোট, ও প্রাইমারি পড়তেছে,
আচ্ছা
যখন থ্রি বা ফোর,
আপনার চাচা কি করতো?
টিউশনি করতো এবং হাটে খাজনা তুলতো।
আচ্ছা ওনার ছেলে মেয়ে কয়জন ছিল?
ওরা দুই ভাই তিন বোন,
সবচেয়ে ছোটটাই কি আপনাদের এখানে রান্না করে দেয়?
সব ছোটটা, বড়দিনের বিয়ে হয়ে গেছে, একবার যেন খুব ভালো লাগে, মুখ দিয়ে যে কবো এটা আমার সাহস হয় না, একদম আমার বড় ভাই তো বিয়ে করালো, ভাবি তো ছোট, নতুন বিয়ে করার পরে ফিরে আসছি, বেড়াতে যাবো আমি একা যাবো, আমার চাষি বলে তার আমি ফরিদা নিয়ে যাবো সাথে করিয়া, তারপর ছোট চাচার মেয়ে আছে একটা অরে সমানে মশাদা নাম, ছোট চাষি করতে মশাদাকে নিয়ে যাবো, মজ্জালা দুজন নিয়ে, আমার ইচ্ছা যাক নিয়ে যেতে, আমি কিছু জিজ্ঞাসাদি করবো, দুজন নিয়ে কেমন কি করবো আমি চিন্তা পাই না, এখান থেকে আমার আবার ছয় মাইল যেতে হবে ট্রেনে, আবার ছয় মাইল যেতে হবে রিক্সায়, পয়সা পাতি আমি হিসাব করে চলি, এখন ওই ধান ব্যবসার টাকা বা ভাই 200 টাকা মাসে দেয়, এই তো আমার আয়, রিক্সা ভাড়া তো অনেক লাগবো, আমি নাই মশাদাকে নিয়ে যাওয়া যাবে না, আমি ফোরে দেখলে দেখ কয়েক দুদিনে গেলে কি সমস্যা কি বল, দূর বিশ্বের কেমন বসবো তিনজন মানুষ, সেটা আমি নেই নেই, ভাবির জন্য কিছু তেল সাবান কিনলাম ওই সময় নিয়ে গেলাম, ট্রেনে গেলাম এখান থেকে ফ্যামিলি আসতে গাইবান্ধা স্টেশন গেলাম, ওখান থেকে রিক্সা নিলাম, আর মনে মনে খুব শখ যে বলি আমি তো ভালোবাসি, তো আমার সাহস হয় না, তো একবার যেমন করে গায়ে সাথে হাত দেই না, তাও সাহস হয় না, আরো নাকি আমি যাইতেছি, আরো নাকি যাইতেছে, করতে করতে সামনে রাস্তায় গেলাম, তালার বাড়ি পৌঁছিলাম, যা তালার বাড়িতে খাওয়া দাওয়া করিয়া রাত থাকলাম, থাকিয়া পরের দিন আমার তালার বাড়ি থাকি, আর আবার 2.5 মাইল ফাঁকে আর বোনের বাড়ি, বড় বোনের বিয়ে হয়েছে, সর এলাকা তো নদীর বান আসে না, বান দিয়ে হাঁটিয়ে যেতে হয়, চাষি বলবি যে ফের দোষে বাড়ি দেখি আসো যাবো, তো হাঁটিয়ে যাইতেছি, মনে মনে খালি ভাবি ভাই যে বলি এই মুখে আনি ফিরে আমার সাহস হয় না, এমন বাস জায়গা গেছি না, আমার খুবই লজ্জা করে, কেমনি কি করি বলতে পারি না, করতে করতে আর বড় বোনের বাসাতে পৌঁছিলাম, যা হলো না, তো ওখানে যা বড় বোন পাক শাক করতেছে আমাদের জন্য, দুজন ঘরের মধ্যে এমনি যে লুডু মুডু খেলি, মুভি যে কথাও বলবো বা গায়ে একটু হাত দেবো, এই সাহসটা আমার।
ফরিদা কোন ক্লাসে পড়তো সময়?
কোন ক্লাস? থ্রি বা ফোর,
ক্লাস ফোরে পড়তো। আপনার চেয়ে বয়সের পার্থক্য কতটুকু?
অনেক ছোট ছিল,
মানে কত বছরের পার্থক্য ছিল?
কমপক্ষে 6-7 বছর হবে,
6-7 বছরের হবে। ওকে,
রাত থাকলাম ওখানে, পরদিন আবার ওই বোনের থেকে তালা বেঁধে আসলাম, তখন মনে মনে বলি যে বলি হোক, আবার সাহস হয় না, পরদিন আবার রিক্সা সামেল আসতে হবে, মনে মনে খালি প্ল্যান করি, কিন্তু আমার কলজা কাঁপি ওঠে, কি কয় না কয় আল্লাহ জানে, রিক্সা জাতির গায়ে বুঝে হাত দেব, মনে মনে খুব প্ল্যান করি কিন্তু পারি না, এমন আমার গাও কাঁপি ওঠে, পারি না, করতে করতে গেলে টাউনে আসলাম, আসি ওই দিন আবার ট্রেনে আসবো, যে ট্রেনটা ফিল লেট, কমপক্ষে রাত 9টা বাজলো ওখানে গাইবান্ধায়, দিন রাত 9টাতে ট্রেনটা আসলো, আসি আমাদের বাদিখালি স্টেশন নামলাম, আমি আবার স্টেশন থেকে আমাদের বাড়িতে 1 মাইল হাঁটি যেতে হয়, রাস্তা আছে এবং জমির আল দিয়ে গেলে ফার হয় আর কি, এই জাতি জমি রাল দিয়ে জাতি মনে মনে কই যে খাটা করে কিছু কই ওরে, তো ওই ওই অবস্থা আমার,
পারলে না বলতে,
পারলাম না, এক পর্যায়ে বাড়িতে গেলাম, ওই যে আমি চাকরি করতাম 2 বছর, ভাবি হয় তখন মোটামুটি উপযুক্ত, আমি উপযুক্ত হয় উপযুক্ত, এটা ভাবির বললাম, ভাবি বলে এটা কথা বলে কি, তা আমার তো ফরিদা খুব ভালো লাগে, তা আপনি আমার সাথে ডাক দিয়ে আলাপ করে দেখুন তো কি করে, আর মতটা জানি বিয়ে করে বলো, হ্যাঁ ভাবি ডাকে নিয়ে গেছে, আমি টের পেলাম ডাকে নিয়ে যেতেছে, ভাবি আমি বাড়ি রাউন্ড দিতেছি, পরে যখন বের হয়ে আসলো, আগে যেমন হাসি খুশি ছিল হাসি খুশি নাই, আমি কাম হয়েছে, আজ পাক করে দেওয়া হয়ে গেছে, আজ আমার করে আজ খাওয়া হয়ে গেছে, ওই আগে গেলো পরে ভাবি করলাম, ভাবি কি অবস্থা কয়, আমি খালি কয় এটা হয় ভাবি, এটা হয় এটা হয়, ভাবি তুমি ইয়া করো, আর একবার ডাক দিবে, যায় ভালো করে জানবে কি কয়, আমি ভালো মত মত নিবে, আজ না দিয়ে একদম যাক, তাই বাসাত গেলো, ওই আবার মাগরি না আমাদের আগে দিয়ে আমাদের চাল টাল বা পাতিল নিয়ে আগে পাক করতে বসতো, ওই দিন আর পাক করতে বসে না, আমি মনে করলাম যা যা পাক করা হয়ে গেছে, আমি আবার যে ভাবি যে করেছি আমি অজানা হয়ে রয়েছি, আমি জানি না, ভাত চড়াস না ফেরিদা চড়াবলা,
তুই তুই করে বলতেন,
হ্যাঁ
ও আপনাকে কি বলতো,
ও তুই তারা ভাই করে করতো,
আচ্ছা উপন্যাসের ক্যারেক্টার দেখছি। ওকে বলেন। হ্যাঁ তারপর
কেন ফেরদে ভাত পাক করিস না? ভয় করবো এলা পরে দেখি হাড়ি বাতিল নিয়ে পাক করতেছে, মন খুব ভার। পরদিনে আর বাবা ডাক নিয়ে যা বলছে, আর ভাবি ডাক নিয়ে যা বলছে, তো খালি ওই কথাই। তো এক পর্যায়ে আমি ভাবি বললাম, ভাবি বলে কি তুমি না সাফির ডাকি কন, তো সাফির মতটা কি? সাফির ডাকি ভাবি করছে, তারা মেরম বিয়ে করেছে ফেরত দেখ, আপনাদের মতামত কি? সাফি বলছে লেখি থাকলে হবে,
মানে ভাগ্য থাকলে হবে।
সাফির মত পায়া গেলাম। তো এই পর্যায়ে আমার দাদারা তিন ভাই ছিল, ছোট দাদার ছেলে আমার চাচাই সম্পর্ক, ওনার শ্বশুর আসি আমার আব্বা ধরেছে, তারা মেয়ে বিয়ে করাও, ঘটকালি করতে আছে। আব্বার সাথে আসি আলাপ করেছে যে ঘটকালি করবে, বিয়ে করতে হবে আমার। আমি আবার রাজি না, আমি একটু আরো উন্নতি করবো আমার ইচ্ছা, কারণ দেখি ঘটকে মানুষ আনছে আমাদের আব্বা, আব্বাটা ওয়াদা নিয়ে মানুষ আনছে, তার সাথে মানুষ আসছে বাড়ি। আমি আর করছি আমি ঘুরে ঘুরে যাবো, আমি সোজা যাবো না,
মানে কুড়িয়ে কুড়িয়ে যাবেন।
হ্যাঁ, তাতে আমার না পছন্দ করে এরা, ওই লঙ্গি পরি সাত গাড়ি গিয়েছি, ঘুরে ঘুরে যাইতেছি, যাতে একটু কমে যেন ঠান্ডা লাগতেছে, একটু বেশি
এসি ঠান্ডা লাগছে আপনার। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি।
এরপরে খারে খারে গেছি যে তারপর আমার পছন্দ জানা, আমি ভালো ঢং করতেছি। আমার ঘটক আমার নানা, তো তারপর শ্বশুর নানা ঘটক, ও তো সবকিছু ওদের বলছে। আর তখন আমি পাশে তো নামাজ পড়ি, আরবি পড়ি, সংসার করি। এর মধ্যে গেলে একটা বড় ভুলে গেছি আমি, আর বড় ভাই যে বিয়ে করালাম না, এবার গাড়ি করতে তো এক মাসে ছুটি নিস বাড়িতে যাবে। আমি বাড়িতে আবার তাবলিগে যাওয়ার রেডি আছি, তিন দিনের জন্য তাবলিগে যায় না দেশে, আমি বাড়াবো তিন দিনের জন্য যাবো আর কি। এর মধ্যে ভাই যা খারা কয়ে যাবে, আমি তাবলিগে যাবো, তাবলিগে যাওয়া না, তুমি ইয়ে কর, আমি এক মাস ছুটি নিয়েছি, আমি বলি এসে তোর কথা, তুমি যা মানে বদল চাকরি করবি এক মাস
ওইখানে
এই বঙ্গভবনে, এটা বঙ্গভবনে কাজ করছে কোন কর্তাবন
জি,
এটা এরশাদের আমলে মনে আছে।
ওকে,
এরশাদ সাহেব আমি অ্যাথলিট কি বঙ্গভবনে তিন বেলায় উঠছি।
আপনার জীবনের সবচেয়ে মধুর কথা মনে আর একটা অভিজ্ঞতা।
হ্যাঁ উঠছি, আমি তো ঢাকায় ছিলাম, আমি যাবো কিভাবে, কয়ে ট্রেনে তো উঠতে উঠি একবার অফার চারটেন যাবে না, কমলাপুর যা নামবি, নামিয়া জীবন বিমা ভবন আছে না,
জীবন বিমা ভবন, হ্যাঁ
ওখানে ভাই থাকতো, ওখানে যা থাকবি, আর ওখানে ভাইয়ের রেজিস্ট্রেশন ছিল শামসু পিয়ন, ওখানে বলিয়েছি সব, ও তো নিয়ে দেখা দিবে কোথায় কি করতে হবে। আমি কি করবো, হঠাৎ করি আসলাম এক মাসের জন্য ঢাকা, এক মাস তৈরি করছি আমি, এক মাস তখন বেতন ছিল আমাদের ভাইয়ের বেতন ছিল 660 টাকা, কিন্তু আমি এক মাস তৈরি করলাম, আমি এক মাসে 350 টাকার কাগজ চোপড় কিনে জুতা কিনছি এবং 1300 টাকা বাড়ি নিয়ে গেছি।
কিভাবে?
এটা 660 টাকা বেতন, আবার ওরা একটা সাইট অ্যালাউন্স দেয় মাসে মাসে, এটা ভাই আমাকে শুধু ভাই 200 টাকা দিত মাসে, ওরা 900 টাকা দিত সকালে 1000 বিকালে 1000। এটা আমার ভাই কিন্তু সিনিয়র ছিল, আর ওর অ্যাসিস্ট্যান্ট শামসু নাম, ভাই যাওয়ার পরে ও ওগুলো বাজার সাথে করে, আমি তো নিউ গুলি সানে জানি না। তো ওই বাজার সকালে দেখো নাস্তা নিয়ে যায়, কমলা আপেল টাপেল হাবি যাবে নিয়ে যায়, লাঞ্চের সময় চিকেন ফ্রাই নিয়ে যায় সাড়ে করার জন্য, বিকেলে আবার সমুচা মমুচা এলে নিয়ে যায়। আমি জীবনও দেখিনি দাসগ্রামে, এখানে আসি তিন এক মাস তৈরি করছি, তো ফলমূল খাই, আবার ওই বাসা যায় ভাত খেতে পারি না, অবশ্যই ভাত ভাড়া থাকে আমার। আমার কাছে স্টোর কিপার আছে ওখানে, দুজন লোক আছে, ওনারা ওগুলাই, তারা আমি বলে কি তোমার শামসু কত করে দেয়?
শামসু আপনার বড় ভাই?
না, শামসু ভাই সহযোগী আর কি।
আচ্ছা, শামসু আপনাকে কেন দিবে? শামসু কত করে
দেয়? দুজনে তিনের কাজ করতেছি।
আচ্ছা,
আমি তো নতুন ভাই, তো দেখা যাবার তেমন সিনিয়র হয়ে গেছে।
আচ্ছা,
স্টোর কিপারে বলতেছে দুইজনে যে তার আমি তোমার শামসু কত দেয়? না আমাকে টাকা দেয় না, 30 টাকা দেবে আমাকে। কয় ওরে বলবি যে ডেলি 20 টাকা দিতে হবে।
কোথেকে টাকা আসবে এটা জানে না?
না
আপনি জানেন না?
না আমি জানি না।
আচ্ছা,
না দিলে খালি খালি মুখ দি কবা, কাল থেকে বাজার আমি করবো, আমার কই দিবে স্টোর কিপার দুজনে।
ওকে, তার মানে বাজার থেকে টাকাটা মারে যে কোনো?
জি জি জি।
আচ্ছা আচ্ছা,
আমি ভয় কই না যে কি চাকরি থাকে কি না থাকে, কি জ্বালানো একটা। আমি তো কিছু শুনি না, শুধু জীবন ভবন আসি আর বঙ্গভবন যাই, গুলি সঙ্গে আমি হারা যাবো গা, কেমন অবস্থা। তারপর ও করলাম শান্তি বলে কি তুমি আমার টাকা দাও না কেন, 20 টাকা করে দিবা, ওদের কথা মতো কইতেছি। তো ও আবার মেয়ে টাইমের কথা কইতে, দাদু ভাই 10 টাকা নি, 10 টাকা নি না, জোর দেয় না আর, 10 টাকা আমার দিতে, এটাই আমার লাভ। তারপরে যে সারা রাত দুপুরে চিকেন ফ্রাই খানা, চিকেন ফ্রাই বুঝলাম এসে কাজ মুরগির
জি
মাংসের পোলা টোলা বিরিয়ানি টেনি দেয় আর কি। তো সারা কালা চামচ দিয়ে খাইতো, অর্ধেকও খায় না, অর্ধেক প্যাকেট সহ গ্রামের মধ্যে ফেলে দিই। আমি ফেলে দিই একদিন কেসে সাপেলে দেখছেন, আমার খাতে মন চায় কিন্তু খাই না, যে সারা কি বলে না বলে মাংস না,
মানে অর্ধেকটাই আপনার খেতে মন চেত
চাইতো
জি।
তো আমি কেসে সাপেলে দেখছে আমি ফেলে দিতেছি, তার আমি তুমি ফেলেছো কেন, এলে তো হাফিজে খাইতো,
বড় ভাইটা খেতে
তুমি ফেলা কেন, তুমি খেতে পারো না এগুলা? তখন আমি ক্লিয়ার হয়ে গেলাম, তখন আমি ওই ওইগুলা খাই। সারারা কিন্তু একটু কানের থাকে কাটা চামচ দিয়ে খাইতে পারো, হাত দিয়ে খায় না, ইঞ্জিনিয়ার সাথে সবাই তো খাই, তখন আমার টাকার বা আছে, আমার হাত খরচা কিছু নাই, কারণ বিরুচের পান বিড়ি কিচ্ছু খাই না আমি। তা আমি দেখলাম যে এক মাসের মধ্যে আমাদের মালিক মানে খুশি হয়া ধারাম গে একটা চাইনিজ খাওয়াবে আমাদের উপচেষ্টা হোক, তা আমি তো পিএনের মধ্যে উপচেষ্টার মধ্যে আছি। তো এই ফারাঙ্গ গেলাম, এটা কি জানি হোটেলে নিয়ে গেল, এই যে আমার চাইনিজ খাওয়া, তারপর চাইনিজ খেলাম, চোদ্দ জন গেছি আমরা ইঞ্জিনের সব, আমরা সব চোদ্দ জন গেছি, চোদ্দ জনে চোদ্দশো টাকা বিলাইলো ওখানে সারা চার দিয়ে গিয়া ইংলিশ লেখা সব দেখে যে গ্লাসের মধ্যে হলুদ হলুদ কাপড় থাকে লাল
কাপড়,
আমি কেমনি খাই গেছি আমি জানি না, তারপরে ওরা দেবে আমি পিছিয়ে পিছিয়ে আছি, আমি ড্রাইভার সাথে করছি কি জিনিসটা আমি কীভাবে খাই দেবে, মুরগির রোশ নিচ্ছে কি আস্তা মুরগি ভাজাটা কীভাবে খাই এটা বুদ্ধি পাই না, দেখে ড্রাইভারের সাথে হাত দিয়ে ভাজি আর সারা চামচ দিয়ে মাথা ধরে মাথা দিয়ে কাটা চামচ দিয়ে খাইছি, আমাকে কাটা চামচ দিয়েছে আমি খেতে পারি না, তারপরে আমি হাত দিয়ে শুরু করি পোলা টোলা খেলাম, খুব খেলাম, তারপর খাওয়ার পরে পেপসি টেপসি দিল ওরা, আমি এর নাম চাইনিজ সুন্দর খানা আছে, খাওয়ার পরে আবার আসলাম এই আমার সাথে শামসু পিয়ন আর আমি দুজন হাঁটিয়ে হাঁটিয়ে আসলাম ভাড়াঘর থেকে, আমি আসি খালি ওই চিন্তা করি যে কী খেলাম জীবনে খাইনি আমি, তারপরে এক মাস তো আমার টাইম বাড়ি যেতে হবে ভাই আসবে, তারপর আমি ভাই থাকতে বাড়ি গেলাম, আমি বাদ যায় আমি ১৩০০ টাকা, আমি গৃহহী যত করবেন আমি গুলিস্তান মার্কেট এই হগারে আছে না এখানে একটা শখের প্যান্ট কিনছি, শার্ট কিনছি একটা এবং জুতা কিনছি এক জোড়া, ওই যে ব্লু কাপড় সাইড দিয়ে সাদা ব্লু কাপড় আমার মনে নেই, পড়লে আমার খুব একটা হাই ফাই দেখা যায়, প্যান্ট কিনলাম আর শার্ট কিনলাম, শার্ট যেটা ওগুলো কিনছি আমি এবং ১৩০০ টাকা ক্যাশ টাকা বাড়ি নিয়ে গেছি, যাওয়া ভাড়া করে বাদ দিয়ে বাড়িতে যেয়ে আমি টাকাটা আব্বা হারে দিলাম যে আব্বা দেখো ভাই যে চাকরি করে ওইটাই মাসে ২০০ টাকা আর আমি এক মাস খেলাম ৩৫০ টাকা কাগজ পেপার কিনছি এবং ১৩০০ টাকা আমি নিয়ে আসছি, আব্বা মহা খুশি, তখন থেকে আমার প্ল্যান যে আমি ঢাকায় যাবো, এর মধ্যে ওই ভাই বিয়ে যে হয়েছে না ৫০০০ টাকা যৌতুক নিয়েছে, নেওয়ার পর ওই জায়গাটা দিয়ে জমি আলাদা বন্ধক রাখছে, বন্ধক বলছেন তো আপনি তো ওই জমি আবার আমি আদি করি, আদি করি এই আবার ফির অর্ধেক ভাগ নেয়
আপনার বড় ভাই,
জি আমি তো এটা ভাবি না, আমার ভাবি আব্বা আমি সংসারের মধ্যে ওই সংসারের মধ্যে মাঝে মাঝে ছুটির যায় কিন্তু ভাবি কিন্তু বাহার বাড়িতে আমি উঠিয়া না হানি তারে,
ওকে
কিন্তু জমিটি বন্ধ রাখছে জমির ভাগ আমাকে দেবেন না, আমার আব্বাকে জমির ভাগ দিতে হবে অর্ধেক, আমি আব্বা জমি আমি করি আমার তো দাম আছে আমার কি ভবিষ্যৎ, ও তো জমি ভাগ নেয় আমার কি থাকে, আমি তো আলাদা করে কিছু করে চাই না, আব্বা করে কি করবো আর বিয়ের যৌতুক নিশ্চয় ওর জমি যদি ভাগ নেয় তো কিছু করার আছে, তখন আমি করলাম কি তাহলে আমি আমার আলাদা ব্যবস্থা করতে হবে, আবার এর মধ্যে আবার ভাই করতে কি আমার সাথে আমি ওর প্লেটে ভাত খেতে পারতাম না, ওই যে কদিন আগে কান্দালা থালা ছিল না কান্দালা ফেলে সবসময় আমি ভাত খেতাম, তো ভাই আমার মাঝে মাঝে টিটকারি করতো যে চারি নিয়ে বসছে এত ভাত খাই, মাঝে মাঝে ছুটি দিলে বলতো আমার খারাপ লাগতো কয়েক ভাত বেশি খায়, পরে কিছুদিন পরে ভাবি গুটিয়ে আনা হয়েছে আর ফরিদা কিন্তু আসে আমার এখানে, পরে
আপনার বিয়ের কথা হচ্ছিল আপনাকে ঘটকালি করছিল,
আমার যে ঘটক না না আলাদা দিয়েছে আমাদের তরফ থেকে দেখতে যাবে, দেখতে যাবে তো আমার আব্বা অসুস্থ যাবে না ভাই তো নাই আশেপাশে কয়েকজন গেছিল দেখতে, তো আমার ইচ্ছা আমি ডিমান্ড নেবো না এটা আমি আগে বলে দিয়েছি, বিয়ে তো করবেন তো রাজি না, যদি হয় মেয়ে যদি পছন্দ আমার ডিমান্ড নেবে না, আমি আমার কাজিন গেছিল ওই আমি মিলের লোক আর গিয়েছিল একজন বলে দিয়েছি, ওখানে যা কি জানি পেঁয়াজ লাগাইছে ডিমান্ড দিবেনি সোনা দানা নিয়ে ওই পেঁয়াজ লাগাইছে মেয়ে আর দেখানি চলে এসছে, চাঙ্গের যাক ভাঙতে ভালো গেছে বিয়ে করবো না, আমি পরে নানা আসে নানা আসিয়া আমার কাছে থাকে থাকে থাকি বুঝে তার আমি বিয়েটা করলে ভালো হতো বিয়ে করলে না, নানা ওরা যা ঘুরিয়ে এলো মেয়ে দেখতে পারলো না মেয়েটা আমাকে একমাত্র দেখাতে পারবেনি, এর মধ্যে কয়েক মাস চলে গেছে হ্যাঁ দেখাতে পারবো, এর মধ্যে আবার ওই ওই নানায় ওই যে ফুরদের কথা বললাম ওরও একটা ছেলের ঘর নিয়ে এসছে একই ঘটক, আমার চাষ দাবাই দেখতে যাবে, আমি বললাম যে তাহলে একখানে তো রবি করলাম তাদের রবি করলাম আমি একটু যাই, এইভাবে কয়েছে দেখাবো দুজনে ফুরদের ঘর দেখিয়েছি আমার মেয়েটাকে দেখিয়েছি, আমার সাইকেল কিনছিলাম সাইকেল নিয়ে গেছি আর ওই জুতা ধরা নিয়ে গেছি, আমি ঢাকাতে জুতোটা কিনছিলাম জুতোটা খুব শখের দিতে আমার, যা সরাসরি আগে নানার সাথে আগে আলাপ হয়েছে যে কীভাবে যাবো বলে যে ঠিক আছে আমার হাতে আসতে আসি ওখান থেকে মেয়ের ঘর নিয়ে যাবো, নানার হাত গেছি নানার রাস্তায় গিয়ে মেয়ের পাশাপাশি বাসা নিয়ে গেল, নিয়ে যাওয়ার সাথে দেখি যে আমার সাইকেল ঘরে উঠেছে এরা আলাদা ঘরে উঠেছে, আর চার জনে আমি ঘরের মধ্যে আবার নানা এবং মেয়ের বাপ চিনিনা তো আমি জীবনে জানি এবারে কিন্তু আমি এই প্রথম যাওয়া, আলাপসালাপ করতেছে যে ছেলেকে আমরা জাতি দেবো না বেড়া বাসায় বেড়াতে হবে বেসার শোনা যায় ছেলে জাতি দেবো না দিয়ে না হলে আমি ফাঁকে ফাঁকে শুনি বেড়া ফাঁক দিয়ে শুনি, তার সাথে রবি ভাই কী অবস্থা এরকম এমন এমন করতেছে দেখি কী কী করা যায় করতে করতে রাত হয়ে গেলো বিকেলে গেছি করতে রাত হয়ে গেলো আর আবার খাওয়া দাওয়া আয়োজন করছে, তো আমি থাকবো না বলে ফরিদের ছেলে দেখতে যাবেন না রবি ভাই করতেছি দেখি কী করা যায় সন্ধ্যার সময় আবার ফরিদের মনে দিলে এখানে ফার না খায়া একটু ফাঁকে বাসা ওখানে দেখলাম ওখানে ছেলে দেখলাম দেখে ওরা সময় আমি খাওয়ালি খাওয়া চলে এলাম, তা আমি সাইকেলে যাওয়ার সময় নেবো সাইকেলটা দেয় না সে সাইকেলটা আমাদের হাঁটিয়ে যান ফরিদের ছেলে দেখে আসি এখানে আসলাম আসি খাওয়া দাওয়া করলাম করার পরে রাত ১০টা বাজে ১১টা বাজে কোনো গানা বোঝায় চলতে আসে খালি আমি মেয়েও দেখতে পাচ্ছি না কোনো কিছু কোনো খোঁজই নেই, খালি কানা ভেড়া চলতে যে বিয়া করে ছাড়ি দেবো। তা আমি তো আচ্ছা যেহেতু মনে হয় আমার তাহলে করতেছি রোলে কি করা যায় এটা যেভাবে শুনতে করতেছি শোনা যায় তাই চুপ থাকবে কি করা যায় এরকম করতে করতে আজকে থাকলে আমার বেতন থাকার পরে পরের দিন ওই অবস্থা আমি যে পালাবো ওরা করছি কি দেশে পাঁচ সাতজন পোলাবান আছে এই ঘরের মধ্যে আমি রাতে থাকছি না টেবিল উপরে তাস নেবো হেরকেন জালে কারণ তো নাই তাস খুলেছে টেবিল উপরে নিয়ে এখানে পাশে বেড শুয়ে রয়েছি আমি আর ঘুম ধরে না এগারো মুড়ি যাবো ভাতটা খাল প্রথম দিন রাত্রে খেলাম আমার শাশুড়ি ভাই খাল্লো খায় ওই রাত্রে আমার শাশুড়ি ভাই বাড়ি চলে গেছে ঘরক সহ আমাকে একা থিয়া
আপনাকে রেখে আসলো কেন
এটা জানি না আমি আমি বললাম রবুল ভাই কই কবে ভাড়া তোমার বাড়ি চলে গেছে কেন গেল হয়ে গিয়েছে আবার আসবে নানা চলে গেছে ঘটনা নানা চলে গেছে রাত্রে রাত দশটা এগারোটা পার হয়ে গেছে ওই বলতে আমার বাড়ি থেকে ওই বাড়ি হবে কমপক্ষে সাড়ে তিন ব্যস্ত হবে হাঁটিয়ে চলে আসছে আমার সাইকেল দ্বারা আলাদা খরচ হয়েছে আমি রাত্রে দেখি যে টেবিলের উপরে তাস খেলতেছে হেরকেন জ্বালাইয়া আমার রাত আলো থেকে ঘুম ধরে না আমি জব করেন নক করতেছেন না কারণে ঘুমেন পোলাবান আমি চিনি না মহলার পোলাবান অনেক তারপরে টয়লেটে আমাদের দিকে কিছু কিছু যায় তখন আবার বর্ষাকাল ছিল শ্রাবণ ভাদ্র মাস হবে রাস্তা একটা আছে পানি থেকে দেখে চলতে পানি থেকে দেখে করতেছে আর বাইরেও দেখে পোলাবান বসিয়ে দিয়েছে আমি চিন্তা আমার তো পাহারা দিচ্ছে আর দেখা যায় আমি তখন এটাই ভাবি নিলাম হেরকেন যদি জব করছি তাকলে বন্ধ করতেছে না আর আমি রবুল ভাই কই তোরা বাদ গেছে আবার আসবে আসলে পারে তোমরা তুমি যেতে পারবা তো এই এবার বাতাসি করছি কি নানা এবং আমার চাষ ভাইটা বলছি তারা আমি বিয়ে না করলে আসো না আমার আব্বা করছি আব্বা তো পুরো সংসার তখন আমার হাতে আমি যা করি তাই আব্বা ভাবছে হয়তো মেয়ে পছন্দ হয়েছে বিয়ে করি আনবে আনুক আমার কোনো আপত্তি নেই ওখানে যে আমাকে আটক করছে ওরা বাড়াতে দেয় না বাথরুমে গেলে আমার পাহারা দেয় ওরা দেখতেছি আর মেইন উদ্দেশ্য আমার জুতা জোড়া এবং সাইকেল আমি বলতে পারতেছি না
জুতা জোড়া আটক করেছে আপনার
জুতা ঘরের চোখের তলে আর জুতা পড়লে একই যাও জুতা পরে আমি সাইকেল দিয়ে ছুঁয়েও আসি তো আমার জুতা জোড়া আমি ছাড়তে পারতেছি না
মানে আমি যেটা বুঝতেছিলাম যে আপনি চাইলে পালাতে পারতেন কিন্তু আপনি সাইকেলের মায়া আর জুতোর মায়া
জুতোর মায়া ছাড়তে পারি না আর পালামো যে রাস্তা একটাই কিন্তু ওরা পাহারা থাকে সবসময়
প্রিয় শ্রোতা দিস ইজ দ্য স্টোরি অফ লাইফ আমরা ঠিক এই জায়গাটা থেকেই ফিরতে চাই একজোড়া জুতোর মায়া একটা সাইকেলের মায়া ইচ্ছে করলে উনি পালাতে পারতেন হয়তো বা কোনো একটা উপায় বের হতো কিন্তু এই কষ্টে কষ্টে উপার্জিত একজোড়া জুতো এবং একটা সাইকেল তার জীবনে সবচেয়ে শখের জায়গা এটা ছেড়ে তিনি আসতে পারছেন না এদিকে তাকে নিয়ে পরিকল্পনা হচ্ছে যে তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে এবং যে মেয়েটিকে সে দেখেননি হয়তো বা শখের বয়সে সে মেয়েটিকে তিনি দেখতে এসেছিলেন কিন্তু দেখতে এসে দেখতে পারছেন না কি হবে শেষ মুহূর্তে আমরা জানতে চাই মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে আর আপনি যদি আজকের এই তারা মিয়া আজকে যিনি জীবনের গল্প বলছেন তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/hello8920 আমি আবারও বলছি www.facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন ফিরছি ঠিক চার মিনিট পর
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে এরপর দুজন দুজনের কাছে আসা হাত ধরা একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ কারণ অ্যাক্টিভ জির মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ বিশ্বাস বারো ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হল ক্লোজ আপ
ঘড়ি দেখ কয়টা বাজে হিসেব আছে
কেন
রাত দশটা উফ তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা এত রাতে কোন পার্লারটা খোলা আছে
শোন এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট
কিভাবে
এলো ফেয়ার লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট এটি ত্বকের পাঁচ স্তর গভীরে পৌঁছে আপনার চুলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস নতুন ফেয়ার লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট
এ
অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আর জি শাকিল, খালিদ লোবান এবং আর জে লাবিব। আর আজকে যার জীবনের গল্প আমরা এখানে শুনছি তিনি হচ্ছেন তারা মিয়া। তারা মিয়ার কাছে আমি আবারও ফিরছি, তবে তার আগে বলতে চাই আপনি যদি মনে করেন হ্যালো 8920 তে এসে আপনি আপনার জীবনের গল্প বলবেন তাহলে আমাদেরকে ফোন করবেন 9115668 এ। আবারও বলছি 9115668 এই নম্বরে ফোন করে ওখানে আপনি তিন মিনিটের মধ্যে আপনার জীবনের গল্পে সারাংশ বলে বলবেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বাররা আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং মনে রাখবেন এখানে কিন্তু ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়, সুতরাং আপনি যেটা বলবেন সেটা এখানে রেকর্ড থেকে যাবে এবং আমরা সেই রেকর্ড শুনে আপনার সঙ্গে যোগাযোগ করব। চলে আসতে পারেন ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আবারও বলছি আপনি যদি আর জি কিবরিয়া নামে সার্চ করেন, খোঁজ করেন তাহলেও পাবেন, কিন্তু লক্ষ্য রাখবেন যে পেজটিতে কেবল 7.5 লাখের কাছাকাছি মেম্বার রয়েছে সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। আমাদের অতিথিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস, তার অনেকগুলো ছবি ওখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে দেখতে পারেন, কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন এবং সে নিশ্চয়ই এগুলো তার কালেকশনে থাকবে, আমরা তাকে দিয়ে দিব। আর যারা জীবনের গল্প শুনে, হ্যালো 8920 শুনে জীবনে কোনো ভালো কাজ করেছেন, উৎসাহিত হয়েছেন, কোনো ধরনের কোনো উদাহরণ কাউকে রাখতে দেখেছেন, তারা আমাদেরকে ফোন করে বলতে পারেন কি কাজ আপনি করেছিলেন। 9115668 এটাই হচ্ছে নাম্বার, আপনাদেরকে আমরা বিশেষভাবে হ্যালো 8920 তে হাইলাইট করতে চাই। ওকে, যেখানটাতে আপনি ছিলেন যে একজোড়া জুতোর মায়া এবং একটা সাইকেলের মায়া ছাড়তে পারছেন না, যে কারণে আপনি ওখানে রাতে থেকে যাচ্ছেন এবং আপনি আসতে পারছেন না, এদিকে পায়তারা চলছে আপনাকে যেভাবে হোক দিয়ে দিয়ে দিবেন
দিয়ে দিয়ে দিবেন।
তারপর
আমাদের বাড়িতে কি বলছেন যে তারা মেয়ে বিয়ে না করলে আসবে না ওখান থেকে, তখন আব্বা দরকার ছিল না, আব্বা মনে করছে হয়তো হতে পারে, ওই সময় আমার বড় ভাই বাসা ছিল, পরে বলো না তারা আমি এখান করতে পারে না, বড় ভাই কাছে করতে পারবে এখান, ওই বিশ্বাস করেনি। আমার শাশুড়ি এটা হারামিটা করছে আমার সঙ্গে এবং নানা, তিন দিন ওখানে ছিলাম আমি, আমার গার্জেন তরফ থেকে কেউ আসেনি, তিন দিনের মধ্যে ওরা ওদের নিজের মুরগি পালে, মুরগি মাংস রান্না করে দেয় দিল্লি হবে কি, আমার তো একটা খানা আসে না, রাত্রি সারা রাত ঘুমাই নিয়ে আমি পালাবো যে ওরা তাস খেলে ঘরের মধ্যে টেবিলে ভরে নিয়ে যাবে হেরকিন জলে তো, এবং রাস্তায় একটা আছে বাড়ি বের হয়েছে রাস্তার মধ্যে তো ওরা কয়েকজন বসে বসে থাকে, টয়লেটে যাই টয়লেটে পিছিয়ে পিছিয়ে ওরা যায় আমার, আর শরীর পানি, তারপর পরের দিন সকালবেলা দুটো ওরা পড়ছি আমি, আমি জানি যে নানা আমাদের বাড়ি গিয়েছে, পরে নানা বাড়ি যাবো যাতে দেয় না, ওদের বাড়ি থেকে নানা বাড়ি কোয়ার্টার মাইল ফাঁক হবে, যাওয়া হবে না, তো নানা এখানে আনতেছি আমরা, জুতে পড়লাম জুতে খোলাইলে আমার ক্ষতি দেয় না, এরকম করে আর তিন বেলা আমার খাওয়ান দিচ্ছি, প্রচুর খানা দিচ্ছি কিন্তু আমি খেতে পারি না। বুধবারে গেছি, বুধবার বৃহস্পতিবার শুক্রবার দিন জুম্মার নামাজ হয়, ওদের বাড়িতে মসজিদ আছে, মসজিদে নামাজ পড়তে গেছি,
This track was downloaded from FusionBD.com.
ওরাও এর সাথে তো মসজিদ নামাজ পড়িয়ে বারে দেখি যে আমার ওই যে চাষা আমার ছোট দাদার ছেলে যার শশী ঘটক, আমার চাষার ভাইরা আমাদের বাড়িতে আসতে আগে মাঝে মাঝে, চাষার ভাইরা মসজিদে বেরিয়েছে, চাষার পায়া আমার কান্দন মনে হয় আমি নিজস্ব একজন লোক আছি, ওই চাষার পায়ে হাত ধুয়ে টান দিতে চাষা আমার আজকে দেখি চাষা কালকে বাবা থামো কি এসছো তোমার কি তুমি এখানে কেন, আমার মনে এই হলো যে আমার গাজির এখন পাশি আমি চাষার ভাড়াটা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, এই যে করেছে আমার সাথে ওবারে যে আমি হাত ফেলা অবস্থা অজ্ঞান হয়ে গেছি, আমি হাত ফেলা অবস্থা মাছ পায়ে জানিয়ে দিল, আর এবং গ্রামের মহিলা বোঝেন নাই সব পালা হয়ে গেছে, ওরা এমন কেন ছেলে বিয়ে দেয় বিয়ে সংসার না করে তোর করি কেন বিয়ে দেয় মেয়ে দেখ দিয়া, আস্তে আস্তে মহিলারা কইতে আছে ছেলেটার কি অবস্থা হয়ে গেছে কদিন আজকে তুলছে, আমার মনে হলো যে আমি নিজস্ব লোক পাচ্ছি, এইরকম হয়েছিলাম আমি, আরো জন ঠান্ডা হলাম আমি,
দেখি যারা যা খারাপ হয়েছে সবগুলো সন্ধ্যাগুনে যায়, ওই যার শাশুড়ি খারাপ হয়ে গেছে, যা বলতেছে তুমি যে এখানে কথাগুলো বললা এইবার যদি শুই ফেলে যাই ওরা শুইটা আমাদের বাড়িতে দিয়ে আসবে, আমার শাশুড়ি ধারার সামনে বলতেছে, তুমি কোথায় কি বলতেছ, চলো কি করবো। আমি নিরুপায় আবার ওদের সাথে আসলাম, আসিয়া পরে খবর পেলাম যে নানা আসলে বলছে যে আমার বাড়ির থেকে গার্জেন আসতিস। মেয়ে কিন্তু আমি দেখিনি, মেয়ে দেখা খুব চেষ্টা করছি তিনদিনের ফাঁকে ফাঁকে, মেয়ে দেখতে পারিনি আমি স্পেশাল ভাবে আমাদের মধ্যে ব্যারাম গান করবো ভালো কি মন্দ, একবার আমি দেখতে পারিনি। ওই রাখছে আর জানে তার বাড়ি থেকে গার্জেন আসলো, ওই চাষা আমার গার্জেন মেইন বলতে হয় যে শ্রোতাদার ছেলে যে চাষা যা শশুর ঘটক আমার, ওই গেছে সাথে আর আশপাশে কিছু বলা পান নিয়ে গেছে, যাওয়ার সাথে চাষার হাত ধরে কানি চাষা এই অবস্থা রাখছে চাষা আমি বিয়ে করবো না চাষা। এই বিয়ে যদি না হয় সব ভুলে গেছে সয়াবলাম তাদের সামনে বলতেছে, তাদের শুনিয়ে কয় যে তারা মেয়ে বলে কি বিয়ে আগে পড়াই তারপর যাওয়া হবে, তখন আমি আর কিছু বলতে পারতেছি না, চাষাটা কেমন হবে বিয়ের পরে কি করবে, পরে হয় আগে বিয়ে পড়াই কোথায় না সবাই ভালো দেখি আর কি করে বিয়ে পড়াই যাবে, হ্যাঁ রেডি করো বিয়া চাষা আমার বলতেছে, এর মধ্যে ওই যা ফরি দেয় ওর বিয়ে হয়ে গেছে, ও জানো না জানি ভালোবাসি কিন্তু আমি জানি ভালোবাসি মনে মনে বাঁচতাম, এর মধ্যে ওর বিয়ে হয়ে গেছে তিন দিনের মধ্যে, এই জন্য আমার আর খবর নেই নি গাবি দেখি ওই ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে, নানা ধারামি করছে আমার সাথে, পরে আর আসলে আর বিয়ে আমার বিয়ে পড়াও করতে করতে রাত দশটা এগারোটা বাজি গেল, দেখে মেয়ে করা পেন্টেন করিয়ে সামনে আনছে, আমি ছিলাম রাজারা ছিল আর কয়েকজন গেছিল আরও ছিল, কারণ পছন্দ করো অপছন্দ কি বিয়ে তো করতে হবে, তো আমি তো আবার পয়সা পাতি নিজে নিই তেমন খরচ দেবে কে, তারপরে বিয়ে পড়াবে আমি কিছু দিয়ে পাচ্ছি না, আমি তাছাড়া কিছু নিয়ে যাইনি, পরে রাত্রে হলুদ কাপড় টাপড় লাগে না ওরা করে দিন, তুমি পরিচিত দোকান আছে খুব দোকান ওরা নিয়ে এলে করে থেকে যা চাঁদা করে নিয়ে এলে আল্লাহ জানে, পরে আমার গোসল করাবে না আমার জ্যাঠা শ্বশুরের ছেলের ছেলে সম্পর্ক ভাটি যায় আর কি, আমার কাদা মারি দিয়ে গোসল করাবে কাদা মারি দিয়ে গোসল করাবে কাদা মারি দিয়ে কয় কি আনছো বিয়ের জন্য, আমি তো রেডি হয়ে যাইনি যে বিয়ে কি কিনে যেতে হবে, আমি স্পেশালি আমাকে দেখেনি দেখাবে বলছে নিয়ে গেছিল এই কাদা মাটি গোসল করালো, মনটা আমার আরো ছোট হয়ে গেলো তখন, এটা কোনটা হলো মানুষ বিয়ে সাজি গুজে যায় মাথায় মোটুক দিয়ে যায় রিক্সা নিয়ে যায় গাড়ি নিয়ে যায় আমার কপালে এগুলো আসলো,
শ্রোতা প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু সুন্দর স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নগুলো ছোটবেলা থেকেই তৈরি হয়, বিয়ে তার মধ্যে একটা স্বপ্ন এবং সেই স্বপ্নটার সৌন্দর্য প্রত্যেকটা মানুষের অন্তরেই অনেক বড়, আর সেই বড় স্বপ্নটা যদি এভাবে ধূলিসাৎ হয় সেটা যে কতটা কষ্টের হতে পারে। আমরা হ্যালো 920 তে সবসময় গল্পের একটা ধারাবাহিকতা বজায় রাখি, যিনি বলেন তাকে আমরা রিকোয়েস্ট করি যে আপনি যে সময় গল্পটা বলছেন সেই সময়টা অনুভব করুন, আজকে যে ভদ্রলোক এখানে বসে আছেন তারা মিয়া তিনি ওই সময়টাকে অনুভব করছেন, তিনি ওই বয়সে নেই, তার বয়স এখন 50 ঊর্ধ্ব কিন্তু তার জীবনে বিয়ের যে ঘটনাটি সেটা সেই সময়ে বসে তিনি অনুভব করছেন এবং যে কারণেই তিনি আজকে হাউমা করে ভাবে কাটছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি কারণ আপনার বয়স অনেক বেশি হয়েছে, আপনার হার্টে হয়তো বা সমস্যা হবে, আপনি অনেক পরিশ্রম করেন, আমরা জানি যে আপনি যে কাজ করেন সেটা অনেক পরিশ্রমের কাজ, আপনি একটু সহ্য করে সাধারণভাবে একটু নর্মালি বলার চেষ্টা করেন প্লিজ। তারপর
তারপর বিয়ে হলো, পরে একটু হলুদের বিয়ে দিয়েছে আমার গায়ে দিয়েছে কাদামাটি দেওয়ার ধোয়ার পরে আবার একটু হলুদ দিয়েছে আর দেখছি, এবার বিয়ে পরে এলো ওরা ওরা তেমন নিয়ে নেই কাবিন কয় না কি কয় ড্যানমার বান্ধবে ড্যানমার হলো 15,001 টাকা, আমার চাষবাস সব কিছু করতে আছে, যা আমি তো কথাবার্তা কিছু বলি, মেয়ে মেয়ে আনছি মেয়ে দেখলাম সব মেকআপ করা, ওই তো বোঝা যায় না রাতের বেলা তো গ্রামের বের কারণ মার নেই, বিয়ে পরে এলো করানোর পরে ওরা চাষারা থাকলো সবাই, আমার কোনো কথাবার্তা নেই, আমি শেষ একবার বিয়ে পড়ানোর পরে চাষা বললেন চাষা কেন কি করবা বিয়ে তো পরে আসলে চাষা আর নানা ঘটক না কয় কি করবি যা আবার হয়ে গেছে ঠিকঠাক,
আপনি একটু নিজেকে কন্ট্রোল করুন, আপনি নিজেকে কন্ট্রোল করুন, আপনি কন্ট্রোল করে বলার চেষ্টা করেন, কারণ না বললে আপনার শারীরিক অবস্থা খারাপ হলে আমরা তো সামনের দিকে যেতে পারবো না। আমরা বুঝতে পারছি প্রত্যেকটা খুব কষ্টের ব্যাপার, কিন্তু সামনের দিকে তো আমাদের যেতে হবে।
চাচাই বললো যে কি করবো, যা আবার হয়ে গেছে।
তারপর
যেমন আমরা কিছু করার থাকতেছে না, কয়ার সবাই পরের দিন চলে এলো, আমি থাকলাম। বিয়ে উঠিয়ে আনবে কেটা, কি করবে কেটা, তাহলে কোনো খবর নেই আমার। খালি বুক মতো বই থাকি, কোনো কথাবার্তাও কই না, হারাচলা করি। আমি তার পালানোর কিছু সুযোগ দরকার নেই আর, বিয়ে তো হয়ে গেছে, খাই দাই খাওয়াই, আমার খাওয়ার রুচি আর আসে না। পরে আমার নানার বাড়িতে হাঁটি হাঁটি গেলাম সকালবেলা, নানা আমার কেন ভর্তা ভাত থাকে দেওয়া তো খাব। যে নানার বাড়ি গেছি, ফিরে আবার আরেক কয়েকজন গেছে আমার শশুর বাড়ি থেকে, তো এখানে গেছো কেন? বলতে নানার কাছে আসছি, একটু ভর্তা ভাত খাবো, কেন তো খালি মাংস দিয়ে ভাত দেয়, আমাকে খাতে ইচ্ছা না। বুঝলে সরে নানা কয়েক থেকে তুমি ভর্তা ভাত খাবি, থাক এর আমাকে ভাত খাতে দেয় নেই, আমাকে নিয়ে এসেছে দরকার।
আপনার শ্বশুর কি করতো? যে বিয়েটা করতো,
হাল চাষ করতো। আর মুছে আমার সম্বন্ধে মুছে ছিল একজন, নেই সে কাজ বাজ করে, মেয়ে খেলা টেলাপে থাকে চন্দাগুন্ডার মতো।
ও এই কারণে ওনার পাওয়ার,
ওনার লোক আছে।
বুঝতে পেরেছি। তারপর
নানার থেকে আমার নিয়ে এলো এখানে, আসলাম আসিয়া দুপুরে গোসল বললাম কোনো খবর নাই, খাই দা খাই দা থাকি ঘুরি থাকি। বিকালের দিকে আমার সম্বন্ধীর বউ, ওই মুছার বউ বলছে, তারা মিয়া আমি বিয়ে হয়ে গেছে, তুমি এটা চিন্তা করো কেন, বহুত সাহস করো। তাহলে ভাবি কি সাহস করো, আমি বিয়ে বিয়ের ভাবনা বাড়ি কোন বুক নিয়ে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি নিয়ে যাবো। আমি কয়ে আমি ঘরে শুয়ে রয়েছি, আমার সম্বন্ধী বাবু আমার ওয়াইফ ঘর দিয়ে ঘর দিয়ে টানি দিয়ে গেল। আমার ওয়াইফ দাদা লাগে দিল, নাম হলো মা পূজা। কাছে যায় শুইলো, আমার আবার কথা জোরে জোরে হয়, তখন আমি জোড়া শুরু করছি যে আমাকে এভাবে বিয়ে দিল কেন, আমাকে এভাবে আজকে বিয়ে দেওয়া নিল কেন, আমি যদি পছন্দ, আমি দেখতে যে পছন্দ হলে আমি বাড়ি থেকে যাবো, সাজি গুজি রিক্সাতে আসি বা গাড়িতে আসি, একটা মোটুক মাথা দেবো, ওই চাদর মোড় দিয়ে নাগাদ রুমাল দিয়ে যায়, আমার তো সব ছিল, এটা আমার পূরণ করে দিল না কেন, আমার কাদা বাড়িতে গোসল করালো কেন, আমার সেটা বাড়ি করলো কেন। তখন ওই বুঝে তো ওরা ঝিড়ি পড়তো, নামাজে পড়তো, আমি কোন ছবি নামাজ পড়ি। আমার নানা ওদের এটাই বুঝিয়েছে যে কোন রকম বিয়েটা পড়ার ফলে সারাতারি যাবে না, ও ছেলে নামাজ পড়ে নিজে পারে, কোরআন শরীফ পড়ে, মেয়ে নামাজ নিজে পারে। নানা এটাই বেশি বলছে ওদের, আমার আইডিয়া করতেছে এটা, যার জন্য ওরা এই কামটা করছে, যারা করতেছে যে আমাকে বিয়ে দিল কেন, মেয়ে করতেছে যে কি করবে, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা অন্য আরে না। তখন আমার বিবেকটা একটু নাড়া দিল যে ঠিকই তো, তারপরে কথা জোরে জোরে হতে, তারপরে এরম করে দিল কেন বিয়ে, আমার যেটা সাজি টাজি করেছে সমুদ্র বোক করেছে, নানা কল সাউন্ড আসতে করুক, গলার জোর কমাক, আর সমুদ্র করেছে, তারা মিয়া গলার সাউন্ড কমাও, তোমার শাশুড়ি করতে ঘোরাঘুরি করতে আসে। আর অনেক বেড়াটা করলাম ঘোরাঘুরি, বউ যেমন নরম সুরে কথা করতেছে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, সেজন্য মোটামুটি একটু নরম হয়ে আসলাম। তারপরে পরদিন আর বিয়ে আনবে আমার বাড়িতে, আমার গার্জিয়ান তার থেকে আসতেছে না, আর খালি সমুদ্র বেড়ে তার আমি বুকুত বল করো নিয়ে যাবো না বিয়া, ভাবে আমার শক্তি নেই বিয়ে নিয়ে যাওয়া। পরে দেখি ওরাই ছয় সাতটা রিক্সা ঠিক করছে, করিয়ে আমিও জানি না, আমি জানি যে হয়তো আমাদের পাঠিয়ে দেবে রিক্সা করি। আমরা আগে আগে পৃথিবীর রাত্রে বিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেছে ওরা, আমার ভাই আবার খবর পাইছে যে বিয়াসকে আনতেছে, যোগাযোগের নানার মাধ্যমে লোক মারফত, আল্লাহ জানে, তার মোবাইলে ছিল না, ভাই কইছে যে যদি বিয়ে আসে রাস্তা থেকে তারা মেয়ের নামে নিয়ে আসবো, ওই বউ উত্তর দেবো না যে তারা মেয়ে রাজি থাকে না। বিয়ের সময় তো আমার সবাই গিয়েছিল কান্দাকাটি করছে, আমি জানি, জানছি সব দাদি ভাই সব জানছে, তো ভাই এই বেলা নিয়ে আসে পোলাপান ঠিক করে রাখছে। আর ওরা ওটা শুনে খবর পেয়েছে, পাওয়ার পরে ওরা দশ বারো জন এলো যায়নি, কিছু কিছু এত রিক্সা আমি নিজে পেতে পারি না, নিয়ে ওরা চলে এসছে। আসার বাড়িতে আসলাম, আমি এবার ওরকম আর ভাই কইছি যে ভাই যা আবার হয়েছে ভাই ঠিকঠাক করতাম, দরকার নেই, ওখানে মোটা নরম হয়ে গেলাম। আর রাত এগারোটা সাড়ে দিকে নিয়ে আসছি আমি, মানুষ ভাঙিয়ে আসলো রাত, তারপরও পরের দিন সকালবেলা ভাই গ্রাম ভাঙিয়ে আসতেছে লোক আমার বাড়িতে, মেয়ে গিয়ে ছেলে গিয়ে ঘুরে কি, তার আমি আর বউ দেখি আসি, সবাই দেখি যায় আর ঘুরে ঘুরে যায়, আমার কোনো কথাবার্তা নেই, খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগে না। আমি ওই কদিনে কাবু হয়ে গেছি একবারে, তার ভাই আমাকে বলতেছে তার আমি খালি কয় একবার যে না আমি কিচ্ছু কই না, বউর মতো ভাই আমার যাতে ভাই আছে, ও বলছে যায় তারা ক, আমি ভালো মন্দ কোনো উত্তর দেয় না, সবাই দেখে দিয়ে যাইতেছে, তোরা আরে কইতেছে আর কিছু, কারাগের কি বিয়ে করে আনলো, আমার এক মামা আছে সম্পর্কে কয় মামু এই বউ কোথেকে বাজি বের করিস বাবু তুই। তখন আমি আশপাশ অন্যান্য ভাই ভাবি আসে না কত দেখি, আর মনটা খুব ছোট হয়ে যায় আমার, এটা কি করলাম আমি। তারপরে বিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আর কিছুদিন পর নিয়ে গেল, আমি আর যাই না, না যা মানে আর আবার আসে এখানে যাও না কেন, বলে যাবো হলে ঘটক আসে, আবার যাতায়াতের সম্বন্ধী আছে, নিজের সম্বন্ধী আসে নেই, যাতায়াতের সম্বন্ধীর আর আসে ঘটকের সাথে, তারা মেয়ে যাও না কেন, আমি যাবো যেদিন আল্লাহ হুকুম হবে দিন যাবো। ভেরা বাপ কাজে কি করবো, বিয়ে হয়েছে নানা বুঝাই আর কি, যে বিয়ে হয়েছে কি আল্লাহর হুকুম, গাছের পাতা নড়ে না, বলে হয়েছে ঠিক আছে বিয়ে আল্লাহর হুকুম হয়েছে হয়েছে,
আল্লাহর হুকুম হবে, আল্লাহর হুকুম হলে আমি চলে যাবো, আমি এভাবে বলতেছি। এরম চার পাঁচবার ওরা আসা যায়, এরম চলতেছে, আমি আর যাই না। এরকম করতে করতে ওরা অনেক দরবার করছে বাড়িতে এসে, যান না কেন? ছেলে যায় না, আমার গার্জেন তোর থেকে আব্বা তখন আরো বেশি অসুস্থ। আব্বা তারপর যে আব্বা বললে তারা মেয়ে বিয়ে করছে, তারা মেয়ে জানি ব্যাপারে আমি কিছু জানি না। আব্বার সব কথা, ওর যদি ভালো লাগে আনবে, ও যদি খারাপ লাগে তো সেটাও বোঝে। আমি ওর হ্যাঁও জব দেবো না, নাও জব দেবো না। তো ওরা মিটিংয়ে আসছিল, আসার পরে একবার ফাইনাল মিটিংয়ে আসছে আর কি, তারা মেয়ে কি করবে? তা আমি মিটিংয়ে থাকি না, দরবার অনেক হয়ে গেছে কয়েকবার, আমি থাকি না। শেষে আমি মিটিংয়ে থাকছি, চা ছাড়া করছে, তারা মেয়ে কী করবে? আর আমি স্বর্ণ এক দিকে ওই মেয়েকে এক দিয়ে বলে আমি নেবো না, আমার রুচি হয় না। ডাইরেক্ট বলে দিচ্ছি, আমার রুচি হয় না ওই স্বর্ণ এক দিকে মেয়েকে দিলে আমি নেবো না। তখন আমার চাচারা বলছে যে, ওদের বলতে দিচ্ছে, দেখো তোমরা তো গাছের গোস ছাড়িয়ে আগালা যা ধরছ, আমরা তো ছেলে বুঝাতে পারতেছি না, তো আমাদের কিচ্ছু করার নেই এই জায়গায়। তো ওরা চলে গেছে, আমি এক বছর দেখার পরে আমি তালাক দিয়ে দিই, কাজের অফিসে যায়। আগে কাজ কাগজ পাঠাইছি, ও আসছে, তখন আমাদের বাড়িতে আসে না, আমার এক যেটা তো ভের বাড়িতে আসছে, আসি বলছে এরকম তারা আমি চালাক দিয়ে হলাইছি। আমাকে একটা পায়জামা বানিয়ে দিয়েছিল ওরা, সে পায়জামা বানিয়ে দিয়ে ওরা নিয়ে এসছে, দিয়ে দিছি। দেওয়ার পরে তখন আমি ভাই বললাম যে, ভাই আমি আর দেখা থাকবো না, কি জন্য বন্যা? তখন আর বন্যা প্রচুর হতো, আমার ধানের সময় বেতন কিনি গাড়ি, আবার বন্যা খায় আছে, তিন চার বাজার গাড়ি হাল ডাল কিনে, যেটুকু গাড়ি হয় থাকে না। তখন ভাই বললাম, ভাই বলে কি আমি কেউ সরি একটা ভুলে গেছি আমি এখানে, কিন্তু ভাই এর মধ্যে আমি ঘন হয়ে গেছি, ভাই আমাকে ঘন করে দিয়েছে। ওই যে জমি মনে গেছে, জমি জন্তু যৌতুক থিয়া, এই জমি ধান ভাগ নাই হই, আমি দিতে চাই নাই, ঘন হয়ে গেছে। আমি ভাত বেশি খাই, এটাও বলতে পারি তুমি ভাত বেশি খাইছো, ভাই কিন্তু ঘন। কারণ আমি আরো এই দেবা বেশি করে করতেছি, ওই দুদিন যেটুকু পাই ওই পেশা কিনে করি, আমি আনন্দান গাড়ি বন্যায় খাওয়া যায়, আবার বেতন কিনে হাল কিনে গাড়ি বন্যায় খাওয়া যায়, পোষাতে পারতেছি না, সব শেষ। তারপরে আমার বিশ শ্রেণী কাঁচলা নাই, একদিন একটা কাঁচলা বেচতো 8 শতাংশ জানি, 500 টাকা শতক ঠিক হলো। আমি এবার ধান যেটুকু পাইছি বেচলো, তখন আমার জোড়া গাই ছিল, একটা জোড়া গাই দুটা গাই ছিল, 4000 টাকা দাম মিললো। ধান এবং গাই বেচলাম আমি একটা 2500 টাকা, গাই বাসি সহ 2500 টাকা বেচলাম, আর ধান বেয়েছি 4000 টাকা মেকআপ করে দিলাম জমি এলাক। দেওয়ার পর আমার দলিলের টাকা নেই, দলিল করে টাকা
শতক জমি
8 শতাংশ জমি,
8 শতাংশ
শুধু বীজ ছিলাম, যাবে
শুধু বীজ,
আমার বীজ ছিল না, বিছানের জমি ছিল না, মাটির জমি আদি করি, বিছানের জমি ছিল না।
আচ্ছা আচ্ছা,
এটা আমার খুব দরকার,
8 শতাংশ জমি,
জি,
500 টাকা শতক,
ওটা হাইস্ট দাম তো।
আচ্ছা,
এই জন্য 4000 টাকা দিলাম, দেওয়ার পরে আমি ভাই কলম, ভাই আমি ঢাকা যাবো, বাড়িতে থাকবো না, কারণ বন্যায় আবার লাগাই আর খাওয়া যায়, পোষাইতেছে না। তো ঠিক আছে, তাই আয়, তো আমাকে অ্যাড্রেস দিয়ে দিয়েছিল, শিবের গাগি ফ্যাক্টরি, শিবের গাগি ফ্যাক্টরি আছে, ওষুধ কমে চারে গালি এই পাশে। এই ফেরত ভাই তখন গাড়ি করে, ওখানে আমি অ্যাড্রেস দিয়ে ওখানে আসলাম, আসি দেখি যে কোম্পানি তখন লোক নেয় না, কর্ণাটার আছে না, কর্ণাটার বিল্ডিং এর গিয়াতে ঝালাই মেলাই করে, এই কর্ণাটার কামে দিছে আমার 40 টাকা হাজিরা, খোরাকি দেয় 20 টাকা, আর 20 টাকা মাস শেষ বা এক মাস দেড় মাস পরে দেয় ওরা। আমি মোটামুটি এখানে 5-7 দিন কাম করলাম, করার পরে বাংলা মোড় 3টা বিল্ডিং একখানে আছে, দেখছেন হাতে দিয়ে ভাই, ওখান থেকে আমাদের কর্ণাটার নিয়ে এলো, কিছু লোক নিয়ে এলো, এখানে ঢালাই হয়েছে।
ওকে,
আমি সাথে করে গেছি, এখানে যে আমরা আসলাম, আসি মনে হয় আমার গরু পেয়েছে, এরা এই বড় বড় করে এরম ভরে ভরে দেয়, আমি কিছু মনে টানি নেই। আগে 5 দিন কাম করছি, এগিয়ে আমি ঝালাই টানছি, 5 দিন আমার এই আঙুলগুলো এই লোকের মাথা রক্ত বেড়ে গেছে, কড়াই ধরতে ধরতে সমান সিঁড়িতে যাওয়ার আগে সিমেন্টে দিয়ে তেলে খায়া লাগছে আমার আঙুল। তখন আমি ভাত খেতে পারি না, এখানে মেসের খানা পিঠে খেলে আলু আমি ঝোল দিয়ে আমার রুচি হয় না খেতে, পছন্দ না মেসের পাতটা, খেতে পারি না। 5 দিন আমার মারা গেল, আমার সারা গেল এখানে, আর হাতের এই দুই হাতের এই দিন লোক আমার শেষ, চেনা বান দিয়ে ভাত খাই তামুজ দিয়া। তারপর আমি তো ফেরত দিলাম ভাইয়ের কাছে, ভাই ওখানে আমার এই হাতের অবস্থা, মানে আমার শরীর খুব খারাপ, আমার সারা গেছে, বললে খানা ভালো লাগে না আমার, শুধু পানি দিয়েতে আলু দিয়ে মেসের পাক ভালো লাগে না, আর ওখানে ভাই পাক করতে সুন্দর পাক করতে, আমি খাইতাম দুই ভাই মিলিয়া। খাইতে খাইতে ওখানে পরে সিগারেট লোক নিল, সিগারেট ঢুকলাম, তো ওখান থেকে এক সার বদলি হয়ে এলো, এই মিরপুর 11 নম্বর, তো সারে গাড়ি নিয়ে আসছে, সারে আমার সাথে নিয়ে আসছে, সারে নিয়ে চলো, সার সাথে আছে, সার আমি এখানে থাকবো, এখানে থাকবো, নতুন সাইড তেন বেশি দিন থাকা যাবে, ওটা তো সাইড শেষের পথে, তো তুমি এখানে চলে, হ্যাঁ ঠিক আছে আসো, কবে আসবে, কবে ফিরে থেকে আসো, এখানে আসলাম, আসি এখানে সিকিউরিটি গার্ড নিলাম,
সিকিউরিটি গার্ডের চাকরি নিলাম। কত সালে এটা?
এটা 88 পার হবে আর কি,
88-র পরে। ওকে প্রিয় শ্রোতা,
88 পার হবে, 88 পার হয়ে একাশির প্রথমের দিকে হবে।
একাশি কিভাবে হয়? একানব্বই হতে পারে, একাশির পরে অষ্টাশি, উননব্বই, নব্বই, একানব্বই, সামাজিক কিংবা পারিবারিক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন এখন পর্যন্ত, সেই উননব্বই সালে সিকিউরিটি গার্ড হওয়ার আগ পর্যন্ত যে সময়টা আমরা পেয়েছি, সেখানে তার মুখে আমি যখন সে জীবনের গল্পগুলো বলে যাচ্ছিল, আমি আমি অদ্ভুত ভাবে লক্ষ্য করেছি শুধু বেশ কিছু কয়েকটা জায়গায় সে হেসেছে, হাসার জায়গাটার সমস্ত জায়গা এবং যতবার সে হেসেছে সমস্ত জায়গা জুড়েই আছে পেট ভরে খাওয়ার জায়গাটুকু। এছাড়া বাকি যতটুকু সে বর্ণনা দিয়েছে সেই বর্ণনার জায়গাটিতে যতবার কান্নার শব্দ এসছে সেই কান্নার শব্দের জায়গাগুলোতে আছে পারিবারিক প্রতিকূলতা, সামাজিক প্রতিকূলতা। আর এই খাওয়া, এই একটু খেয়েছে, এই একটু পেট ভরে খেয়েছে, এই একটু পেট ভরে খাওয়ার জায়গাতে আমি যতবার তার মুখ থেকে হাসি পেয়েছি, এটাই আমাকে অনেক অনেক বেশি আবেগ আপ্লুত করেছে। আমি ফিরতে চাই ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে, সাইমালটেনিয়াসলি মাঝখানে আমরা কিছুটা বিরতি নিব, একটা বাজার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে আসছি। আপনারা যদি তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত একটায়।
Hello 8920, Close Up, The Closer, The Better. আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ। আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিম মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
Active Zinc Mouthwash এবং Microshine Crystal সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। শুরু হচ্ছে মেন্টাল স্মাইলিং।
আচ্ছা বলতো, বক এক পায়ে কেন দাঁড়িয়ে থাকে?
দূর, এটা কোনো ধাঁধা?
আরে বল না।
আরে এক পা দিয়ে মাছ ধরতে সুবিধা হয়?
হয় নাই, আরে কোটালি তো পড়ে যাবে।
মেন্টস খাও, বুদ্ধির বাতি জ্বালাও।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট
সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। শুরু হচ্ছে মেন্টাল স্মাইলিং।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার।
প্রিয় শ্রোতার, সময় এখন রাত একটা, আমরা সবাই চলে এসেছি আবারও ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ লোবান এবং আরজে লাবিব। আজকে তারা মিয়ার জীবনের গল্পে আমরা একেবারে শেষের দিকে রয়েছি, আমরা সেই জায়গাটিতে যেতে চাই। তার আগে যেটা বলছি যে আপনারা যদি তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন।
আচ্ছা ফিরি আপনার কাছে, আপনি 89 সালের দিকে সিকিউরিটি গার্ডের
স্যার সাথে আসলাম, টিকিট কাটা নিয়ে মাঝখানে সাড়ে বাসার দিয়ে বললাম, স্যারে বলে ঠিক আছে তুমি একটা দিকে আসো। আজকে আমি সিলেটের চার্ট নিলাম, বেতন ধরলাম আর 1200 টাকা। করতে করতে এর সাথে সময় গন্ডগোল লাগছিল, ওই সময় দেখি যে গার্মেন্টসের মেয়েরা রাত 12টায় বা 2টায় ছুটি হতো, এখানে আমাদের টিনের বেড়া বাউন্ডারি করা ছিল, কনেকশন বিল্ডিং তো সাথে রাস্তা মিরপুর 11 নম্বর সাথে এর সাতনগর একটা ইয়া আছে ওখানে যে কলোনি করে দিয়েছিল সম্ভবত, ওখানে সন্ধ্যাগন্ডা বলা পানা আছে, দেখি রাত্রে মেয়েরা ছুটি হতো হলে পরে মেয়ের হরকে আমাদের বিল্ডিং এ আনতো,
মানে যে বিল্ডিংটা কনস্ট্রাক্টেড বিল্ডিং মানে তৈরি হচ্ছে এই বিল্ডিং এ
নিয়ে আসতো। আমার কাছে খুব খারাপ লাগতো, একদিন আমি রাগারাগি করছিলাম যেভাবে করে মেরে নিয়ে আসো কেন, তো ওরা আমাকে করলো কি বাটাম আছে না কাঠ, ওর তার কাটা এরকম 3-4টা মারা আছে, ওটা ভাগ্য ভালো শীতে পাকে ছিল না, পিসটা কানা কাটা সমানে বাড়ি দিল কয়েকটা। তা আমি চিল্লা ছিলি, আমার সাথে আর ছিল শহীদ নাম ছিল, ওরা গেল যা মস্তানের নাম হলো কাজল বাবু, কাজল হলো মেইন, সে ওই গার্মেন্টস ছুটি মেয়ের আনতো ওখানে, মেরে আসতে চাইতো না, ওরা আবার করতো কি একজনে যা ধরবো মেয়ে আসতে চাইবো না আর 5-7 জনা ধরবে, এই কি আছে চল চল তোকে আগে দিয়েছি চল চল আগে দিয়েছিস পরে আমাদের বিল্ডিং মধ্যে ঢুকাইতো, এরকম করে সারা রাত কাটতো ওরা, এটা আমার কাছে খুব খারাপ লাগতো। ওরা আমাকে বলতো তারা ভাই আসেন, বলেন আমি যাবো না, ওরা রাত্রে দেখি ওরা মাংস দিয়ে ভাত আনছে হোটেল থেকে আনিয়ে আমি এটা খাওয়াইতো রাত্রে, এটা মনে হয় দেখেছি আমি।
ওকে,
তারপর আমি মনে মনে হয় যে চাকরি ছাড়া না একবার কি করা যায়, তারপর দেখি ওই মাস্তানার বড় ভাই একটা আছে, রাত্রে আসে মেয়েরা ঘুরে না এলে নি রাতে আনাগোনা করতে হবে ভেতরে আমাদের ফ্যাক্টরির ভেতরে যায়, কিছু বলতে পারি না অফিসার বলি আমরা অফিসার ওখানকার মাস্তান খোকানাম, পুরো এলাকার মাস্তান খোকানাম ওরে রাখি দিল সিকিউরিটির সর্দার হিসাবে, বেতন নেয় যাতে ওরা না আসে, কেন খোকা যখন আসে আসি হ্যাঁ শুরু করে দিচ্ছে, আবার খোকা গেল ওরা আবার আসি পরে, খালি বেতন নেয় ওই কাম ঠিকই হইতে আছে, এরকম চলতে থাকলো। শেষে একদিন ওই কাজলের বড় ভাই রাত্রে আসছে, আমি ডিউটি করি, তা আমার খালি বলতেছে তারা ভাই ইয়া করেন চা নিয়ে আসেন টাকা দিই, না আমি চা আনতে যাবো না, কারণ মেয়ে একটা সাথে না আমি যাবো না, কি আরাম করে না করে যাবো না, আমি চাইনারও জানি আমি আছি আমার ডিউটি টোটাল রয়েছি, আমি ধরো চলে গেছে অনেক রাতে চলে গেছে, যাওয়ার পরে দেখি যে আমাদের রড ছিল বাইরে এরকম পেছানি পেছানি রড মোটা মোটা, দেখি যে ওদের রাস্তার এই পাশে সাতার বাসা, দেখি রড নিয়ে যায় আর ঘরের মধ্যে কিছু মাথা ঢুকছে আর কিছু রডের মাথা রাস্তায় আছে, শুয়ে রয়েছে আর ওড়ে না, আমি তো নাইট করি সকাল 6টা শেষ করি যে আমার ভেতরে থাকার ব্যবস্থা নিয়েছে, সাটার মাটার বেঁচিয়ে থাকি আমরা, তো ওই মরে নাকি মরে গিয়ে গেছে শুনলাম,
কে মরে গেছে
ওই যে কাজল বড় ভাই, আমার রাত্রি বলছিল তারা ভাই আমি আজকের দিনটা আসি কালকে থেকে আর থাকবো না,
কে বলছিল এটা
কাজলের বড় ভাই মস্তানি,
আচ্ছা
ওরা খুব বড় মাস্তান ছিল না কিন্তু মাঝে মাঝে আসতো, কিন্তু কাজল হলো বড় মাস্তানি,
মানে কাজল দিয়ে মেরে ফেলে ওখানে,
না কাজল না কাজলের বড় ভাই,
কাজলের বড় ভাইকে ওখানে মেরে ফেলা,
নিজে পরবর্তীতে প্রথম জানলাম যে মরি আছে, আমি তো বিশেষ সবাই বলছি আমার সাথে ডাকলে তারা বলে কি রাত্রি দিন এক করছে একটা রড সহ ঘরের মধ্যে আছে মরে গেছে,
মানে নিজে নিজে মারা গেছে,
হ্যাঁ তা আমার যা বলতেছে যে ওরা তো তোপ বেসতেছে যে তারা আমি আমার মাঝে লোক আর দিগারি বলে দিছে যেত, হ্যাঁ
হ্যাঁ
তা আমি তো না আমি গান্ধী নিচ্ছি আমি তো কোথাও কোনো অন্যায় করিনি ওদের, বাউন্ডারির বাইরে রড তো যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে ওরা,
ওকে
তো আমার সারাবার 4:30 দিকে খবর পেলাম যে মরে গেছে, কাজলে করতেছে আমার এক ভাই গেছে আর ঘরে সব লোক নিয়ে আসে মাথা,
কার ঘরে সেটা
যে মরে গেছে আর ছোট ভাই করতেছে যে আমাদের যারা সিকিউরিটি আছে সব মাথা নিয়ে যাবো, ওরা জানা করছে তারা ভাই এই ঘটনা ঘটেছে, বলে ভাই আমি তো জানি না ব্যাপারে ঘর নিয়েছে আমি তাও জানি না আর আমি তো কোনো অন্যায় করিনি ওদের, ওর সাথে অন্যায় করে আমরা চলতে পারবো না, তখন পরে বার এলে কি ডাক্তারি পরীক্ষা করে না
পোস্টমর্টম,
পোস্টমর্টম করে না, তো আমি আবার আমার স্টুকি বা আদার্স স্যার ওনার রাজশাহী উনি সকাল সকাল আসতে দিছে 7টার দিকে আসে, তো ওনার সাথে আসি বলছিলাম স্যার এই ঘটনা আমি তো কিছু করি নাই এটা রড নিজে মরে গেছে কি করা যাবে, উনি আবার ফোন করি আর ইঞ্জিনিয়ার স্যার জানালো, স্যারে বললো যে তারা মিয়া কও ও কিছুই দেখে নেই, স্টুকি বা আদার্স স্যার বলে দিল যে তুমি তারা মিয়া এমনি বলে যদি কেউ জিজ্ঞেস করি করে ওই জন্য বলে যে রড বাইরে ছিল কোন ভাগে নিয়ে গেছে আমি কইতে পারি না, এটা যেন বলে আমি তো এমনও দেখিনি সত্য কথা যেটা রড বাইরে নিয়ে গেছে কি খাচ্ছে না খাচ্ছে, পরে প্রশ্ন টাইমে বাড়ালো যে ট্যাবলেট খায় গল যায় বাড়ি মরে গেছে ডাক্তার রিপোর্ট দিছে, তারা আমার কিছু করে নাই, কিন্তু এই খবরটা কিভাবে বাড়িতে গেছে বাড়ির তো আমার যোগাযোগ নেই বা তার ঔষধি নেই যাই না, আমাকে ধান্দা ত্যাগ আর যে মাসে যদি 500 কোটি টাকা বসে না 6,000 টাকা টিকবো এই ধান্দায় আমি বাড়ি সরছি, আমার তো আর আব্বা মরে গেল খাওয়াও নাই ভাইয়ের জন্য করে দিছে 6,000 টাকা টিকছে আমার খুব একটা আশা এই নিয়ে আমি বাড়ি ছাড়া, তারপরে এখানে জাকির সাহেব আমার ইঞ্জিনিয়ার ধানমন্ডি বাড়ি উনি আবার হুন্ডা নিয়ে আসতো, আসলে করতে তারা বলে কি হুন্ডাটা মস্ত, তা আমার তুই করি কয় না আমার খুব পছন্দ লাগে, তারা এখন এটা মস্ত আমি জন্য একটা ভালোভাবে বুঝতাম। আর মাঝে মাঝে স্যার ওই করতে গিয়ে তারা বলবে এটা কেন জানি যে মুরগি কিনে আনতো দুই হালি এক হালি করে মুরগি আনতাম আনি স্যার মুরগি আনছি ইয়া কর জব কর করিয়া স্যারে ভাই তারা ইলে বাহাত দিয়ে যা আমি স্যারের বাসা যেতাম ধানমন্ডি বাসা যেতাম
কোন স্যার এটা
এটা আমাদের সাইব ইঞ্জিনিয়ার
আচ্ছা তার বাসায় যেতাম
হ্যাঁ ওনার বাসা যেতাম যা দেখি ওনার ওয়াইফ ভাবি করে বলতাম খুব সুন্দর খাবার না খেলে আসতে দিত না খাবার দিয়ে একদিন চৈত্র মাসে গেছি দেখি যে ঠান্ডা পানি দিয়েছি বোতলের মধ্যে আমি তো ফিরে চিনতাম না কি জিনিস আমি গেছি তো ভাত দিলে ঠান্ডা পানি দিলে খেলাম ভাবি ভাই পানি ঠান্ডা একা কাহলে ফ্রিজের পানি আমি মনে মনে ফ্রিজের পানি খুব তো ঠান্ডা আরাম আরামে খেলাম পানি গুলা ঠিক আছে এই ফ্রিজের নাম শুনলাম আমি প্রথম তারপরে একটা ঈদ আসছে ঈদে আমার ভাই ছুটি যাবে ভাই ছুটি দেবে না ভাই আমি তখন একখানে আমি তো ছুটি যাবো না ঈদের বাড়িতে আমার তো কেউ যাওয়া লাভ নেই ঈদের আগে আলা চালা হয়েছে আমি বলছি সার কাছে বলছি স্যার ভাই ছুটি দেবেন না ওর ছুটি দেওয়া হবে না ভাই এবার অপরাধ কি ওই বাড়ি দিলে অ্যাকশন করতো ও সরি আমি ভুলে গেছি এর মধ্যে আমি ওই টিনের ঘর দিয়েছি মানে এখান থেকে সারক কয় আমি একটা বাটাম দিয়েছিলাম বড় বড় ওই পায়ের করে না ধারে দেশে গর্জন কাটার পায়ের সাত আটটা সারক কয় দিলাম স্যার আমি ঘর দেবে একটা পায়ের দরকার নিয়ে যা তোর জন্য দরকার নিয়ে যা বাসে করে নিয়ে যাবার রাখিয়েছি তখন আমি ঘর দেয়নি পরে দুই ভাই মিলিয়া ঘর দিলাম একটা ও ভাইয়ের ঘর দিলাম আগে টিনের ঘর ভাই দিলাম আমি বাদ জানি কিন্তু যা দেখেছি আমার পায়েরগুলো সবার ঘর লাগাইছে তারপরে চাকরি করতে 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 আমি বাড়ির তিন বিঘা জমি বন্ধ নিলাম
তিন বিঘা জমি বন্ধ করলাম
ধীরে ধীরে একবারে না দশ হাজার টাকা দিঘা তখন তিন বিঘা জমি আমার 30,000 টাকা ক্যাশ হলো
আচ্ছা
চার তিন হাজার ক্যাশ হলো তখন পরবর্তীতে লোক মারা গেল আবার বিভিন্ন গার্মেন্টের মেয়েরা নিয়ে এসে নির্যাতন করে সারা রাত তখন আমার চাকরি করতে ইচ্ছে হলো না চাকরি ছেড়ে দেবো ভাই কলাম ভাই এখানে এই অবস্থা রাত করে এগুলো মেয়ে নিয়ে আসে তখন ভাই জানে আল্লাহ জানে ফার্ম গেটের কাছে একজন পরিচিত লোক আছে ভাইয়ের উনি ওনার সাথে আলাপ করছে উনি আবার পাঠালো আমাকে আতিক সাহেবের কাছে যখন একটা চাকরি আছে তুমি ওখানে যাও ওখানে গেলাম যাওয়ার সাথে আমাকে আতিক স্যার সরাসরি চাকরি দিয়ে দিল গার্মেন্ট বাসাবো নেওয়ার পরে আমাকে দুই দিনের জন্য দেশে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি মেয়ে দেখে নেই ওরাও আমাকে দেখে নেই তখন তিন ঘর দিয়েছি নতুন তিন ঘর দিয়েছি ঘর দেখি যায় আর বলছে আমার চাষারা বলছে যে ছেলেটা কর্মটা আছে কোনো বোনের ঘরে বিয়ে হয়েছে কোনো আই যাই নাই ও করে খেতে পারবে এবং প্লাস আগের বিয়ে যে আমার হয়েছে এটা আর কেউ বলো নাই ওরাও শোনে নাই জানে না আমার দুই দিনের নিয়ে গেল বাড়ির যা শুনেছি আমার বিয়া আমি আবার ধরলাম যে বিয়ে তো আমাকে আগে জানালেন না কেন আমার তো ঘর দিয়ে আমার টাকা পয়সা নেই কিছু নেই আমি কি দিদি করবো এখন আর যে ঘটক ওদের বাড়ি যাই বান্দার আমার সম্পর্ক ভাবি হয় ভাই বলে ভাবি যে আগে যে বিয়ে করছি তারা তো বলছেন কয় না তিনশো থাক ওটা বলা লাগবে না মানে পরে কি সমস্যা হবে এটা আপনি কয় নেন কয় না ওটা বলা লাগবে তিনশো থাক তুমি কোনো সাউনি করবে না আমার বলতেছে তারপরে কি করবো আর তোর আমার বাড়ি থাকতে আমার গার্জেন তোর গেলাম দেখতে দেখিয়া পছন্দ করিয়া আমাকে আসিয়া নিয়ে গেল যার পরের দিনই বিয়ে আমার আবার হলুদ শখ ছিল না আমার যেটা ভাবিরা হলুদ দিয়ে গোসল করালো আমার ভাই কোথায় একটা নিমকুট নিয়ে এলো একটা আবার পায়জামা পাঞ্জাবি আবার চাদর আবার ওই নাকের মাল দিয়ে গেছি আমি অনেক রাতে গেছি যাওয়ার পর ওখানে দেয়া দেখেছি আমি বললাম আমার কি আছে এরা তো বিরাট এরা কিভাবে বিয়ে দিচ্ছে মেয়েও দেখে নাই বিয়ের পরে দেখলাম খুবই সুন্দর মা এত সুন্দর মেয়ে আমি জীবনও দেখে নাই এবং এত সংসারী তারপরে আমি বিয়ে যে পরে ফিরেছিলাম দুদিনের জন্য পরে আনে আমার তো তৈল শেষ ঘর নতুন ঘর দিতে হয় তখন আমি বলি আসলাম যে আমি বিয়ে উঠে আনবো দেরি হবে সামনে সময় দিতে হবে আমাকে আমি ওই বলছি আমার টাকা পয়সা নেই ওই মুহূর্তে বলছি যে আমি টাকা জমা করে বিয়ে উঠে নিয়ে যাবো ঠিক আছে তো ঢাকাতে আসি আমি চাকরি করি আর পয়সা খালি জমাইতে আসি 10,000 টাকা নিচে তো যাওয়া যাবে না ওই সময় ওরা যে অনুষ্ঠান করছে এইভাবে আমাকে করতে হবে তারপরে আমি টাকা জোগাড় করি আর ডেট দিলাম যে আমি অমুক তারিখে আসছি অমুক তারিখে উঠে নিয়ে আসবো তখন চিঠি পাওয়ার মতন হতো ডেট অনুযায়ী গেলাম যা নিয়ে আসলাম ওদের নিয়ে এসে বাইরে থেকে খেয়ে ঘুরে নিয়ে ঘুরে নিয়ে হয় আবার একবার আনলাম আবার নিয়ে যায় ওরা তো নিয়ে যায় যাই না আনছি আমার ওয়াইফ কইতেছে চলো তো কই জানো নাম কয় না আমার ছোট শালি সহ একবার গ্যান্ডা সিনেমা হলে নিয়ে গেছে বিশেষ করি এই একটা ছবি দেখতাম বিয়ে করি পর্যন্ত 91 সালটা হবে আর কোনো ছবি দেখা নেই এর সাথে আমার মানে আমারও পছন্দ নেই আমি বারবার কইছি চলো ছবি দেখো দেখে না আর যাবো না একটা দেখছি দেখ কোনো ছবি
কি ছবি ছিল মনে আছে নাম
না ছবি নাম ভুলে গেছি আমি
কারাগার
রাত দেখ সাবান হবে
আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম মনে করে ওকে তারপর
এবারে পরে বিয়া নিয়ে আমার বাড়ি ফিরে আসলাম আসি গার্মেন্টে আসলাম আমার মনে মনে ধুকধুকি থাকলো যে আগে যে বিয়ে করছি আর কেউ জানলো না ফির বাড়ির বউ ফিরে আসলাম যদি জানে তো সংসার করবো কি না আবার ফির যে তেমন বিয়ে করলাম আর যে সোনা বড় কিনতে পারবো কিনা খুব টেনশনে ছিলাম আমি বাড়ি ফিরে এসে আমার ছোট বোনটা আবার নাইর নিয়ে গেছে নিয়ে যা ছোট বোন আর আমার ওয়াইফ একখানে থাকছে থাকে সারা রাত এলে গল্প যা করছে যে তারা আবার আগের বউটে ভালো ছিল না তখন তো মনে হচ্ছে কিসের আগের বউ মনে মনে আমার ওয়াইফের খুবই জ্ঞান কিন্তু শুনতে চুপ মারি রয়েছে। এ পর্যন্ত আমার শ্বশুর পিছু কেউ জানে না যে আমার একটা বিয়ে হয়েছে, শুনে আমার ওয়াইফ জানে। এরপরে আমার ওয়াইফ চিঠি দিল যে তুমি আমাকে ঢাকা নিয়ে যাও, আমি এখানে একা থাকতে পারবো না। আমি এবার অভাব করলেন ঢাকা আছে 500, তখন বেতন আমার 1100 টাকা, 500 টাকা ঘর বার করে চলে গেছি বাড়িতে ওয়াইফ নিয়ে আসবো। যা নিয়ে এলাম আমার চাচা বলে যে মৃত চাচা খুব মিল, তখন বউটা থাকতেন খেদমত করে তো তুই নিয়ে যাস। চাচা আমি বাসা ভাষা ঠিক করে দিয়েছি, কেন একলা তো ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে নিয়ে যা, আনলাম। মানে 31 তারিখে যে মাস শেষ হয়ে গেছে আমি জানি, 30 তারিখে আনি ফেলেছি। আমি ওর সাথে কলিং এর বাসায় রাখলাম, থাকলাম থাকি ও বোক যে আমি আনলাম ওয়াইফ হোক। আমি বলছি যে আমার চাকরি করতে হবে গার্মেন্টসে, আমার বেতন হলে 1100 টাকা, ঘর ভাড়া দেবো কি তোমাকে, আমি খাবো কি, চাকরি করতে পারবে নি। কয় আমার ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া, আমি কি চাকরি করবো গার্মেন্টসে, আর তোমার যা লেখাপড়া তাই হবে, তুমি করবে নি। আমি চাকরি করো তো আমাকে নিয়ে যাও, আমার ওয়াইফের কথা প্রথম আনলাম। আমি স্যারের সাথে আলাপ করলাম, স্যার ঠিক আছে একটাকে নিয়ে আসো। আমি দিন বেতন হলো 350 টাকা হেল্পারে দিয়েছিলাম। ও একদিন দিদি করিয়া তাহলে ওই মেয়ে তো একদিন দিদি করে যা আমার মাথার মধ্যে এরোপ্লেন ঢুকছে, আমি আর পারবো না। ঠিক আছে এবার থেকে চাল টাল নিয়ে এসছি, চাল শেষ হলে আবার দেখা যাওয়া লাগবে, মানে এই বেতন তো আমার রাখা যাবে না। তিন মাস গেলে চাল শেষ হলো, ও বলতেছে আবার আমি চাকরি করবো, তাও আমি দেখা যাবো না, চাকরি করা হবে না, তুমি দেখা যাও, কারণ আমি আবার চাকরি করবো। পরে আবার দিদি করছে 14 দিন, স্যারকে বলে আবার দিলাম, স্যাররা খুব বৈভাগ্য যা কই তাই শোনে, 14 দিন দিদি করলো, করার পরে জন্ডিস হয়ে গেল। সার্ভিস 14 দিন বেতন পাবে কত, আর জন ডেলি দিন গ্যান্ডারি রস খাওয়াই, টাটা খাওয়াই, সকালবেলা করে নিয়ে হাঁটি, এমন একটা অবস্থা, চাকরির দরকার নেই। এর মধ্যে আল্লাহর রহম কাপড়ের গাড়ি আছে, লেবার পাচ্ছে না, স্টোর ইনচার্জ যে আছে, অ্যাকাউন্ট অফিসার, সবই উনি করছে দায়িত্ব। তো বলে যারা মিয়া কাপড়গুলো উঠে দাও, বলে একটা করে কত করে, একটা করে 5 টাকা, এক রোল উঠে দিলে 5 টাকা, তখনকার আমলে ভালো তো টাকা নগদ না বাকি নগদ দেবো, মনে করেন উঠেই কাপড় উঠে দিলে দেখি আমি ক্লিন সার দিয়ে গেলে, তার আমি 1 সপ্তাহ পর দিয়ে গেলে কত পেয়েছ ক্লিন সার এবং কাটিং মাস্টার, আমি 1 সপ্তাহ দেখছি আমি 1500 টাকা পাইছি। বাবা মাসে আমার বেতন 1100 টাকা, আর 1 সপ্তাহ আসি 1500 টাকা, নগদ নগদ টাকা, নগদ দিলে কোনো হালি করবো না, এটা আলাপ। ঠিক আছে নগদ দেবো, কাম করো। তা আমি এবার করি কি, ওই এরকম চলতে থাকে, আমি 1500 পার হবে মালটা আনছি, মালটা আনছি, আমার সাথের লোকে যারা সিকিউরিটি আছে, তখন আমি বাসা নিয়ে থাকি, বাসা নিয়ে এসে যেই আসি ওই যে কুলি আসছে, আমার সাথে সিকিউরিটি বলছে আমাকে, তখন মনটা আমার ছোট হলো, আমার তুই পয়সা পাঠিয়েছি, আমি তো চুরি করতেছি না। পরে আমি গাড়ি আসলে লেবার গ্রুপ করে কিভাবে বলছি, সিএনজি রিক্সাওয়ালা আছে না, ওদেরকে আমার পকেট থেকে টাকা দিই, যে ওদের কাজ করে ওদের নগদ টাকা দিয়ে দিই। আর এখানে যে অ্যাকাউন্ট অফিসার, প্রথম তো নগদ দিয়েছে, পরে বাকি থাকছে, বাকি থাকার পরে টাকাটা তোলার পরে আমি সেটা আমারটা নিয়ে নিয়েছি। এরকম শেষে সব সিকিউরিটি কামত ধরলো আমার সাথে, অনেক বুড়া ধরে আসলো, তারা গাড়ি দিদি বই থাকে, থাকলে ভাগ দেওয়া নাকি পড়াশোনে কাম তো, 1060 উঠেলে 80 টাকা, 1060 যদি নিস্তেলা থেকে দুতলা তো দেয়, একটা কাপড় তুললে 5 টাকা, একটা সুদের কারণ তুললে 3 টাকা, এরকম সিস্টেম করা ছিল। আমি কাছে রাখিনি টাকা, শুধু 200 টাকা রাখতাম হাত খরচের জন্য, সব ওয়াইফের হাতে। আচ্ছা এরকম কাজ করতে 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 আমার ওয়াইফের কাছে সবসময় টাকা জমা রাখি রাখি, আর ভাই বলি ভাই যে আমি তুমি বন্ধ রাখো, ভাই আমার 98 বন্যা হয়েছে না, ওই সময় চাকরি চলি একবারে বেড়ে দিয়েছে। তো দেখলাম ভাই পালি জমি কিনবো, দেখেন তো তো আবার জমি খোঁজ করে, তো আমি এখানে টাকা দিই, ওই বন্ধক রাখি আর প্রথম এরকম বন্ধক করতে করতে আমি 12 বিঘা জমি বন্ধ রাখছি, 12 বিঘা জমি এবার আমি আজই দিছি 6 মণ বিঘায়, আমি কোনো খরচ দিই না, আমার বিঘায় 6 মণ করে দিবে, তো 6 বার 72 মণ দাম পাই।
বাবা
এটা একবার
নিলেন হচ্ছে বন্ধক, মানে এক ধরনের খাই খালাসি যেটা,
হ্যাঁ হ্যাঁ
আমাদের এলাকায় এটাকে খাই খালাসি,
খাই খালাসি।
12 বিঘা জমি কত টাকা দিয়ে বন্ধক নিলে?
ধরতে তখন 10,000 টাকা শতক নিম্ন, আর উপরে 12,000-15,000 পর্যন্ত আছে
শতক না বিঘা,
বিঘা বিঘা
বিঘা বলেন সেটাই বলছি, তাহলে 12,000 টাকা বিঘা হলে তাহলে তো আপনার প্রায় 1,00,000 টাকার উপরে
মাল। হ্যাঁ তখন আমার ধীরে ধীরে এটা একবারে না পর্যায়ক্রমে আসছে,
12 বিঘা নিয়েছেন আপনি,
12 বিঘা জমি বন্ধক দিচ্ছেন,
এবং এটা তো আলটিমেটলি বছরে খুব অল্প করে পরিমাণ করে শোধ যায়, তার মানে বন্ধক
না শোধ যায় না,
শোধ যায় আমাদের না,
ওখানে ক্যাশ ক্যাশে থাকবে এবং নিম্ন তারে 2 ঘন্টা দিতে হবে,
নিম্ন তারে
2 ঘন্টা, মানে আমন ইরিদিটা দিতে হবে, আর যদি টাকা দেন আপনি রিটার্ন তখন আমি জমি নিতে পারবেন,
মানে তাকে 2 ফসল দিতেই হবে, আপনি টাকা রিটার্ন দিলেও 2 ফসল দিতে হবে, তাই কি?
আমি জমিটা বন্ধ রাখলাম, আপনার টাকা দিলাম, তা আমি কমপক্ষে 2টা ফসল আমার খেতে হবে, আপনি যদি টাকা রিটার্ন দেন আমন বাইরি যে কোনো 2টা ফসল খেলে তার নাম টাকা রিটার্ন দিলে আপনি জমি নিয়ে যাবেন,
আমি টাকা রিটার্ন দিলেও আপনি 2 ফসল করতে পারবেন, তাছাড়া আপনি আমাকে জমি দিবেন না, তাই তো? আমি যেটা বুঝি সহজ ভাষায় যদি বলি সেটা হচ্ছে যে আপনার কাছে আমি জমি বন্ধক দিলাম, ঠিক আছে, ধরেন আমার কাছে টাকা চলে আসছে, টাকা দিলে আপনি জমি আমাকে ফিরাই দিবেন না, আপনি অ্যাট লিস্ট 2 ফসল খাওয়ার পরে তারপরে আপনি আমাকে জমি ফিরাই দিবেন,
চুক্তি থাকে,
তার মানে যত বছর ইচ্ছা আপনি জমি চাষ করেন আপনাকে ওই টাকা দিয়ে আমার আপনার
ওই টাকা
দিয়ে নিতে হবে,
আপনি বুঝতে পাচ্ছেন প্রিয় শ্রোতা, এটা কোন ধরনের সিস্টেম আমরা ঠিক জানি না, কিন্তু
এখন আমাদের সিস্টেম আছে,
এখন ওই সিস্টেমই আছে আপনাদের এলাকাতে। তার মানে বুঝতে পারছেন জমির হিসাব নিকাশের ব্যাপার স্যাপার গুলো সেই প্রাচীন মান্ধাতার আমলের, কিন্তু আমাদের তারা মিয়া এখন প্রচন্ড লাভে আছেন। ওই অর্থে যে সময়ের গল্প সে বলছে, বারো বিঘা জমি সে বন্ধক নিয়েছে, তার মানে বারো বিঘা জমির টাকা সে ইনভেস্ট করেছে এবং বারো বিঘা জমির সে ফসল পাচ্ছে, এবং এই জমিগুলো নেওয়ার পরে সে আবার বর্গা দিয়েছে। বর্গা দেওয়ার পরে তার যেটা হয়েছে যে প্রতি বিঘাতে ধান চাষ হোক আর না হোক ছয় মন করে ধান দিতে হবে, তাই তো শর্ত এটাই ছিল, মানে শর্ত তো এটাই ছিল, বন্যায় খেলেও আপনাকে দিতে হবে না খেলেও দিতে হবে,
ইরির সময় ইরির সময়টা রামন অর্ধেক,
রাইট, তার মানে ছয় বরং বাহাত্তর মন করে ইরির সময়টাতে আপনি বাহাত্তর মন ধান পাচ্ছেন। ওকে, তার মানে বুঝতে পারছি আপনার প্রচন্ড সচ্ছল অবস্থা, আপনি এটা শহর থেকেই করছেন?
জি জি, ঢাকা থেকে,
বাড়িতে যাওয়ার কোনো দরকার
না, না না।
ওকে, তারপর
এবং ওই বাহাত্তর মন ধান পাই, ওরা আমার একসাথে চলে আমার খাওয়া পারে না,
সব বিক্রি,
সব ভাই বিক্রি করে, বিক্রি করে ভাই যদি জমি কেউ বেঁচে বা কেউ বন্ধ রাখে তুমি রাখো, পরে জমি বেঁচে ভাই আলাপ করে আমার সাথে, জমি তিনটা জমি ভাই দলি করে দিয়েছে আমাকে, আমি যাইনি দেখতে।
আপনি জমি কেনা শুরু করে দিলেন?
শুরু করে দিলাম, প্রথম জমি কিনলাম হলো 11%
ধানি জমি,
ধানি জমি।
ওকে,
এটা ভাই দলি করে দিয়েছে
আমার জমি যখন কিনলাম তখন শৈশবের কথা মনে ছিল যে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
12%
ওই যে 12% জমি আমি মনে মনে ভাবতাম যে যদি 12% জমি নিজে থাকতো তাহলে মানুষকে ভাগ দেওয়া লাগতো না, এখন আমি প্রথম 11% জমি কিনলাম, মনে মনে খুশি আমি, এবং ওই জমিটা যে কিনছি গ্রামের মধ্যে হাইস্ট দাম দিয়া, তাতে আমি জমি পাই না।
কেন জমি পান না?
আমার তো টাকার লাভ বেশি আছে না, কত গ্রামে কাস্টমার তো এদের কাছে যায়। আমার তো
কত করে শতক কিনলেন?
আমি তখন প্রথম কিনেছিলাম 1000 টাকা শতক,
1000 টাকা শতক,
আরো কম ছিল 700-800 টাকা শতক ছিল,
কিনলেন 1100 টাকা। তারপর
আর ঢাকার যে আমি ওই লোডের মাল লোডা লোড করি, ওদের টাকা দেই, আমার এখানে খাওয়া দাওয়া মাসে 2000-5000 টাকা থাকে, বেতন হলো আমার 1100+ ওভার টাইম ছিল, এবং মাল লোডা লোড করছি, করে দেখি যে মাসে আমার নিম্ন হলো ওই সময় 15-16-14 হাজার টাকা আমি করি। আমি আমি সচ্ছল ভাবে ঢাকা খাইছি, এবং এবার ওই যে ফ্রিজের কথা বললাম, ফ্রিজের পানি খাইছিলাম, আমার ওই টাকা বের করে দিলে ফ্রিজ কিনে নিয়ে আসো, আমি রাগারে ওই ফ্রিজ কিনবো কি করতে, ফ্রিজ কিনবো ওই টাকা দিয়ে আমি জমি বন্ধ রাখবো, কথা আমি ফ্রিজ নিয়ে আসো, টাকা দিলে বের করি 20,000, আমি খুব খুশি, কি এত টাকা বই আমি টাকা কামাই করে রাখাতে দেই।
আপনি হিসাবও রাখতেন না?
না 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 না, যখন আমাদের বিল সাতটা সপ্তাহে বেশি দিত, যা পাই নিয়ে হাতে দিয়ে দিতাম, তারে আবার এর মাঝখানে আবার যখন ফ্রিজ কিনলাম, আমি ফ্রিজ কিনি মাছ আরব থেকে কিনি, আমি একবারে 1500-1600-2000 মাছ কিনি, আবার আমার প্রিয় খাদ্য হলো সজনা, কারণ ওদের থেকে পাইকারি 5-10 কেজির সজনা নিয়ে গেছি ফ্রিজ কেনার পরে, আমরা ওই এত সজনা কি করেন, বলে আমি সজনা খাবো, প্রতিদিন পাক করতে আমার জন্য, সজনা আমি খুব পছন্দ করি এখনো। তারপরে ধীরে ধীরে এরকম জমি বাড়তে থাকলো, তো ভাই তিনটা জমি দলি করে দিয়েছে শুধু আমার নামে 1100 শতক, এবং ওর ভাই আর পাশে 1100 শতক ছিল, ওটাও দিয়ে দিল ভাই আমার কাছে, যার জমি নিল ওর ভাই, আবার ওই
তার ভাই বিক্রি,
মোট জমিটা 20% ছিল, ওই জমি দাদা তখন পরবর্তী দাম বলে 2000 টাকা শতক, প্রথম নিলে 1000 টাকা শতক, দাম বাড়িয়ে গেল, তারপরে আবার জমি বেচতেছে, আমি গেছি সেবার দলিল করতে নিয়ে, যাই আমি আগে আমার ওয়াইফের নামটা দিছি, রিপের নাম দিয়েছি প্লাস আমার নামও দিছি, আমার ভাই ফাঁকে নিজা কইতেছে এটা কি করলো, বলে কে তো বইয়ের নাম দিছিস কে, বলে বইয়ের নাম দেবো না, কি হয়েছে আমার দুইটা ছেলে, ভবিষ্যতের ছেলেরা তো মা হাত কাপড় নাও দিতে পারে, তখন জমি নেখি দিলে ওরা এখন আদর করবে মা হোক, আমার এটা তখনকার জ্ঞান এটা আর কি, কয়েক যে বউ চলে যায় তখন কি করবো, আমি সংসার সেটা আমি বুঝি, আমি যাবো সংসার করতে আমি বুঝি না, আমার বউ কেমন এরকম করতে, যত জমি কিন্তু আমি এই পর্যন্ত 126% জমি কিনছি,
126,
জি
12 শতক জমির স্বপ্ন সেটা এখন পর্যন্ত
126 শতক জমি কিনছি, এবং টাউনে গাইবান্ধার আমাদের বাড়ির টাউন থেকে 6 মাইল থাকে গ্রামের মধ্যে, টাউনে আমি 5% জায়গা কিনছি, এটা 2000 সালে কিনছিলাম 8000 টাকা শতক, এখন এটা কমপক্ষে 2,500,000 টাকা শতক, এটা আমি বাড়ি করছি এখন নিজে, আমার এই গত মাসে বাড়ির প্লাস্টার কমপ্লিট করে আসছি।
আপনার ছেলে দুটো কি করে? ছেলে বয়স,
ছেলে বড়টা ঢাকা ছিল, এসএসসি পাস করছে আমার সঙ্গে ছিল, 4.44 পাইছে ইন্টারমিডিয়েট পাস করলে, মানে 4.7 ধরে পাইছে ইন্টারমিডিয়েটে।
আর আপনার ছোট ছেলে?
ছোট ছেলে এখন বর্তমানে তৃতীয় স্থানে আছে সেভেনে, আর হাইবি পরীক্ষা দেওয়া ছিলাম আমি, বোর্ড থেকে বোর্ড পরীক্ষা দিয়েছে, GPA 5 পাইছে,
GPA 5 পেয়েছে
ছোটটা।
এই হচ্ছে আপনার দুই ছেলে, এই আপনার পরিবার, আর্থিক সচ্ছলতা সবকিছু মিলিয়ে আপনি এখন এরকম আছেন, এই হচ্ছে আপনার।
এবং আমার বিয়ের বয়সে আমার ওয়াইফের সাথে একদিন যদি ঝগড়াঝাড়ি বাজি থাকে বা কোনো খারাপ মনোভাব থাকে, কোনো দিন বাজাবাজি হয়নি, আমি খুবই সুখী আছি, আমার ওয়াইফের ছবি আছে দেখে দেখতে পারেন।
না আপনার ছবি, আপনার ওয়াইফকে আপনি অনেক রেসপেক্ট করেন, অনেক ভালোবাসেন, এটা আমার খুব ভালো লাগছে, আপনি যতবারই বলছেন মুখে অনেক হাসি নিয়ে বলছেন, ওয়াইফ আপনার কাছে অনেক সুখী,
যেটা বলি সুখী
আলহামদুলিল্লাহ,
আমরা সুখী, আমি সুখী।
ওকে, আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি এখন কমপ্লিটলি একটা হ্যাপি ম্যান, অনেক সুখী, আপনার কথা শুনে বোঝা যায় এই যে জীবনটা পার করে এসেছেন,
আপনি তো কখনো ওই শৈশবে যখন একদল আটা চুরি করে রাখতেন খাওয়ার জন্য, ওই শৈশবে স্বপ্ন দেখেছেন যে আপনি আজকের এই অবস্থানে থাকবেন?
হ্যাঁ, আমি আমার ওয়াইফ সবই বলছি আমি।
না সেটা ঠিক আছে, কিন্তু আপনি কি স্বপ্ন দেখেছেন যে আপনি আজকে যে জায়গাটায় আছেন এত ভালো অবস্থানে থাকবেন? আপনি কি ছোটবেলাতে এরকম মনে হচ্ছে কখনো?
ছোটবেলায় মনে মনে আশা করতাম তো যে আমি বড় হলে এলে করবো আল্লাহ আমার কাছে, আমি আল্লাহর কাছে 12 শতাংশ জমি চাইছিলাম, আল্লাহ আমাকে 126 শতাংশ জমি কিনা তফিক দিয়েছে আল্লাহর কাছে আমি, এবং আমার নেশনার যারা আছে সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ আল্লাহর দোয়া ছাড়া কোনো কাম হয় না, সৎভাবে চললে আমি দেখতেছি আল্লাহর কাছে আমি যা চাইছি তাই পাইছি। তাছাড়া ধরা করতো আমার সঙ্গে, তখন মনে হয় ভাতে যদি আল্লাহ আল্লাহ বাড়ি থাকতো একবার খেলে ঝড়াঝড়ি লাগে, আল্লাহ আমার আলাদা বাড়ি করে বাড়ি করছি আমি, বাড়ি ছাদ দিয়ে বাড়ি করছি, কিনে ঘর না ওয়াল করিয়ে ছাদ দিছে, এবং বাথরুম টাইস
কখনো মনে হয় না যে মাকে যদি রাখতে পারতেন?
হ্যাঁ মনে হলাম চোখের পানি আসে, তো মার কথা মনে হলাম চোখের পানি আসে, এবং ওই লোক আমি সব বলি আমার আব্বা আম্মা দেখে যেতে পারেনি এগুলো ভাই। আজ আমার যদি মানসিক করে আমি একদিন আমার জমিলে করতে পারিনি, সব মানুষ কেনার পর থেকে মানসিক করতেছে ভাই করে মানসিক করে।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে তারা মিয়ার জীবনের গল্প। আমরা সবসময় একটা কথা বলে থাকি, হ্যালো ইট নাইন টু জিরো আপনার জীবনের কথা বলে। এই সমাজে আমরা যাদেরকে আইডল ভাবি, আমরা যাদেরকে সামনে রেখে সামনের পথ চলতে চাই, তারা অবশ্যই আমাদের চোখে অনেক সম্মানী ব্যক্তিত্ব, কিন্তু সেই সব আইডলের সংখ্যা সারা দুনিয়াতে এতই বেশি কম যে আমাদের মতো শত কোটি মানুষের সেই আইডলের জায়গাতে পৌঁছার স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যায়। কিন্তু একজন তারা মিয়া হওয়া কি সম্ভব নয়? যারা তারা মিয়ার মতো অবস্থানে আছেন, কিংবা তারা মিয়ার চেয়ে একটু ভালো অবস্থানে আছেন শৈশবে, কিংবা যদি বলি যে তারা মিয়ার চেয়েও খারাপ অবস্থানে আছেন, তারা তো তারা মিয়া হতে পারেন। তারা মিয়া সম্পূর্ণরূপে এখন একজন সুখী মানুষ। এই সুখী মানুষ হবার জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে অনেস্টি, সততা, সারল্য এবং পরিশ্রম। সে চাইলেই অন্যায় করতে পারত, সে চাইলেই 2 নম্বরই করতে পারত, এবং সেই জায়গাটিতে তার যে সারল্য, তার যে সততা, বারবার একটু কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়া, সেই সারল্য এবং অগাধ বিশ্বাস সৃষ্টিকর্তার প্রতি আজকে এই জায়গাটিতে নিয়ে এসছে। 126 শতাংশ জমি নিয়ে বাংলাদেশে বসবাস করছেন অনেক মানুষ যতটা হ্যাপি আমি বলতে পারি হলফ করে, 126 শতাংশ জমি নিয়ে তারা মিয়াকে আমি, যে তারা মিয়াকে আমি এখানে দেখেছি, সেই তারা মিয়া অনেক 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 বেশি হ্যাপি। এবং এই 126 শতাংশ জমি কিন্তু শুধুমাত্র 126 শতাংশ নয়, এই 126 শতাংশের যে জায়গা তারা মিয়ার অন্তরে সেটা কোটি কোটি টাকা অর্থ দিয়েও সেটাকে মূল্যায়ন করা যাবে না। প্রিয় শ্রোতা, আমরা তারা মিয়ার জীবনের গল্পের যে কমপ্লিট স্টোরি সেটা এ পর্যন্ত ইতি টানছি। একটা গানের পর তারা মিয়াকে নিয়ে আবারও ফিরে আসবো। আর আপনি যদি তাকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন।
জীবনের ধারাটাকে পোশাকের মতো যদি বদলানো যেত, জীবনের ধারাটাকে পোশাকের মতো যদি বদলানো যেত, তবে কি কারো সুখের অসুখ হতো, তবে কি কারো সুখের অসুখ। জীবনের ধারাটাকে পোশাকের মতো যদি বদলানো যেত, তবে কি কারো সুখের অসুখ, তবে কি কারো সুখের অসুখ। হৃদয়ের কথা থেকে জোরে যেত,
হৃদয়ের শাখা থেকে ধরেছে তো এত মন তালে ঋতি বানলে কি আর তবে কি কারো সুখে অসুখ তো তবে কি কারো সুখে অসুখ তো
প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিক মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
99.2 খেলো যদি বন্ধু হবে, কখনো তিনি কখনো জড়িয়ে তুমি এগিয়ে যাবে। যদি খেলো তবে ডাব আছে তো কোনো ক্ষতি নেই, এলো চুলে তুমি তো হারাবে। লুকুচুরিতে দুষ্টুরিতে থমকে যাবে, আবারে কবে
উঠো আয়না দেখো কত সুন্দর তুমি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিক মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
ওকে প্রিয় শ্রোতা, একেবারে 40 হচ্ছে সময়, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে তারা মিয়ার জীবনের গল্প প্রচারিত হয়েছে এখানে। শত শত কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে। মোহাম্মদ তৌহিদ লিখেছে, তারা মিয়ার জীবন থেকে হয়তো করুণ অবস্থা কেটে গেছে, কিন্তু বর্তমানে বাংলাদেশে এমন হাজারো তারা মিয়া আছে যাদের জীবনটা তারা মিয়ার শৈশবের মতোই কাটছে, এদের জন্য কি আমাদের কিছুই করার নেই, প্রশ্নবোধক একটি চিহ্ন। বিন্দাস সুফি আমাদেরকে লিখেছে, তারা মিয়া আমাদের সোসাইটিতে এক্সাম্পল, আমরা যদি সচেতন হই তাহলে তারা মিয়ার মতো কেউ কষ্ট পাবে না। আপনাকে সালাম তারা মিয়া, আমাদের সমাজের বিত্তবানরা যদি একটু নজর দিত তাহলে তারা মিয়ার মতো কেউ কষ্ট পেত না। হাসান মুরাদ লিখেছে, তারা কাকাকে সালাম জানাই, আমাদের জীবনে খাবার কত মূল্যবান হয়তো আমরা বুঝি না, না বুঝলে কত খাবার নষ্ট করি বা না বুঝি কত খাবার নষ্ট করি, এরকম কথা। ইঞ্জিনিয়ার বাহাদুর আলম লিখেছে, আঙ্কেল একজন কঠিন সংগ্রামী মানুষ। সীমা খান লিখেছে, তারা মিয়া আপনার বাড়ি গাইবান্ধা আর আমার বাড়িও গাইবান্ধা জেলায়, আপনি আমার জীবন আপনি আপনার জীবনের যুদ্ধে জয়ী, আপনাকে এখানে আসার জন্য ধন্যবাদ, কারণ আপনার কথা শুনে আজকে অনেকে যারা জীবনের সাথে যুদ্ধ করছে বা যুদ্ধ করতে ভয় পায় তারাও সাহস পাবে, আমার পক্ষ থেকে রইল আপনার জন্য হাজার হাজার সালাম। মোহাম্মদ তৌহিদ লিখেছে, তারা মিয়ার জীবন থেকে হয়তো করুণ অবস্থা কেটে গেছে, কিন্তু বর্তমানে বাংলাদেশে এমন হাজারো তারা মিয়া আছে যাদের জীবনটা তারা মিয়ার শৈশবের মতোই কাটছে, এরকম অনেক অনেক খুদে বার্তা আমরা পেয়েছি। বিশেষ করে তুহিন সানমাল লিখেছে, আঙ্কেলকে থ্যাংকস জানাই, আল্লাহ যাহা করে তা ভালোর জন্যই করে, পাস্টের কথা মনে করে দুঃখ করবেন না। অধর আঞ্জুম লিখেছে, ঢাকায় থেকে বাংলাদেশের এই অবস্থা লেশ টুকু আমরা বুঝতে পারি না, মানুষ যে কত কষ্টে বেড়ে ওঠে, তবে তারা আঙ্কেল আশা করছি গল্পের শুরুটা কষ্টের হলেও শেষটা অপূর্ব সুন্দর হবে, আমার মনে হয় আপনার আশা পূরণ হয়েছে। সোহেল খান লিখেছে, তারা মিয়ার কথায় চোখের পানি চলে এসছে। জাপরিন নামে একজন বন্ধু লিখেছে, জাপরিন আক্তার মৌ, গল্পটা সত্যি কষ্টের, মানব জীবনে কষ্ট আসবে এবং যাবে সেটাই স্বাভাবিক, সত্যি ভাবি বা এরকম কিছু একটা কষ্টের সময় পার করি তাই অনেক বেশি প্রয়োজনীয় আছে। মোহাম্মদ নুরুল আমিন সাদ্দাম লিখেছে, জীবন হলো রংধনু সাত রঙের মতো, ক্ষণে ক্ষণে তার রং বদলায়, এটাই হচ্ছে জীবন। এরকম আরো অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, শত শত কমেন্টসে ভরে গিয়েছে আমাদের ফেসবুকের পেজ, আপনি যদি দেখতে চান চলে আসতে পারেন। আর প্রিয় শ্রোতা, সবসময় আপনাকে যেটা বলি যে আপনি চাইলে জয়েন করে কিংবা কমেন্টস করে আমাদের ফেসবুকে আপনি পেয়ে যেতে পারেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তো আজকে তার কোনো ব্যতিক্রম হয়নি, বেস্ট কমেন্ট যিনি করেছেন বিন্দাস সুফি, একটু আগে আপনার কমেন্টস পড়ছিলাম, আপনি পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং যারা নতুন জয়েন করেছেন তাদের মধ্যে থেকে সাজিয়া ইসলাম, আপনি পাচ্ছেন এই পুরস্কারটি। আপনাদের দুজনের সাথেই খুব শীঘ্রই আরজে শাকিলের অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করা হবে এবং আশা করছি আপনারা যোগাযোগ করে পুরস্কারটি হাতে পাবেন। সেটা না হয় হলো, কিন্তু তো লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
আমি আমার লেখনাদের বলতে চাই যে সৎভাবে থাকলে এবং মনের আকাঙ্ক্ষা থাকলে সবকিছু করা সম্ভব।
আপনার মতো যারা আছে এবং যারা এরকম নিদারুণ কষ্টে, আপনি তো বুঝেন আপনি যে কষ্টটা পার করেছেন, কখনো এরকম শৈশবের কোনো ছোট ছেলেকে যদি খুঁজে পান বা কোনো দরিদ্র মানুষকে খুঁজে পান আপনি নিজে সাহায্য করেন?
আমি এখন আল্লাহর রহমত, আমার ওয়াইফই কি ঢাকা থাকতো একটা ফোকের ভনে ফেরত যায় না, এবং এখন আমি ব্যাচেলারে থাকি, সাবারেলার ফোকের বেশি, আমি উপস্থিত বাসার থাকলে একটা ফোকের আমি ফেরাই না খালি হাতে, এখনো সেদিন আর ফোকরে আছে, বাবা কারো লঙ্গি দেন আমার তরল নামে আমি দিয়ে দিছি, আমি গরিব কোনোদিন ঠকাই না, দিয়ে দিচ্ছি তরল নামে নিয়ে যান, এমন ভাবে চলি, ফোকের আমি কোনোদিন ফেরাই না সামনে পারলে, আমার ওয়াইফই ফেরাই না, ওয়াইফ পাঁচত নামাজ পড়ে, আমি পাঁচত নামাজ পড়ি, আল্লাহ রহমত কোরআন শরীফ পড়ে, আমি কোরআন শরীফ পড়ি।
অনেক ধন্যবাদ,
সবাইকে ধন্যবাদ, সবাই কষ্ট করলে আল্লাহর কাছে সাক্ষী রাখে, যদি কষ্ট করে সৎভাবে চলে আল্লাহ কাকর ঠেকায় না, আমার জানা মতে আল্লাহ কাকর ঠেকাবে না।
চমৎকার। প্রিয় শ্রোতা, আমরা হ্যালো 8920-র এই হচ্ছে আমাদের তারা মিয়া, আমরা তাকে উপস্থাপন করলাম, কিন্তু গত সপ্তাহে যিনি এসেছিলেন তার জীবনের গল্প শোনার পরে আমরা কি ফিডব্যাক পেয়েছি, ফোনে বিভিন্ন প্রতিক্রিয়া পেয়েছি, সেগুলো আমরা শুনবো। এবং একই সাথে আমরা শুনতে চাই হ্যালো 8920-তে যারা আসতে চান তাদের কথা, তাদের জীবনের সারাংশের ছোট ছোট অংশ, তারপর আমরা হ্যালো 8920-তে আজকের মতো শেষবারের মতো ফিরে আসবো। চলুন শোনা যাক।
আমি সিরা অঙ্কিত থেকে আরমান বলতেছিলাম, লাবণ্য মর্মান্তিক কাহিনী শুনলাম, এর জন্য ওর সাথে আমি একটু যোগাযোগ করতে চাই, যে ওকে যাওয়া আমি সঠিকভাবে হেল্প করতে চাই।
আমি হিরু বলছি, লাবণ্যর দুঃখের কাহিনী শুনতে আমার খুবই খারাপ লাগছে, আমি লাবণ্যকে বিয়ে করতে চাই বা কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতে চাই।
আমি কক্সবাজার থেকে জিয়াউল বলছি। লাবণ্য আপুর জীবনের গল্প শুনে খুবই খারাপ লাগলো। আমি লাবণ্য আপুকে সহযোগিতা করতে চাই।
আমি মোহাম্মদ হাসিবুর রহমান। গত বুধবার যে অনুষ্ঠানটা শুনছিলাম, মেয়ের জন্য একজন পিতা যে আত্মত্যাগ, তার সম্মান ধূলিসাৎ করে, ঠিক তার পরের অনুষ্ঠানে আমরা শুনলাম একজন পিতার জন্য মেয়ে তার জীবন যৌবন তার আত্মসম্মান মর্যাদা একদম ধূলিসাৎ হয়ে গেল। আমরা ভিক্ষার জানাই এইসব পিতাকে, ধন্যবাদ এবিসি রেডিওকে এরকম অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
আমার নাম কালাম, আমি কথা বলি সৌদার থেকে। লাবণ্য আপার ঘটনা শুনলাম। লাবণ্য আপাকে বলবো, সে অনেক কষ্ট করে বাপ মার ঘরে কোন জায়গায় যেয়ে শান্তি পানে, তার জন্য আমি সৌদার থেকে দোয়া করি সে যেন ভালো থাকে আর সে যেন ওই খারাপ নেশায় থেকে চলে আসে।
আমি মাসুম। লাবণ্যের জীবনে না পেয়েছে বাবা মায়ের আদর, না পেয়েছে স্বামীর আদর ভালোবাসা, শুধু পেয়েছে প্রতারণা। আমি লাবণ্যকে ধন্যবাদ জানাই এই কারণে যে বাবা ও মা ভাই বোনদের জন্য তার নিজের জীবন উৎসর্গ করে জীবিকা নির্বাহের জন্য তাদের মুখে হাসি ফোটাতে চাই। লাবণ্য তুমি ভেঙে পড়ো না, তোমার জীবিকার ব্যবস্থা তুমি সৎভাবে উপার্জন করবে, আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবে।
আমি একজন পুরুষ, এটা আমার পরিচিত লজ্জা করছে। আজকে লাবণ্য ঘটনা শুনে আমি আজকে অনেক পরিবর্তন এসেছি। লাবণ্যকে ব্যক্তিগত ভাবে কোটি কোটি ফেরত জানাই এবং দোয়া করি সে যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে।
আমি সালাউদ্দিন বলছিলাম। লাবণ্যর গল্পটা শুনে আমার কাছে এটাই খারাপ লাগছে, ও যা কিছুই করছে ওর ফ্যামিলির জন্য, কিন্তু মেয়েটা সারা জীবন ধরে কষ্টই করেছে কিন্তু তার বিনিময়ে ও কিছু পায়নি। সে যদি রাজি থাকে তাহলে আমি তাকে বিয়ে করতে চাই।
আমি তুমি বলছি, যাই হয়েছে সব ভুলে যে লাবণী আপু জানি তার মা ভাই বোন তাদের নিয়ে জানি সুখে থাকতে পারে। একটাই রিকোয়েস্ট লাবণী আপুর কাছে, সে যেন আর কোনো সময় এইসব কাজে আর না যায়।
আমার নাম মোহাম্মদ কাইয়ুম। আমি লাবণ্য আপুর কাহিনী শুনে আমার জীবনে কিছু পরিবর্তন এসেছে। জীবনে একটা প্রেম আছে, পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি, কিন্তু লাবণ্য আপুর কাহিনী শুনে বুঝতে পেরেছি জীবনটা কি। লাবণ্য আপুর জীবনে যেরকম হয়ে গেছে আমার জীবনে এরকম আসতে পারে। লাবণ্য আপুর মতো যেন আর কেউ না হয় তাই আমি ভুল পথে পা দিইনি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিন মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
আমার নাম মোহাম্মদ আবুল কাশেম। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, কারো দীক্ষার পাত্র না হয়ে এ পর্যন্ত এসেছি। আমার দুটি সন্তান এবং স্ত্রীকে নিয়ে খুবই কষ্টে জীবনযাপন করছি। আমাকে দয়া করে হ্যালো 8920 তে আমার জীবনের গল্পটুকু বলার জন্য সুযোগ করে দেবেন।
ছেলেকে নিয়ে অনেক ঘটনা, সেগুলো বলার জন্য আমাকে আমন্ত্রণ করবেন। আমার অনেক কথা যেগুলো না বললেই নয়, আমি অতি শীঘ্রই আপনাদের কাছে আসতে চাই।
আমার নাম হচ্ছে জাহিদ। ছোটবেলাটা কেটেছে অত্যন্ত কষ্টে দুঃখে, মানুষের লাস্টের থেকে এখন আমি মোটামুটি একটা পজিশনে এসেছি, কিন্তু মাঝখানে একটা মেয়ের সাথে সম্পর্ক নিয়ে একটা সমস্যা হয়ে গেছে। আমি আপনাদের কাছে আসতে চাই, আমার সাথে একটু যোগাযোগ করুন।
আমার নাম মামুন। আমি খুবই একটা দরিদ্র ঘরের ছেলে, মানে আমার মা নেই, মানে বাপ আবার দ্বিতীয় বিবাহ করে সে আলাদা, লেখাপড়া করতে গিয়ে বারবার হয়তো পেয়েছে। মাঝে মধ্যে মনে হয় যে আমি নিজে আত্মহত্যা করবো, আমার জীবনটা খুব বিপন্ন, এজন্য আপনাদের এখানে অংশগ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।
আমার নাম সুহেল। আমার মার পরপর 4টি বিয়ে হয়, তো আমি মানুষের লাত্তিকতা খেয়ে উষ্টা খেয়ে বড় হই, তো বন্ধু বান্ধবের সাথে চলে একটা কেস খাই, চুরের মামলা, তো জেল খাটি, তো জেল খাটলেও আমার পরিবারের এখান থেকে উঠাই দেয়, এখনো আমি খুব কষ্টের মধ্যে আছি। তো আপনাদের কাছে অনুরোধ, আমার দুঃখগুলো শেয়ার করতে চাই।
মোহাম্মদ রবিন, আমরা জুতা তৈরি করি, আমাদের যে কি কষ্ট, সারা রাত্র কাজ করি, অনেক রিস্ক এই কাজের জন্য, অনেক অনেক কেমিক্যাল ব্যবহার করা হয় যেগুলা অনেক ঝুঁকিপূর্ণ, এই সমস্যাগুলা আমি আসলে বলতে চাই, আমাকে যদি আপনি সুযোগ করে দেন।
আমি শাকিলা বলছি, আমি আমার লাইফ সম্পর্কে আপনাদের কাছে কিছু শেয়ার করতে চাই। আমি একজনকে অনেক বেশি ভালোবাসি, তাকে নিয়ে আমি আপনাদের কাছে আমার লাইফ সম্পর্কে বলতে চাই আর কি।
মোহাম্মদ রাশেদুল ইসলাম বলছি, আমি 17টি মিথ্যা মামলার আসামি ছিলাম এবং আমার জীবনে অনেক ঝড় অনেক কষ্ট আছে, আমি এগুলো আপনাদের অনুষ্ঠানে বলতে চাই।
আমি রুবি আক্তার, আমি শুধু আমার জীবনের কাহিনী নয়, আমাদের ছয় ভাই বোন ছয়জনেরই জীবনে খুবই দুঃখ খুবই কষ্ট, আমাদের জীবনের কাহিনী দুঃখ কষ্টের কথাগুলো আমরা এবিসি রেডিওর মাধ্যমে বিশ্বের মানুষকে শোনাতে চাই।
আমার নাম মশমত মারফতার, আমি একটি অসহায় মেয়ে, বিগত 4 বছর ধরে টিউমার এবং হাড্ডি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন চিকিৎসা করেছি। যদি আপনি সুযোগ দেন তাহলে FM 89.2 তে আমার সত্য ঘটনা গুলো বলতে চাই।
আজকের মতো শেষ হয়ে যাচ্ছে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। খুব তন্ময় হয়ে শুনছিলাম যে আকৃতি গুলো এখানে আমাদের এখানে এসছে, সবাই জীবনের গল্পগুলো বলতে চায়। 5 থেকে 10 সেকেন্ডের এক একটি কল, প্রত্যেকটি কলই আমাদের হার্টকে অনেক বেশি টাচ করে যাচ্ছিল। শুধু এটুকুই বলতে চাই, হ্যালো 8920 আপনার প্ল্যাটফর্ম, আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। হতাশ হবেন না, সামনে সপ্তাহে হয়তো এদের মধ্যে থেকেই কোনো একজন বন্ধুর সুযোগ পাবে, আপনারা অপেক্ষায় থাকবেন। আপনাদের সবাইকে আমরা চাই হ্যালো 8920 অনেক অনেক বেশি ভালো থাকুন। আজকের মতো হ্যালো 8920 টিম মেম্বার, আমি আরজে কিবরিয়া, আরজে লাবিব, আরজে শাকিল এবং সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, এবং একই সাথে প্রত্যাশা রাখছি আগামী বুধবার আবারও ফিরে আসার জন্য ঠিক রাত 11:20 কোন একজন বন্ধুকে সাথে নিয়ে। ভালো থাকবেন সবাই।
হোক না কেন যত বড় রাজা জমিদার, সুন্দর নারী টাকা বাড়ি ঘড়ি চন্দিসার, তোমার থাকবে না আর কোন অভিচার বিষয় বৈভবে, থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশে বাতাসে যাম, পৃথিবী যেমন আছে রবে অবিকল, সেদিন আমি শুধু থাকব না জনপূর্ণ ভাবে, আমি শুধু থাকব না জনপূর্ণ ভাবে, ম
মহা ঘুমে ঘুমিয়ে যেদিন বুঝিবি দুই চারা পড়ছি প্রতিবেশী পাবে কি খুশো সেদিন আমি যে ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে দেব চলে যেতে হবে
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
This track was downloaded from FusionBD.com.